रेस रेस, अगला हफ्ता छुट्टी दी चीज
की यार कर वो बच्चा हो गए वो बोल लो यार की। अरे ओ ओ की
क्या हुआ रे, शांति से खेता दी मिला,
गोली मारो तुम्हार खनार, वो दिखो।
अरे ये ट्रैक पे दो हाथी, अबे साइरन दे 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 गार्ड साहब के। रुक त्रिपाठी जी, कम इन त्रिपाठी जी, त्रिपाठी जी, त्रिपाठी जी।
हाँ महादेव, बोलो बोलो बोलो।
सर ट्रैक पे हाथी, दो हाथी सर।
हाथी? अरे साइरन साइरन
অয়ন আর অন্বেষা এবার যাচ্ছে কলকাতার বাইরে, সঙ্গে সুশান্ত মুর্মু আর ফেলুদার অরিজিনাল তোপসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। বাকি রহস্য জানতে হলে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। শুরু হচ্ছে অগ্নি অয়ন্তিকা অভিনীত সমীক কুমার রক্ষিতের লেখা সানডে সাসপেন্স অরিজিনালস অন্বেষণের তৃতীয় কাহিনী, উত্তরবঙ্গ সরগরা।
এখন প্রাগাত 10:30 বাজে। আমি অয়ন, অন্বেষণ ডিটেকটিভ এজেন্সির অর্ধেক অংশীদার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে। অন্বেষাও আছে, সে জলের বোতল কিনতে গেছে, আর আমি হাবুলচন্দ্রের মতো মালপত্র আগলাচ্ছি। আসলে স্টেশনে দাঁড়িয়ে লাগেজ টাগেজ সামলে দূরপাল্লার ট্রেনের জন্য অপেক্ষারত আপামর বাঙালির মনে খানিক অজান্তেই যে তাদের অতি প্রিয় ঢ্যাঙা গোয়েন্দার থিম মিউজিক বেজে ওঠে, সেটা কেউ কি বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবেন? ওহো, বলাই হয়নি, এবারে আমি আর অন্বেষা পদাতিক এক্সপ্রেসে চেপে চলেছি এক রোমাঞ্চকর সফরে। অবশ্য রোমাঞ্চকর হয়ে উঠবে কিনা সেটা সময়ই বলবে। আর ইদানিং একটা মজার ব্যাপার হয়েছে জানেন, কলকাতার এক নামজাদা পাবলিশিং হাউস প্রদীপ বুক হাউস আমাদের মানে কীর্তিকলা বই হিসেবে প্রকাশ করতে চেয়ে আমাদের কন্ট্যাক্ট করেছিলেন। আমার একটু আপত্তি ছিল, কিন্তু অন্বেষার উৎসাহে সে আপত্তি বাপি বাড়ি যার মতো ব্রিসবেন স্টেডিয়ামের বাইরে উড়ে গেছে। আমাদের দ্বিতীয় মেজর কেস মানে সেই ভ্যাম্পায়ার অফ ক্যালকাটার ব্যাপারটা গত পুজোয় সিটি অফ ভয় নামে বই হয়ে বেরিয়েছে, আর বলতে নেই তবে সাড়াও ফেলেছে। শুনেছি বাংলা সিনেমার ফার্স্ট বয়ের ছায়াছবি বানাবার জন্য রাইটসও কিনেছে বাবু। যাকে আমি অবশ্য কুরিয়ারের কাউন্টার ফয়েল আর চেক ছাড়া এই প্রথম কোথাও সই দিলাম, তাও আবার বই মেলায়, ভাবা যায়। মাঝে আরও দুটো মেজর কেস পেয়েছিলাম, কিন্তু তাতে নানান সরকারি স্পর্শকাতর বিষয় ছিল, তাই সেসব আর সবার সামনে তুলে ধরা হয়নি। বই বেরোবার পরে অবশ্য অন্বেষা তার সেই ব্লকটা বন্ধ করেছে, আর তারই মধ্যে সেসব পরকিয়া কেস চলছে। এরই মধ্যে আরেকটা ব্যাপার হয়েছে, আজকাল ছেলে ছোকরারা ডেটে যাওয়ার আগেও আমাদের দিয়ে ক্রস চেক করিয়ে নিচ্ছে তাদের হবু পার্টনারদের, ভাবুন। যাক, পদাতিক এক্সপ্রেস টাইমেই আছে, আমাদের সিটি অফ জয় ছেড়ে এই যে অকস্মাত যাত্রা তা অবশ্য 100% অকস্মাত নয়। দিন চারেক আগে, তখন প্রায় 7:30, অন্বেষা কাজ করছে একটা ফান্ড 9-6 কেস। আমি অভ্যেস মতো সোফায় চালচুলোহীন জমিদারদের মতো আচ্ছোয়া হয়ে আমার প্রিয় হাই ডাইভার মলি কার্সনের ভিডিও দেখছি। উঁচু উঁচু ক্লিফ থেকে অনায়াস দক্ষতায় সমুদ্রে ঝাঁপ দেয়, কি নিখুঁত, একটু এদিক ওদিক হলেই দড়ান। হঠাৎই অন্বেষার ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার, নিশ্চয়ই নতুন ক্লায়েন্ট, আবার একটা আপদের পরকিয়া কেস। অন্বেষা ফোনটা রিসিভ করে স্পিকারে দিল।
হ্যালো
হ্যালো, অন্বেষা বলছেন?
বলছি।
অয়ন আছেন নিশ্চয়ই?
হ্যাঁ আছি, বলুন।
নমস্কার।
হ্যাঁ নমস্কার, বলুন।
আমার নাম আদিত্য শর্মা, শর্মা টিয়ের নাম সোনা কি?
শর্মাটি এর নাম কে শোনেননি বলুন? আপনাদের অল গ্রে তো মহার্ঘ বস্তু।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক, আপনারা শর্মাটি এর নাম শুনেছেন দেখে খুব ভালো লাগলো।
শর্মাটি এর নাম কি না জানে, বলুন কি ব্যাপার?
আসলে একটা ব্যাপারে আপনাদের সাহায্য পেলে বেশ ভালো হতো। আচ্ছা, আপনারা কি এখন খুবই ব্যস্ত?
ব্যস্ত? হ্যাঁ, তা একটু।
ও ব্যস্ত, আসলে একটা ব্যাপারে আপনাদের সঙ্গে একটু কনসাল্ট করতে পারলে ভালো হতো, একটু আর্জেন্ট।
আর্জেন্ট? তো কাল সকালে আসুন না আমাদের অফিসে, আমি বরং অ্যাড্রেসটা আপনাকে।
আচ্ছা, যদি আপনারা আসেন, গলা শুনেই বুঝতে পারছেন যে আমার বয়স 70-এর উপরে, আর আমার শরীরও বেশ দুর্বল। আমার আপনাদের অফিসে যাওয়া একটু।
বেশ তো, আমরাই বরং কাল সকালে হাজির হব আপনার কাছে।
অত তাড়াতাড়ি আমার কাছে আসা একটু মুশকিল।
কেন বলুন তো?
না, আসলে আমি একটু রিমোট এলাকায় থাকি তো, নর্থ বেঙ্গলের ইন্টিরিয়ারে, আমার চা বাগানের ঠিক পাশে, তাই কাল সকালে এত দ্রুত আপনাদের পক্ষে আমার কাছে আসা একটু মুশকিল।
তাহলে তো সত্যি মুশকিল।
আচ্ছা মিস্টার শর্মা, ব্যাপারটা কি একটু খুলে বলা যায়?
ফোনে না, এ কথা ফোনে বলা যাবে না।
ও আচ্ছা, আপনি কি কোনো সেন্সিটিভ ব্যাপার লিক আউট হওয়ার ভয় পাচ্ছেন? আমরা কিন্তু ক্লায়েন্টদের গোপন ইনফো আমাদের সেক্রেটারির কাছেও বলি না, ইউ ক্যান ট্রাস্ট আস।
তা নয়, আপনাদের রেপুটেশনের ব্যাপার আমি জানি। আসলে দেরি হলে আমি আপনাদের সাথে দেখা করতে পারবো কি জানি না।
কেন বলুন তো, কোথাও যাবেন? আমরা না হয় আপনি ফিরে আসার পরই যাব।
আসলে আমায় যেখানে যেতে হতে পারে সেখান থেকে ফেরা যায় না। ওয়ান ওয়ে টিকেট।
আপনি কি আপনার প্রাণ নাশের ভয় পাচ্ছেন?
ধরুন তাই, ব্যাস ফোনের বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনাদের আমার সেক্রেটারি সমরের নম্বর ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা আসছেন কি না সেটা ওকে জানিয়ে দিলেই হবে, ওই সমস্ত ব্যবস্থা আপনাদের করে দেবে। একটা কথা বলতে পারি, এখানে এলে ঠকবেন না। আর তাছাড়া আমি আপনাদের প্রফেশনালি এমপ্লয় করতে চাই, প্লিজ এই পুরো মানুষটার কথা রাখার চেষ্টা করবেন। তাহলে ছাড়ছি।
বেশ, আমি সমরবাবুকে আমাদের ডিসিশন মেসেজ করে দেবো।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
কি রে, কি বুঝলি?
আদিত্য শর্মার নামটা প্রথমে শুনেই চেনা চেনা ঠেকছিল। এই তো দাঁড়া, এই দেখ, আদিত্য শর্মা, দ্য টিকিং। গত মাসে ইউরেকা বিজনেস ম্যাগাজিন ওর উপরে কভার স্টোরি ছেপেছিল, তাই চেনা লাগছিল বুঝলি।
কই, দেখি দেখি। ভদ্রলোকের চেহারাটা বেশ সুপুরুষ, 70-এর উপরে বয়স বলে মনেই হচ্ছে না। এটা নিশ্চয়ই আগেকার ছবি, তাই না? এই ছবি দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে না, এই কার মতন দেখাচ্ছে বলতো?
অনেকটা গণশত্রু ধৃতিমান চ্যাটার্জির মতো, গলাটাও চেহারার সাথে বেশ মানানসই। আচ্ছা পার্টনার, আদিত্য শর্মার গলা শুনে কি মনে হলো, ভয় পেয়েছেন?
মনে তো হলো না, অবশ্য ফোনে আর কতটুকু বোঝা যায় বল। যাই হোক, তাহলে আমরা কি যাচ্ছি, কি ঠিক করলি?
এত তাড়াতাড়ি কি আর ঠিক করা যায় গুরু? বুদ্ধির গোড়ায় একবার গরম চা ঢালি দাঁড়া। বুদ্ধির গোড়ায় পরপর দুকাপ চা ঢেলে যে কি সিদ্ধান্ত নিয়েছিলাম সে তো বোঝাই যাচ্ছে। তবে লাস্ট মোমেন্টে আমরা বা আদিত্য শর্মার ম্যানেজার সমর হালদার আমাদের ট্রেনের বা ফ্লাইটের টিকিট জোগাড় করতে পারলেন না। এমন সময় আমাদের পরিত্রাতা হয়ে দেখা দিলেন এক ওয়েল উইশার, যিনি ভিড় ঠেলে এগিয়ে আসছেন আমাদের দিকে। ট্রেন অ্যানাউন্সমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই জেসিপি সুশান্ত মুর্মু অর্থাৎ অধুনা সিআইডির অ্যাক্টিং অপারেশন হেড আমাদের সামনে এসে হাজির হলেন। উনিও নর্থ বেঙ্গল যাচ্ছেন, অফিসিয়াল কাজ।
জোড়া টিকটিকি, কতক্ষণ?
এই আধ ঘন্টা হলো।
অয়ন মাস্টার, তোমার হাতে ওটা কি বই? আরে বাস, চাচা চৌধুরী এখনো পাওয়া যায় নাকি?
হ্যাঁ স্যার, উইলের স্টলে পেলাম, নিয়ে নিলাম।
বেশ করেছ। আচ্ছা, এই হচ্ছে রহিম, আমার বডিগার্ড। রহিম, এদের চিনিস তো?
জি স্যার। অয়ন স্যার, কন্যা ম্যাডাম,
এই দুটোকে মনে রাখিস, হেভি বিচ্ছু। এই ওই বোধহয় ট্রেন দিল, বাহ, একেবারে অন টাইম আছে।
ট্রেন দিয়েছে, প্ল্যাটফর্মের সবাই মৌমাছির মতো গুনগুন স্বরে এগিয়ে এসেছে, অল্প ঠেলাঠেলি হচ্ছে। আমরা তিনজন তফাতে দাঁড়িয়ে, আমাদের সিট রিজার্ভ, তাই অকারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের খেলায় মাতার কোনো ইচ্ছে নেই। আমরা উঠে পড়লাম ফার্স্ট ক্লাস কামরায়। ফার্স্ট ক্লাস কামরা কেমন হয় তা ডিসক্রাইব করে কাজ নেই, ট্রাভেল ব্লগারদের সৌজন্যে তা এখন কূপমণ্ডুকদেরও চেনা। আমরা গুছিয়ে বসলাম, ট্রেন ছাড়ল। ধীরে ধীরে চায়ের দোকান, সিঙ্গারা প্যাটিসের স্টল, উইলেরের কাউন্টারে ম্যাগাজিনের ওপরে দীপিকা পাডুকোন, সবাই ছিটকে পেছনে চলে যেতে লাগল। আমি কূপেতে ফিরে এলাম। সুশান্ত মুর্মু কাউকে টেক্সট করছেন ফোনে। আমি ঢুকতেই আমার দিকে হাসি মুখে তাকালেন। অন্বেষা অবশ্য উল্টো দিকের বার্থে টিফিন ক্যারিয়ার খুলেছে। আমি আদিত্য শর্মার সেক্রেটারি সমর হালদারকে টেক্সট করে দিলাম যে ট্রেন ছেড়ে দিয়েছে। লোয়ার বার্থে সুশান্ত মুর্মুর পাশে বসলাম, চার নম্বর বার্থটা খালি। সুশান্ত মুর্মু ফোনটা চার্জে বসালেন। অল্প সময়ের মধ্যেই ভালো স্পিড তুলেছে ট্রেনটা।
আচ্ছা অয়ন মাস্টার,
বলুন স্যার।
এই যে তোমরা এরকম একটা হোমড়া চোমড়া ক্লায়েন্ট পেলে, জানো তো এই ই কমার্স সাইটে রমরমার আগে শর্মাটিয়ের ফার্স্ট ফ্লাশ বাড়িতে রাখা একটা স্টেটাস সিম্বল ছিল, আর খুব বেশি পাওয়াও যেত, বেশিরভাগই চলে যেত ফাইভ স্টার হোটেলে আর বিদেশে। একবার ট্রেনিংয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়েছিলাম, বুঝলে, সেখানে আমাদের যিনি ট্রেনিং দিচ্ছিলেন তিনি এককালে নামজাদা গোয়েন্দা জেরেমি ডয়েল, তারও ভীষণ প্রিয় ছিল এই শর্মাটিয়ের ফার্স্ট ফ্লাশ। ওর ডেস্কে আমি নিজেও দেখেছি এই চায়ের টিন। আদিত্য শর্মা নিজের ফিল্ডে একজন লেজেন্ড বললেও কম বলা হয়।
আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে এরকম একজন মানুষ হঠাৎ আমাদের হাউস কল দিলেন কেন?
না হে তা নয়, তোমাদের এখন বেশ নাম ডাক হয়েছে, এবার এরকম একজন মানুষকে ক্লায়েন্ট পাওয়া, ওয়েল, ইউ টু হ্যাভ আর্নড ইট। তবে আমি ভাবছি অন্য কথা,
সেসব পরে ভাববেন স্যার, আগে খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। যে
অন্বেষা কাগজের প্লেটে পরোটা আলুরদম এগিয়ে দিল সুশান্ত মুর্মুর দিকে, এখনো গরম আছে বেশ বোঝা যাচ্ছে। মঞ্জু কাকিমা এত যত্ন করে গুছিয়ে দিয়েছেন।
অপূর্ব, অপূর্ব, ছোটবেলার ট্রেন যাত্রার কথা মনে পড়ালেন তোমার মা। অন্বেষা, আমার তরফ থেকে মিসেস বাগচিকে অনেক ধন্যবাদ জানিও।
নিশ্চয়ই স্যার, তবে আপনাকে কিছু একটা বদার করছে তাই না? এই আদিত্য শর্মা রিলেটেড কি?
হ্যাঁ।
কেন স্যার, মানে আমাদের এই যাওয়াটা কি কোনো?
আরে না না, সেটা নয়। যদি কারো কোনো ফ্যামিলি সিক্রেট থেকে থাকে তাহলে সে তোমাদের ডাকবে, এই নিয়ে কোনো ডাউট নেই। ফোন কলটা শুনে অন্তত তাই মনে হচ্ছে। তবে কি জানো, তোমাদের কাছে আদিত্য শর্মার নামটা শোনার পর থেকেই না মনটা খচখচ করছিল, তারপর নানান কাজের চাপে মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গিয়েছে।
কোনো গোলমেলের ব্যাপার নাকি স্যার, নেটে কিন্তু সেভাবে কিছু পাইনি, মানে ছোটখাটো লেবার প্রবলেম আছে ও টি এস্টেটে, তাছাড়া কিছু।
আরে দূর, সেসব সমস্যা একটা ফাংশনিং টি এস্টেট বা অন্য যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সেট আপে থাকবেই, সেটা নয়। আদিত্য শর্মার ওয়াইফের ডেথ নিয়ে ছোটখাটো গোলমাল ছিল।
ওর ওয়াইফের ডেথ? কই, নেটে তো সেরকম কিছু দেখলাম না স্যার।
সে অনেক কাল আগের কথা, আমি তখন অন্য ডিপার্টমেন্টে ছিলাম,
আমি একটা খটকা রয়ে যাচ্ছি।
একবার আমাদের কোল্ড কেস ডিপার্টমেন্টে শেখর আহমেদকে ফোন করি। বেটা একেবারে শ্রুতিধর, ও নিশ্চয়ই মনে থাকবে।
কিরে বেটা, এত রাতে ট্রেনের আওয়াজ? প্যালেস অন হুইলস নাকি ডেকান কুইন?
আরে না ভাই, প্যালেস অন হুইলস এ চাকার আওয়াজ কামরায় আসে না, পদাতিক এক্সপ্রেস। আচ্ছা শোন, চট করে একটা ইনফো দে তো। শর্মা টি এস্টেটের আদিত্য শর্মা মনে আছে?
টেকো শর্মা, ওই যার বউ মারা গেছিল 2004-এ?
রাইট। একটা গন্ডগোল ছিল না, একটু মনে কর না ব্রাদার।
মনে আছে রে শালা, সেই মহিলার নামটা কি যেন নাম ছিল মহিলার, সুপ্রিয়া। রাইট রাইট, সুপ্রিয়া শর্মা, বাঙালি বাড়ির মেয়ে, হাটখোলার বিখ্যাত দত্ত বাড়ির ডিস্ট্যান্ট রিলেটিভ ছিলেন এই সুপ্রিয়া। দারুণ সুন্দরী, ইকোনমিক্স এর ছাত্র ছিলেন, প্লাস একবার মিস ক্যালকাটা ফাইনালিস্ট।
রাইট, ওই সময় ওকে নিয়ে কাগজে প্রচুর কেচ্ছাও বেরোতো। কারেক্ট।
আর ওই টি এস্টেটের ম্যানশনে সুপ্রিয়ার বডি পাওয়া যায়, ফ্যান থেকে ঝুলছিল।
সুইসাইড?
না, ঠিক জানা যায়নি, কেসটা আনসলভড। কিছুদিন আগে একবার ফ্লেশ আউট করেছিল একটা ব্লগে, আবার ঝেঁকে সেই। এত পুরনো কেস, আমাদের এখানে তো আর ওভাবে স্যাম্পলস প্রিজার্ভ হয় না, জানিসই তো।
রাইট রাইট রাইট, অসিন্দা ছিল না কেসের চার্জে?
যাক, তোর অন্তত এইটে মনে আছে। হ্যাঁ, অসিন্দা ছিল কেসের চার্জে। তারপরে যে কি হলো, হঠাৎ করে অসিন্দার প্রমোশন হয়ে গেল, পুরুলিয়াতে মাওবাদীদের ঝামেলা, আদিপঞ্চগ্রামে সেই কেমিক্যাল হাব নিয়ে গোলমাল, সিভিল আনরেস্ট, আমরা সবাই তখন সেসব নিয়েই ব্যস্ত। কেসটা কেমন জানি ধামা চাপা পড়ে গেল। আদিত্য আর ওর ছেলে মনীষ কেউই আর পাস্তু করলো না কেসটা নিয়ে। মনীষ শর্মা তখন বেশ ছোট, কলেজে পড়ে। শালা, একদিন পরে এসব নিয়ে নানাঘাটা করছিস কেন? আবার প্রমোশন চাই নাকি? হ্যাঁ শালা, আবার প্রমোশন পেলে তো এবারে সোজা হোম মিনিস্টার হয়ে যাবি রে।
দূর যা তা বলছিস, তা নয়, তোকে বলবো পরে। তবে মেনি মেনি থ্যাঙ্কস ব্রাদার, আজ আর ডিস্টার্ব করছি না, পরে সব বলছি, ঠিক আছে? রাখলাম।
ওকে স্যার, গুড নাইট।
গুড নাইট, গুড নাইট।
কিরে পার্টনার, যার কাছে যাচ্ছি সে বেটাই কালপ্রিট বেরোবে না তো?
আমাদের যা কপাল বলা যায় না ভাই, সেবারে ঈশান্তের ব্যাপারটাতেও তো।
আহা, টেনশন করো না তো। দেখো, এত বছর ফোর্সে কাজ করার সুবাদে এটা দেখেছি যে এরকম বড় বড় মানুষদের লাইফে এক বা একাধিক স্ক্যান্ডেল থাকে, ওটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তোমরা যাচ্ছ তো, তাই একটু চিন্তা হচ্ছে।
চিন্তা করবেন না স্যার, আর তাছাড়া আপনি তো কাছে পিঠেই থাকবেন।
আরে তা তো থাকবই। তবে দেখো, আমি তো উঠবো ইরিগেশন ডিপার্টমেন্টের বাংলোয়, শর্মা টি এস্টেট থেকে প্রায় 11 কিলোমিটার, একে পাহাড়ি এরিয়া, তাই জঙ্গল, গ্যাপটা বেশি মনে হয়। তোমাদের ওখানে একবার তো ঢুঁ মারবই। আমিও কিউরিয়াস, আদিত্য শর্মা তোমাদের এভাবে ডাকলেন কেন, এত আর্জেন্সি কিসের?
এরপরে আর সেভাবে কথা হলো না। সুশান্ত মুরমুর একটা জরুরি ফোন এসে গেল, উনি করিডোরে ঘুরে ঘুরে কথা বলতে লাগলেন। আমি আর অন্বেষা বসে রইলাম জানলার পাশে মুখোমুখি। মাকে একটা ফোন করে নিলাম এর মধ্যে। অন্বেষার কপালের ভ্রুকুটিটা যাচ্ছে না, ওর মনের মধ্যে একটা দুশ্চিন্তার ধোঁয়া যে কুণ্ডলি পাকাচ্ছে সেটা বেশ বুঝতে পারছি। আমি খোঁচা মারলাম ওকে।
কি হে চাচি চৌধুরী,
গভীর চিন্তা নাকি? আমাদের দিকেও একটু একটু তাকাও গুরু।
ফাজলামি করিস না তো, ভাবছি আদিত্য শর্মা কি ফোনে আড়ি পাতার ভয় পাচ্ছেন। কথা শুনে মনে হচ্ছে যে লাইফ স্ট্রেস কাছে, অথচ সেভাবে সিকিউরিটি রাখেননি বলেই তো মনে হলো।
সেটা নাও হতে পারে, তুই কি আর ফোনের এপারে বসে বুঝবি সিকিউরিটি আছে কিনা?
আরে হ্যাঁ, তা পারিনি, কিন্তু সিকিউরিটি থাকলে সেটা যে যথেষ্ট নয় সেটা ওর ভেইলড আশঙ্কা থেকেই বোঝা গেল, বুঝতে পারলি না?
ফোনে গলার আওয়াজ শুনে তো মনে হলো না যে উনি নার্ভাস,
বরং ওর উপরে যে কোনো একটা থ্রেট আছে সেটাও কিন্তু সেভাবে স্বীকার করেনি।
ফুটন্ত ট্রেনে বসে দুরন্ত ব্যবসাদারের কথা ভাবতে পারছি না, এমন একটু ফুটন্ত কফি চাই, তারপরে আমার ঘুমন্ত রূপ তোকে দেখাবো।
খালি ফাজলামি, দাঁড়া দিচ্ছি।
নো ম্যাডাম, প্লিজ অ্যালাউ মি, থ্যাংক ইউ।
অয়ন কফি ঢেলে দিল কাগজের ডিসপোজেবল কাপে, ব্ল্যাক কফিতে চুমুক দিয়ে মনটা একটা অজানা আতঙ্কে ভরে উঠল। এতদিন আমরা কলকাতার আশেপাশে ছুটোছুটি করেছি আমাদের মোটামুটি পরিচিত এলাকায়। এবারে নর্থ বেঙ্গলের জঙ্গল পরিবেষ্টিত একটা টি এস্টেট আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট। সেই জায়গাটা একটু রিমোট হওয়ারই কথা। ট্রেনের স্পিড বেড়েছে। মুর্মু স্যার এখনো করিডোরে কথা বলছেন। অয়ন উল্টো দিকের আপার বার্থে শুয়ে চাচা চৌধুরীর পাতা উল্টাচ্ছে। কফি খেলে ঘুম আসে না শুনে আসছি। আমার আবার কফি খেলে হেভি ঘুম পায়। আর ট্রেনের দুলুনিটা সঙ্গে বোনাস। আদিত্য শর্মার ওয়াইফের মিস্টিরিয়াস ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই।
সকালে ঘুম ভাঙল 8টা নাগাদ। অ্যাপ দেখে বুঝলাম ট্রেন আধ ঘন্টা মতো লেট আছে। এখনো কিষানগঞ্জই ঢোকেনি। ট্রেনের জানলা দিয়ে কুয়াশা ভেদ করে যতটুকু দেখা যাচ্ছে তাতে মনটা বেশ খুশি খুশি হয়ে উঠছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আহা, রোদের আলো এসে পড়ছে জানলার কাছে। এই দৃশ্য শত সহস্রবার দেখা যায়। ট্রেন যেন একটা কুয়াশার গোলা ভেদ করে ছুটে চলেছে। জানলার বাইরে ট্রেন পাল্টে গেছে। দূরে শালবন দেখা যাচ্ছে। একটা বিচ্ছিরি হাই তুলে উঠে বসলাম আপার বার্থে। একটু হাত স্ট্রেচ করতে করতে দেখলাম উল্টো দিকে লোয়ার বার্থে অন্বেষা এখনো ঘুমোচ্ছে। ডাকবো না, থাক, ওকে জাগিয়ে লাভ নেই, ঘুমোলে বেশ মিষ্টি দেখায়। হ্যাঁ, যাই, বরং একটু চায়ের ব্যবস্থা করা যাক। নামলাম আপার বার্থ থেকে। ও বাবা, জেসিপিও ঘুমোচ্ছেন। কাল অনেক রাত অব্দি কল চলেছে নির্ঘাত। ব্রাশ করে ফিরে এসে দেখলাম সুশান্ত মুর্মু আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠছেন।
গুড মর্নিং অয়ন মাস্টার।
মর্নিং স্যার।
আরেকটু ঘুমোবো ভেবেছিলাম, ট্রেনের দুলুনিটা বেশ লাগে। দাও ব্রাশ করে আসি, ব্রেকফাস্টটা দিক, তারপরে অন্বেষাকে ডাকা যাবে।
আমি আর অপেক্ষা না করে অন্বেষাকে ডেকে তুললাম। সবাই ফ্রেশ হয়ে আসতে না আসতেই ব্রেকফাস্ট হাজির হলো। বেশ, ব্রেড টোস্ট আর রেল কেটারিং এর নেতানো দুঃখী অমলেট দিয়ে ব্রেকফাস্ট করতে না করতেই ট্রেন সদর্পে কিষানগঞ্জ ঢুকল।
কিষানগঞ্জ, তার মানে আরো ঘন্টা খানেক, যদি না আরো লেট করে। অয়ন,
হ্যাঁ,
গাড়ি আসবে?
আদিত্য শর্মার ম্যানেজার সমরকে অলরেডি টেক্সট করে দিয়েছে, উনি বোধ হয় প্রায় পৌঁছেই গেছেন এনজেপিতে। স্যার, আপনিও তো একই পথে যাবেন, আমাদের সাথেই চলুন না।
থ্যাংক ইউ ফর দ্য জেনারেস অফার অয়ন মাস্টার, তবে আমার একটু কাজ আছে এসপির সঙ্গে। আমি ওই বিকেল নাগাদ ঢুকবো ইরিগেশন বাংলোয়ে, একটু কেয়ারফুল থেকো দুজনে।
আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। সূর্য উঠছে, আস্তে আস্তে কুয়াশা কাটছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমাদের মনের কুয়াশা কি আদিত্য শর্মার সাথে কথা বলে কাটবে? জানি না কপালে কি আছে, কিন্তু এই কদিন আমাদের চোখ আর কান যে একটু আরাম পাবে এটা ভেবেই বেশ ভালো লাগছে। দেখলাম ট্রেন মৃদুমন্দ তালে এনজেপি ঢুকছে। বাইরে তখন জনা পাঁচেক পুলিশ কর্মী সিআইডির অ্যাক্টিং অপারেশন সেটকে রিসিভ করতে এসেছেন। বুঝলাম সুশান্ত মুর্মু এদের সঙ্গেই বেরোবেন।
আমি তাহলে এগোলাম জোনা টিকটিকি, কাল একবার কাজ সামলে নিয়ে যাব, কোনো সমস্যা হলে
আর বলতে হবে না স্যার।
চলি তাহলে, কেমন?
আমরাও স্টেশনের বাইরে এলাম। আমরা বেরোতেই আমাদের নানান ট্যাক্সি ও টোটো চালকরা ঘিরে ধরলেন। এইসব নানান লোভনীয় প্রস্তাব এড়িয়ে আমরা এগিয়ে গেলাম 1 বছর 38 দিনের ভদ্রলোকের দিকে। এনার ছবি আমি তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ডিপিতে দেখেছি। ইনি সমর হালদার, আদিত্য শর্মার ম্যানেজার। শান্ত বাঙালি চেহারা। ফেব্রুয়ারি মাস, কাজেই বাইরে ঠান্ডা আছে। এর গায়ে পাতলা টি শার্ট দেখে বোঝা গেল যে ইনি অনেকদিন ধরেই আছেন এখানে, ঠান্ডায় অভ্যস্ত হয়ে গেছেন। বোঝাই যাচ্ছে সমর হালদার বেশ আমুদে মানুষ, কারণ কোনো খিটখিটে মানুষের মুখে অমন বয়স স্মাইল লেগে থাকে না। সমরের পায়ে দামি স্নিকার্স, এও বোঝা যাচ্ছে মাইনে নেহাত মন্দ পান না। ওর পেছনেই একটা হালকা সবুজ রঙের ওয়াগনার দাঁড়িয়ে আছে। ভদ্রলোক এগিয়ে এসে হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে হ্যান্ডশেকের জন্য। হাত মিলিয়ে গাড়িতে লাগেজ লোড করা হলো। সমর বসলেন ড্রাইভারের সিটে আর আমি ওর পাশের সিটে, অন্বেষা পেছনে। সমর গাড়ি স্টার্ট দিলেন, অন্বেষা আমার দিকে তাকালো, একটা চোখের ইশারা করল। বুঝলাম যে কথায় কথায় বাড়ির পরিস্থিতিটা জেনে নিতে হবে।
আপনারা ব্রেকফাস্ট করে নিয়েছেন তো স্যার?
এসব স্যার থাক, রাখুন তো সমরদা, স্রেফ অরণ বলে ডাকবেন, ব্যাস।
বেশ, বলছি যে ব্রেকফাস্ট খাবেন তো? তাহলে শিলিগুড়ি যাওয়া যাক, নেতাজি কেবিনে যাবেন, দারুণ ডিম টোস্ট আর চা খাওয়া যাবে কিন্তু।
না না, ট্রেনে খেয়েছি। আপনি বরং শর্মা টি এস্টেটের দিকে চলুন, অনেকক্ষণ লাগবে না?
হ্যাঁ তা লাগবে স্যার, মানে 4.5 ঘন্টা তো লাগবেই। চিলাপাতা ফরেস্ট থেকে ডাইনে নেমে যেতে হবে, তারপরে ধরুন আরো 13 কিলোমিটার।
ও, ইন্টারনেট তো বলছে 5.5 ঘন্টা।
হ্যাঁ, বাট আমি শর্টকাটে নিয়ে যাব।
আচ্ছা, ইরিগেশন ডিপার্টমেন্টের বাংলো আপনাদের টি এস্টেট থেকে কত দূর?
তা প্রায় ধরুন 9 কিলোমিটার। একটু ভাঙা রাস্তা, সময় লাগে যাতায়াতে। বলছি যে তাহলে এখন স্পিড তুলি, নাহলে পৌঁছতে পৌঁছতে সেই সন্ধ্যা হয়ে যাবে।
সন্ধ্যা নেমে গেলে
খানিকটা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, তো ওদিকটায় আবার লেফার্ডে ফুয়া আনাবো না, তাই আলো থাকতে থাকতে পৌঁছে যাওয়াটাই ভালো।
একটা ভিডিওতে যে দেখলাম চিলাপাতা ফরেস্টের বাউন্ডারিতে ইলেকট্রিক ফেন্স লাগানো।
ওসব ইলেকট্রিক ফেন্স টেন্স আমাদের প্রোটেকশনের জন্য, লেপার্ড বা অন্য প্রাণীদের জন্য নয়, তাই সন্ধ্যার আগেই ওখানে ঢুকে যেতে হবে। দুবার ব্রেক দেবো, ফালাকাটায় একবার, হাসিমারা আর একবার।
আমার সাথে অন্বেষার চোখাচোখি হলো, আমি প্রশ্ন ফেলে বসলাম। আচ্ছা সমরদা,
বলুন,
আমরা এখানে কেন এসেছি তা জানেন তো?
হ্যাঁ তা জানি, আপনারা কি করেন তাও জানি।
ভেরি গুড, তাহলে আমাদের এখানে ডাকা নিয়ে কিছু বলতে পারেন?
মানে এনি কাইন্ড অফ ইনসাইট?
মাফ করবেন, এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না, যা বলার স্যারই বলবেন।
বোঝা গেল যে সমর বেশ অনুগত সৈনিক, এর চেয়ে বেশি আর কিছু জানা যাবে না। আমার আর অন্বেষার সামান্য চোখাচোখি হল, আমরা প্রশ্নের ধরনটা পাল্টাবো ঠিক করলাম। আচ্ছা সমরদা, এই মুহূর্তে শর্মা এস্টেটে কে কে আছেন?
স্যার আছেন, ওর ছেলে মনীষ, ডক্টর প্রবীণ মল্লিক মানে স্যারের বন্ধু, স্যারের লয়ার রূপমালা হিরি, আমি, তাছাড়া স্যারের অ্যাটেন্ডেন্ট মিনতি বার্লা আর অভিজিৎ স্যার।
অ্যাটেন্ডেন্ট? মিস্টার শর্মা কি খুব অসুস্থ নাকি?
হ্যাঁ, এমনিতে শরীর খারাপ ছিল, 3 বার কোভিড হলো তো 2021-এ, তার উপরে মাস ছয়েক আগে একটা হার্ট অ্যাটাকও হয়ে গেল।
চা বাগানটা কি কাছেই?
হ্যাঁ, একেবারে পাশেই, বাগানের লাগোয়া একটা 3-তলা অফিস, একটা কমন বাউন্ডারিও আছে।
আচ্ছা সমরদা, নেটে পড়লাম যে কাছাকাছি শর্মা টি এর আরেকটা বাগান আর ফ্যাক্টরি ছিল, সেটা বিক্রি হয়ে গেছে।
হ্যাঁ ঠিকই পড়েছেন, আসামেও ছিল, সেটাও বিক্রি হয়ে গেছে।
বলেন কি?
তবে আসামের বাগানটা অনেক আগে বিক্রি হয়েছে, অন্তত 20 বছর তো হবেই।
আচ্ছা শর্মা টি কি লসে চলছিল?
কোভিডে কারই বা লস হয়নি বলুন, দুটো বাগানই নেস্টার অ্যান্ড সান্সকে বেঁচে দিলেন। আসলে শর্মা টি বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে হেঁটে উঠতে পারছে না, আজকাল তো একটু চটকও লাগে বলুন।
ঠিকই বলেছেন। আচ্ছা এই নেস্টাররাই তো শর্মা টি এর বিগেস্ট রাইভাল, তাই না?
ঠিক বলেছেন।
মিস্টার শর্মা কাদের কাছেই নিজের সাধের চা বাগান বিক্রি করলেন?
আসলে কি জানেন, নেস্টার অ্যান্ড সান্সের পরবর্তী প্রজন্ম এই ব্যবসায় রয়েছে, তাই ওরা কোম্পানিকে নানান দিকে ছড়িয়ে দিতে পারছে, সেই জন্য আদিত্য স্যার ওদেরকে মনে মনে সম্মান করেন, তাই ওদেরকেই বিক্রি করলেন। আর নেস্টারটির অন্যতম মালিক জোসেফ গোমেজ স্যারের ক্লাসমেট।
বেশ, তার মানে আদিত্য শর্মার ছেলে মনীষ শর্মা চায়ের ব্যবসায় ইন্টারেস্টেড নন, তাই তো?
মানে সেই কথাটা আমার বলাটা বোধ হয় ঠিক হবে না।
আচ্ছা মনীষের সাথে আপনার কোনোদিনও এই নিয়ে কথা
হয়েছে? হেঁপেছেন, আমি ওদের সামান্য কর্মচারী, আর মনীষ আদিত্য স্যারের ছেলে, এই সাম্রাজ্যের যুবরাজ, এইসব কথা আমায় বলবে তাও কি সম্ভব? তবে স্যারের হার্ট অ্যাটাক হওয়ার পরে 10 দশেকের জন্য এসেছিল, তখন আমার সাথে কথাবার্তা হয়েছে।
কি নিয়ে?
এই জেনারেল কথাবার্তা, এখানে একটা হোমস্টে করা যায় কিনা, শেফ তপন ঠিক মতন রান্না করছে কিনা, এইসব।
আচ্ছা মনীষ শর্মা চাকরি করেন না?
হ্যাঁ, লোটাস গ্রুপ অফ হোটেলস, সেখানেই চাকরি করেন, ওদের মুম্বাইয়ের হোটেলে চাকরি করেন। চাকরি করার অবশ্য দরকার নেই,
তাও চাকরি করেন
বরাবরই, আমি তো অন্তত তাই দেখেছি।
মনীষ এখন এখানেই আছেন কি?
হ্যাঁ, দিন সাতেক হলো এসেছে।
আচ্ছা মিস্টার হালদার, আমাদের আরো কয়েকটা ইনফরমেশন দেবেন?
আরো বললাম তো অনেক কিছুই। বেশ, তবে কোনো সেনসিটিভ ব্যাপারে আলোকপাত করতে পারবো না এটুকু বলে দিতে পারি। চাকরি করি তো, বুঝতেই পারছেন।
আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি অকওয়ার্ড ফিল করবেন এমন কোনো প্রশ্ন করব না, প্রমিস।
বেশ, বহুত আচ্ছা।
আপনাদের চা বাগানে কোনো লেবার ট্রাবল আছে সমরদা?
লেবার ট্রাবল? কই, না তো।
নেই?
না। তবে একটা কথা।
কি কথা?
আসামের বাগানটা কিন্তু লেবার ট্রাবলই বন্ধ হয়েছে।
ও, এটা নিশ্চয়ই অনেক আগেকার কথা।
হ্যাঁ, তা প্রায় 20 বছর আগের কথা।
আচ্ছা, বলছি যে মিস্টার শর্মার ছেলে মনীষ এমনিতে কেমন?
এটা সেনসিটিভ প্রশ্ন নয় বলছেন?
আপনি যতটুকু বলতে কমফোর্টেবল ততটুকুই বলুন না।
না, এমনিতে ভালোই, গান বাজনা শোনার বাতিক আছে, কথাবার্তায় বড় লোকই চাল নেই, এমনিতে খুব মানে ওই যাকে বলে সিম্পল।
আর এমনিতে
মাঝে যখন মনীষ ব্যাঙ্গালোরে ছিল একটা বিশ্রী ব্যাপার হয়।
কি ব্যাপার?
আপনাদের সুনাম জানি তাই ভরসা করে বলছি, দেখবেন।
একদম নিশ্চিন্তে বলুন সমরদা, আপনার নাম আসবে না কোথাও।
মনীষ যখন ব্যাঙ্গালোরে থাকতো, ওর একজন ব্রিটিশ বান্ধবী ছিল, স্যালি ডেক্সটার। আদিত্য স্যার প্রথমে ব্যাপারটা মেনে নিতে পারেননি, সেই সময় বাবা ছেলের বেশ কথা কাটাকাটি হতো। অভিজিৎ স্যার?
অভিজিৎ স্যার, ইনি
অভিজিৎ দত্ত, মিসেস সুপ্রিয়া শর্মার ছোট ভাই, স্যারের ব্রাদার ইন ল, মনীষের মামা। সেই সময় অভিজিৎ স্যার ওদের রেফারির কাজ করছিলেন। তারপর একদিন একটা কার অ্যাক্সিডেন্টে স্যালির মৃত্যু হয়, মনীষ ভেঙে পড়ে, চাকরি ছেড়ে দেয়। সেই সময় ড্রাগসের খপ্পরে পড়ে।
ড্রাগস?
আদিত্য স্যার খবর পেয়ে নিজে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, প্রায় 6 মাস ওখানেই ছিলেন।
এটা কবেকার কথা?
বছর দেড়েক তো হবেই।
সেই সময় এখানকার দায়িত্বে কে ছিলেন?
অভিজিৎ স্যার।
তারপর?
তারপর আদিত্য স্যার ফিরে এলেন আর মনীষ মুম্বাইতে লোটাস হোটেল চেইনে জয়েন করল।
আদিত্য শর্মা ছেলেকে নিজের কাছে রাখলেন না?
না।
কিন্তু কেন? যার জন্য মিস্টার শর্মা 6 মাস ব্যাঙ্গালোরে গিয়ে রইলেন, তাকে সুস্থ করলেন, তাকে নিজের কাছে এনে রাখলেন না? নাকি মানিশ নিজেই এলেন না?
নাকি রিহ্যাবে গিয়ে কাজ হয়ে গেল?
আসলে বড়লোকদের ব্যাপার স্যাপারই তো আলাদা, আমার আপনার বোধের বাইরে। যাকে ফালাকাটা এসে গেছে, এখানে 15 মিনিট থামবো, একটু ফ্রেশ হয়ে নিন।
এতক্ষণ গাড়িতে বসে পা ধরে গেছে, গাড়ি থেকে নেমে বেশ জটায়ুর কায়দায় হাত পা ছুঁড়লাম। ফালাকাটা থেকে বক্সে করে লাঞ্চ তুলে নেওয়া হলো আর স্টিলের ফ্লাস্কে গরম চা। সমরদা ফের গাড়ি স্টার্ট দিলেন, গাড়ি এগিয়ে চলল হাসিমারার দিকে। হাসিমারা থেকে শর্মা টি এস্টেট আরো 40 মিনিট মতো, টেনে না চালালে সন্ধ্যা নেমে যাবে। আর যেথায় সন্ধ্যা হয় সেখানে বেশ রয়্যাল বেঙ্গল রহস্যের মতো বাঘের ভয়। লাঞ্চের বক্স খোলা হয়েছে, তার থেকে কোলস্লো স্যান্ডউইচ আর লেমন কেকের সদ ব্যবহার হচ্ছে। টাইম লাইন যা টাইট, তাতে আর কোনো রোড সাইড ধাবাতে হাত পা ছড়িয়ে খাওয়ার সময়টা নেই। বাইরে লোকালয় কমে এসেছে, এই জায়গাটা একটু ডেসোলেট, চারিদিকে গাছপালা, সবুজের সমারোহ। সমরদার কাছেই শুনলাম গত সপ্তাহে এখানে একটা লেপার্ড হানা দিয়েছিল, দুপাশে গাছের সারির মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। অন্বেষা আরেক প্রস্থ প্রশ্ন করার জন্য রেডি, এই ফাঁকে গ্রাউন্ড ওয়ার্ক যতটা সেরে নেওয়া যায় আর কি।
মিস্টার হালদার,
আরো প্রশ্ন আছে নাকি?
আপত্তি থাকলে উত্তর দেবেন না।
না না, আপত্তি নেই, বলুন।
এমনিতে স্টাফ কজন?
বাগানে নাকি এস্টেটে?
এস্টেটে।
বাইরে 2 জন অস্ত্রধারী দারোয়ান, বাড়িতে জনাতু এক হেল্পিং হ্যান্ড, এরা লোকাল লোক, আর একজন শেফ।
ওই তপন মানে যার কথা বললেন?
হ্যাঁ, তপন পাল, আগে শিলিগুড়ির একটা হোটেলে ছিল, মনীষ নিয়ে এসেছে সেখান থেকে। ওর 2 জন অ্যাসিস্ট্যান্ট, হরি আর মুন্না, আর আছে হসিমা।
হসিমা?
হ্যাঁ, হসিমা আসামের লোক, কথা প্রায় বলেই না, হেড বেয়ারা, প্রায় 22 বছর হলো এখানে আছে।
অনেক ধন্যবাদ মিস্টার হালদার, বাড়ির একটা চিত্র পাওয়া গেল।
টি ফ্যাক্টরিরও স্টাফ আছে নিশ্চয়ই?
হ্যাঁ আছে, স্টাফ আর লেবার কোয়ার্টার সামান্য কয়েক পা দূরে গোডাউনের পাশে, প্রায় হেঁটেই যাওয়া যায়। তবে জঙ্গল এলাকা তো, আলো পড়ে গেলে বেশি ডেয়ার ডেভিল না হওয়াই ভালো, লেপার্ডের তো পারমিট লাগে না, আর মানুষের চেয়ে সহজ শিকার আর কি আছে বলুন।
হাসি মারায় পৌঁছালাম। এখান থেকে আবার এক দফা চা ভরে নেওয়া হলো। এখন বাজে প্রায় 4টে। ফেব্রুয়ারি মাস, আলো অলরেডি কমতে শুরু করে দিয়েছে। অয়ন আবার কোত্থেকে বিচ্ছিরি দেখতে কয়েকটা চিকেন প্যাটিস কিনে এনেছে। রাস্তা বেশ ওয়েল মেইনটেইনড। এদিকে আবার ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বেস আছে। রাস্তার দুপাশের ভেজিটেশন আগের থেকে এখন বেশ ডেন্স, বেশিরভাগই শাল গাছ। আলো একটু একটু করে কমে এসেছে।
আচ্ছা সমুদ্র কতক্ষণ লাগবে বলুন তো?
হ্যাঁ তা লাগবে আরো কিছুক্ষণ। এই যে সামনে চিলাপাতা ফরেস্ট, আমরা নেমে যাব ডাইনে।
আমাদের গাড়ি একটা রাস্তা দিয়ে বনে প্রবেশ করলো। আকাশে এখনো বেশ আলো আছে, তবে ঘন বনের মধ্যে দিয়ে ঈষৎ ম্লান আলো খুব বেশি ঢুকছে না। বনের ভেতরে একটা মায়াবী পরিবেশ। সমর্থা হেডলাইট জ্বালিয়ে দিলেন। মুহূর্তে আলোকিত হয়ে উঠল সামনের রাস্তাটা। দেখে মনে হচ্ছে রূপকথার গল্পে পড়া কোনো আদি মরণ্যে এসে পড়েছে। এক্ষুনি রেড রাইডিং হুডের নেকড়েটা লাফিয়ে গাড়ির বনেটের ওপরে উঠবে। এও ভাবছি গাছের ডালে লেপার্ড দেখা যাবে কিনা। কেমন একটা লাগছে, কোথায় লোকজন? গাড়ির হর্ন সমেত ফার্ন রোডের ক্যাকাফনি আর এখানকারই ইরি সাইলেন্স। মনের মধ্যে চলছে, এতদূর এলাম, এরকম অদ্ভুত পরিবেশ, হবু মক্কেলও যে খুব ক্লিন ব্যাকগ্রাউন্ডের তাও মনে হচ্ছে না। আচ্ছা, আদিত্য শর্মার প্রস্তাবে সাড়া দিয়ে আমরা ভুল করলাম না তো? সমর্থা হেডলাইট জ্বেলে দিয়েছেন। বনের মধ্যে একটা ভাঙাচোরা রাস্তা, গাড়িটা ভালোই দুলছে। মনের মধ্যে একটা চাপা উত্তেজনাও রয়েছে। গাড়ির আলোয় কোনো বন্য প্রাণী দেখা যাবে নাকি? সমর্থা যেন আন্দাজ করতে পারলেন আমার মনের কথাটা, হেসে বললেন,
এই পথ দিয়ে বেশি কিছু দেখতে পাবেন না, দু একটা দলছুট হরিণ চোখে পড়তে পারে বড় জোর। ওই যে সামনের বড় গেট, ওটাই স্টেটের মেইন গেট। টি গার্ডেন ওই গেটের ডান দিকে।
বন জঙ্গলের মধ্যে কেমন জানি ভোজবাজির মতো উদয় হয়েছে একটা পিল্লায় পাঁচিল ঘেরা এস্টেট। তার সামনে একটা বিরাট গেট। এক মুহূর্তের জন্য মনে হলো ইংল্যান্ডের কোনো ব্যারেনের ম্যানারের সামনে এসে পড়েছে। আলো বেশ পড়ে এসেছে। গাছের মাথায় নানান পাখিদের চিৎকারে কান পাতা দেয়। আমাদের গাড়ি শর্মা টি এস্টেটে ঢুকে গেল। এস্টেটের গেটের পাশে আরেকটা লম্বা কলমওয়ালা গেট, বুঝলাম ওইটাই টি গার্ডেন আর ফ্যাক্টরি। আর ডান পাশে আরেকটা রাস্তা, সেটা বোধহয় চলে গেছে সমর বর্ণিত চায়ের গোডাউন আর ওয়ার্কার কোয়ার্টারের দিকে। গাড়ি এসে থামল একটা বিলিতি কায়দার অট্টালিকার সামনে। সমরও হোসিমা বলে কাউকে ডাকলেন। বছর 50-এর একজন লোক এসে গাড়ি থেকে আমাদের লাগেজ নামাতে লাগল। আমরা দুজনও গাড়ি থেকে নামলাম। এতক্ষণ বসে বসে পা ধরে গেছে। অন্বেষে সমরকে ডেকে কথা বলতে লাগল আর আমি এদিক ওদিক তাকাতে লাগলাম।
মিস্টার হালদার, তাহলে শর্মাজির সাথে আলাপটা সেরে নেওয়া যাক।
একটু রেস্ট নিন, আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই, এতটা পথ এলেন, একটু রেস্ট নিয়ে নিন।
হ্যাঁ রেস্ট না হয় নেব, কিন্তু মিস্টার শর্মার সাথে একবার দেখা করে নিলে হতো না? আফটারঅল ওর কথাতেই তো আমরা এতদূর এলাম, তাই না?
আচ্ছা আমি স্যারের সাথে কথা বলে দেখছি, আপনারা ততক্ষণ একটু রেস্ট নিন। আপনাদের রুমগুলো এদিকে আসুন। হ্যাঁ, তবে লাগেজের কথা ভাববেন না, সব আপনাদের রুমে পৌঁছে গেছে, আসুন প্লিজ।
সমর্থার পিছু পিছু আমি আর অন্বেষাও সেই অট্টালিকায় প্রবেশ করলাম। দারুণ ডেকোরেশন, দেখে মনে হচ্ছিল ইংল্যান্ডেই চলে এসেছি। বাড়ির ফ্লোরে উডেন ফিনিশিং, পা ফেললে শব্দ হচ্ছে। একটা বড় ডাইনিং স্পেস দেখা যাচ্ছে, তাতে একটা বিরাট ডাইনিং টেবিল যাতে 20 জন লোক বসে যেতে পারে। সমর্থা কাঠের সিঁড়ির দিকে এগোতে লাগলেন, আমরাও ফলো করলাম ওকে।
গুড ইভিনিং স্যার।
গুড ইভিনিং।
হঠাৎই সমর্থা কাউকে গুড ইভিনিং উইশ করলেন আর আমাদের দৃষ্টি ঘুরে গেল এক সৌম্য ভদ্রলোকের দিকে। ভদ্রলোককে সিনেমাতে তো দেখেইছি, ইদানিং নানান পডকাস্টের দৌলতে এনার নামধাম জেনজির অনেকেরই জানা। কাঠের সিঁড়ি দিয়ে যে সৌম্য দর্শন মানুষটি নেমে এলেন, তাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মোটামুটি সমস্ত বাঙালি চেনে। তিনি বাংলা ফিল্মের এক আইকনিক নায়কের স্যাটেলাইট। তিনি সত্যজিৎ রায়ের তোপসে, সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনাথের তপেশ রঞ্জন মিত্র, যাকে জটায়ু প্রশ্ন করেছিলেন তো কাহা শিক্ষা, সেই ও জি তোপসে সিদ্ধার্থ চ্যাটার্জি আমাদের সামনে। পর্দার তোপসে সিঁড়ি দিয়ে নেমে গেলেন, আমাদের পাশ দিয়ে নেমে যাওয়ার ফাঁকে তিনি একবার মৃদু হেসে নট করলেন। তিনি পর্দার তোপসে, ফেলুদার প্রথম তোপসে, সত্যজিতের তোপসে, আমার থ ভাবটা তখনও কাটেনি, সহজে কাটবে বলে মনেও হচ্ছে না। পর্দার তোপসের সাজসজ্জা সাদা মাটা, ঘি রঙের শার্ট, বটল গ্রিন ট্রাউজার্স, আর গায়ে একটা জ্যাকেট, পায়ে দামি স্নিকার্স।
কিছু বলবেন নাকি স্যার?
ইয়ে মানে আমার রুমে টি ব্যাগ শেষ হয়ে গেছে, কাছে পিঠে যদি কোনো দোকান।
একদম ভাববেন না স্যার, আপনি রুমে যান, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি বলুন স্যার,
মানে মিস্টার হালদার, আমরা বরং ওপরে গিয়ে দাঁড়াই, আপনি ওর ব্যাপারটা সেরে নিন।
থ্যাংক ইউ। ও স্যার, আলাপ করিয়ে দিই, ইনি অয়ন আর ইনি অন্বেষা, এরা দুজন
প্রাইভেট ডিটেকটিভ। কি যেন নাম বললেন, অয়ন অন্বেষা? আপনাদের কি কোনো এজেন্সি আছে, মানে কোম্পানি?
হ্যাঁ, অন্বেষণ।
ইয়েস, অন্বেষণ, তাই ভাবি আপনাদের নামগুলো চেনা চেনা ঠেকছে। রাইট, মনে পড়েছে, ওই দেবদত্ত সেনগুপ্তর ব্যাপারটায় আপনাদের কথা পড়েছি। গ্ল্যাড টু মিট ইউ বোথ।
নমস্কার, ইট ইজ আ প্লেজার।
আমি তাহলে স্যারকে নিয়ে।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
দেখলি তোপসে, ফেলুদার তোপসে, পিসি মিটারের কাজে দেখলি?
আহ, আস্তে, কি হচ্ছে ডাকি, এত উত্তেজিত হলে হবে? ভদ্রলোক কি ভাবলেন বলতো?
আরে সে ভাবুনি, যার জবানিতে ফেলুদার গপ্প পড়েছে তার প্রতিভূমি। জানিস, সোনার কেল্লা যখন প্রথম দেখেছিলাম তখনও ফেলুদার গপ্প পড়া হয়নি। ওরে, স্বয়ং সত্যজিৎ রায় ওকে তোপসের চরিত্রে কাজ করেছিলেন। ভাবতেই গায়ে কেমন কাঁটা দিচ্ছে মশাই, এতে উত্তেজিত হবো না তো আর কিসে হবো বলতো?
ওফ, সে তো আমার সময়েরও, কিন্তু অমন হাঁ করে তাকানোটা কি ঠিক? আমরা তো এখানে কাজে এসেছি, তাই না? অমন ড্যাব ড্যাব করে তাকাস না, বুঝলি? আমি ভাবছি ওর কথা সমর গাড়িতে বললো না কেন।
সমরদা, চেপে যা।
সরি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তো। এইদিকে, এই যে অয়ন, আপনার রুম, আর ঠিক উল্টো দিকে মিস বাগচি, আপনার রুম। চলুন, আপনাদের
ফর্মালিটির দরকার নেই সমরদা, আমরা দেখে নিচ্ছি।
মিস্টার হালদার।
হ্যাঁ বলুন।
মিস্টার শর্মার সাথে দেখা হওয়াটা না খুব জরুরি, ওটার একটু ব্যবস্থা করুন প্লিজ।
দেখছি, স্যারের সাথে কথা বলে জানাচ্ছি।
আচ্ছা, মিস্টার চ্যাটার্জি কোথায় উঠেছেন?
মিস বাগচির পাশের রুমে।
আচ্ছা সমরদা।
হুম বলুন।
সিদ্ধার্থবাবু যে এখানে আছেন সেটা গাড়িতে বললেন না কেন?
আসলে স্যারের বারণ ছিল, তাই বলিনি।
আসুন।
স্যারের বারণ ছিল, কিন্তু কেন, এটাই বারণ করার কি বা আছে?
কি জানে কি, যাকে তুই ফ্রেশ হয়ে নে, তারপর শর্মাজিকে পাশ যাইনি।
ওকে বস।
মোটা কাঠের দরজা ঠেলে রুমে ঢুকলাম। সত্যজিৎ রায় বা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গপ্পে সাহেবী হান্টিং লজের যেরকম বর্ণনা দেওয়া থাকে, এই রুমের ডেকোরেশন তার চেয়েও গ্র্যান্ড। বিরাট বড় বিছানা, দেওয়ালে টি এস্টেটের নানান সময় তোলা ফটোগ্রাফ ফ্রেম করে টাঙানো, তার পাশেই সরু স্মার্ট টিভি লাগানো আছে, আর বাথরুমে ইয়া বড় বাথটব। সেফ বাথরুমে অন্বেষণের অফিসটা আরামসে ইঁটে যাবে। কত বড় বিছানা, আর্ম চেয়ার, পড়া ছোট টেবিল সত্ত্বেও বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে, সকালবেলা এক্সারসাইজ করা যাবে। চটপট ফ্রেশ হয়ে নিলাম, রানিং হট ওয়াটার রয়েছে দেখলাম, যাক কাউকে দৌড়ে গিয়ে গরম জল এনে দিতে হবে না। দরজায় টোকা পড়ল, খুলে দেখি সমরদা আর অন্বেষা।
চলুন, স্যার ওয়েট করছেন।
হ্যাঁ চলুন।
আচ্ছা শুনুন না, এই মিস্টার চ্যাটার্জি ইনি কবে এলেন?
দুদিন আগে, স্যারের সাথে যোগাযোগ আছে, উনি ইনভাইট করেছেন। কি একটা পাখি দেখাবেন বলে।
পাখি?
হ্যাঁ, একটা পাখি আর বিড়াল।
বিড়াল? বিড়াল দেখতে এত দূর?
আমি অত শত জানি না, আপনারা এখানে বসুন, আমি দেখছি ভেতরে।
সেই সাহেবের লিভিং রুম পেরিয়ে এলাম। এটা বাংলা ভাষায় অন্দরমহল,
সেটাও বেশ সাহেবি কায়দায় সাজানো। আমরা রুমের বাইরে দামি সোফায় বসলাম। সোফা সেটটা পুরনো, ব্রিটিশ আমলের হলেও আশ্চর্য হব না। অয়ন মোবাইল ঘাটার চেষ্টা করছে। আসলে এখানে টাওয়ার খুবই উইক, ওয়াইফাই এর সিগন্যালও বেশ খারাপ। সোফার উল্টো দিকের দেওয়ালে হরিণ, চিতাবাঘের মাথা স্টাফ করে সাজানো। আজকাল ওগুলো দেখলে অসহ্যকর লাগে। কে যে শিকার করাকে গেম হান্টিং নাম দিয়েছিল কে জানে। সামনেই আলমারিতে অন্তত গোটা কুড়িখানা রাইফেল রাখা, সেগুলো নিশ্চয়ই হান্টিং রাইফেল। আদিত্য শর্মার ঘরের ভেতর থেকে গুঞ্জন ভেসে আসছে। আর যেরকম রোগীর ঘর থেকে বিভিন্ন ওষুধ, অ্যান্টিসেপটিক, লোশন, ফ্লোর ক্লিনার মিশ্রিত একটা গন্ধ পাওয়া যায়, সেটা মাঝে মাঝে ভেসে আসছে। অয়নও আমার মতো এদিক সেদিক তাকাচ্ছে, ওরও মনে নিশ্চয়ই এইসব প্রশ্নই ভিড় করেছে। দরজা খোলার আওয়াজ হল। সমর হালদার একজন বছর ষাটেকের মহিলাকে নিয়ে বেরোলেন। ভদ্রমহিলার পরনে শাড়ি আর দামি কার্ডিগান, হাতে একটা ট্যাব আর একটা সবুজ ফাইল, তাতে কাগজপত্র। মনে হয় ইনি আদিত্য শর্মার লয়ার রুকমা লাহিরি।
মিস বাগচি, অয়ন আসুন।
আমরা সমরদার পিছু পিছু ঢুকলাম আদিত্য শর্মার রুমে। রুমটার সাইজ আমার বা অন্বেষার রুমের চেয়েও ঢের বড়। ঘরের কোণে রাখা দামি টেবিলটার দোসর কোনো ব্রিটিশ ফিল্মে দেখেছি বলে মনে হয়। ঘরের মাঝে একটা বিশাল বেড, তার উপরে আধশোয়া হয়ে যিনি আমাদের দিকে তাকিয়ে আছেন তার ছবি কিছুদিন আগেই আমরা ম্যাগাজিনে দেখেছি। তিনি আমাদের ফোন করে ডেকেছেন এখানে, আদিত্য শর্মা। অবশ্য তাকে দেখে বেশ অসুস্থ লাগছে। তার মাথার কাছে মাটিতে স্ট্যান্ডের ওপরে দাঁড় করানো অক্সিজেনের সিলিন্ডার, আর বেডসাইড টেবিলের ওপরে ওষুধের বন্যা। এখন আর তাকে গণশত্রু ধৃতিমান চ্যাটার্জি নয়, বরং দেয়ানে আর পাহাড়ি সান্নালের মতো দেখাচ্ছে। আদিত্যর মুখটা বেশ ফ্যাকাশে, তবে তিনি যে জাঁদরেল ব্যবসায়ী তা তার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। আর তার হাতে ওষুধ তুলে দিলেন যিনি, তিনি সম্ভবত আদিত্য শর্মার অ্যাটেন্ডেন্ট। ভদ্রমহিলার বয়স পঞ্চাশের সামান্য নিচে, পরনে সাদামাটা শাড়ি, মনে হয় এই অঞ্চলেরই বাসিন্দা। ঘরে একটা ক্যাম্প খাটও দেখলাম, তার মানে অ্যাটেন্ডেন্ট মহিলাটি এখানেই ঘুমন। মিস্টার শর্মা কি এতটাই অসুস্থ? একটা আর্মচেয়ারে একজন বছর ষাটেকের লোক বসে আছেন, পরনে দামি উলের কোট আর ট্রাউজার।
গুড ইভিনিং।
গুড ইভিনিং।
মিনতি, হেল্প মি প্লিজ। থ্যাঙ্কস। ইনি আমার লেডি ফ্রাইডে মিনতি ওয়ার্লা, আমার নার্স, অ্যাটেন্ডেন্ট সব ইনি বলতে পারেন। আর ইনি আমার ডাক্তার কাম বন্ধু, ডক্টর প্রবীর মল্লিক।
গুড ইভিনিং।
গুড ইভিনিং।
আপনারা দুজন প্রবাবলি আমার ছেলে মনীষের চেয়েও ছোট, তো তুমি বলি?
নিশ্চয়ই।
তো এখানে আসতে নিশ্চয়ই অসুবিধে হয়নি?
না না, বেশ আরামেই এলাম।
মিস্টার শর্মা, আমাদের কেন ডেকেছেন সে ব্যাপারটা যদি একটু ইল্যাবোরেটলি বলেন তাহলে।
নিশ্চয় নিশ্চয়। সমর, মিনতি, প্লিজ এক্সকিউজ আস ফর এ ফিউ মিনিটস।
নিশ্চয় স্যার। মিনতি দি, আসুন।
আমিও তাহলে যাই এবার।
তুমি থাকো প্রবীর, ডক্টর মল্লিক থাকে, তোমাদের অসুবিধে নেই তো?
মোটেই না। এইবারে বলুন, সেদিন ফোনে অবশ্য এমনভাবে বললেন যে মনে হলো আপনার উপরে লাইফ থ্রেট আছে।
হ্যাঁ, তা তো আছেই। লাইফ থ্রেট না থাকলে এত ওষুধ খাই?
ল্যান্টাস, এটা আমার মাও নেন।
ও, আমার ওই হাইপোগ্লাইসেমিয়া আছে তো, ধুমধাম পড়ে যায় সুগার লেভেলটা, তাই আমার ডাক্তার ডক্টর মল্লিক এই ইনসুলিন দিয়েছেন।
সে কি, হাইপোগ্লাইসেমিয়া তো বেশ ডেঞ্জারাস ব্যাপার।
হ্যাঁ, যখন তখন সেরিব্রাল স্ট্রোক হওয়ার চান্স থাকে। ওর সুগার লেভেলটা খুব ফ্লাকচুয়েট করছিল, প্লাস ছ মাস আগে একটা অ্যাটাকও হয়ে গেছিল এই ডায়াবেটিস থেকেই, তাই আর রিস্ক নিলাম না।
আচ্ছা মিস্টার শর্মা, আমাদের কেন ডাকলেন যদি এবারে?
হ্যাঁ বলছি,
আপনার কি শরীর খারাপ লাগছে?
না না না, I'm all right. এর মধ্যে যদি আমার ভালো মন্দ কিছু হয়ে যায়, মানে if I die by unnatural means, তাহলে তোমরা দুজন কালপ্রিটকে খুঁজে বের করো। আর তার থেকেও ইম্পর্টেন্ট, আমি টি এস্টেটটাও টি বোর্ডকে দিয়ে যেতে চাই, ততদিন যাতে আমার কিছু না হয়।
আপনি কি আশঙ্কা করছেন যে এই চা বাগানটা হস্তান্তরের প্রক্রিয়াটা ব্যাহত করার জন্যই আপনাকে, আপনাকে খুন করা হতে পারে?
ধরে নাও তাই।
কিন্তু এখন কেন
সে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ বা কারা চায় না টি গার্ডেনটা বিক্রি হোক।
বেশ, আপনি এত সাকসেসফুল বিজনেসম্যান যখন, আপনার শত্রুর অভাব নেই নিশ্চয়ই?
তা নেই, তবে এক্ষেত্রে তাদের জড়িত থাকার কারণ নেই। উল্টে তারা তো খুশি হবে যদি তারা জানতে পারে যে শর্মাটির অস্তিত্ব লোপ পেতে চলেছে।
পুলিশে বলেননি কেন?
পুলিশ, হ্যাঁ, কোভিড এর সময় আমার গোডাউনে বেশ কিছু মেশিন চুরি হয়েছিল, পুলিশ আজও কাউকে অ্যারেস্ট করতে পারেনি। উল্টে খালি ঘুষ খাওয়ার ধান্দা।
বুঝলাম, প্রাইভেট সিকিউরিটিও তো হায়ার করতে পারতেন।
ওদের পক্ষে কিছু করা সম্ভব নয়।
আচ্ছা, পুলিশ বা সিকিউরিটি সার্ভিস প্রোভাইডারই যদি কিছু করতে না পারে, তাহলে আমরাই বা আপনার প্রাণ বাঁচাবো কিভাবে?
দ্যাটস আপ টু ইউ। আর যদি কেউ আমাকে মার্ডার করে, তাহলে তার তদন্ত তোমরা করো, কেমন?
এরকম একটা উদ্ভট কথা শুনে থুম মেরে বসে রইলাম। কয়েক সেকেন্ড আমার আর অন্বেষার মুখে কথা জোগালো না। এরকম অসুস্থ শরীরে সত্তরোর্ধ্ব একজন বিচক্ষণ মানুষ আমাদের এত দূরে পয়সা খরচ করে এনে এরকম বিটকেল রসিকতা করছেন, মনে তো হচ্ছে না। ডক্টর মল্লিকও চুপ। আমাদের চুপ থাকতে দেখে আদিত্য নিজেই মুখ খুললেন। জানলার বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। আদিত্যর রুমে দামি সুইস ওয়াল মাউন্ট ক্লক টিকটিক করে চলেছে, প্রায় 7টা বাজে।
আমি ঠাট্টা করছি না, কিন্তু
দেখুন, আপনি পুলিশকে জানাননি, নিজের সুরক্ষার ব্যবস্থাও করেননি, আবার আমাদের ডেকেছেন। যদি আপনার, মাফ করবেন, যদি আপনার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, এই অবস্থায় আপনাকে কি করে প্রোটেক্ট করা যায় সেটাই ভাবছি।
ভালো হওয়ার কিছুই নেই আর কি, আর ওই যাকে বলে মন্দই হবে।
কিন্তু আমি এর উত্তর ভেবে পাচ্ছি না যে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন না কেন, আর কাকে আপনি সন্দেহ করেন সেটুকু তো বলুন, বা আপনার যে লাইফ রিস্ক হতে পারে তার কোনো ইন্ডিকেশন পেয়েছেন কি? আপনি তো কলকাতায় গিয়েও থাকতে পারেন, তাই না?
আদিত্যদা, ওদের ওই গোলাপটার কথা বলুন না।
Not a rose, but roses.
কি ব্যাপার?
লাস্ট এক মাস ধরে ভোরের দিকে ঘুম ভেঙে যায়। মিনতি, মাই অ্যাটেন্ডেন্ট, আমাকে ধরে ধরে বাইরে ডেকটায় নিয়ে যায়। সেখানে দেখে একটা সাদা গোলাপ স্কোয়াশ করে রেখে গেছে কেউ।
স্কোয়াশ করে দিয়ে মানে?
ভারী বুট দিয়ে স্কোয়াশ করে দিয়ে গেছে।
কোইনসিডেন্স নয় বলছেন?
আরে আরে পরপর সাত দিন কোইনসিডেন্স, তাও আবার একই স্পটে
পরপর সাত দিন একইভাবে।
আচ্ছা এই ব্যাপারটা আপনার এস্টেটের সিকিউরিটিকে জানিয়েছেন?
না, আমি আর মল্লিক একদিন ভোর রাত থেকে জেগে বসেছিলাম সেবাটাকে ধরবো বলে।
তারপর?
আর সেদিন থেকে ব্যাপারটা বন্ধ হয়ে গেল, আর কখনো জানলার বাইরে সাদা গোলাপ থেতলানো অবস্থায় পাওয়া যায়নি।
ব্যাপারটা খুবই অদ্ভুত নয় কি? এটা তো পুলিশকে জানাতে পারতেন।
পুলিশকে জানাতাম? উল্টে পুলিশ আমাকেই হ্যারাস করত টাকা খাওয়ার জন্যে। 22 বছর বয়স থেকে অ্যাক্টিভলি ব্যবসায় আছি। নাও আই এম 73, 51 বছর হয়ে গেল। পুলিশের ইনএফিসিয়েন্সি সম্পর্কে আর কিছু জানতে বাকি নেই আমার। আর কোনো প্রশ্ন?
কাকে সন্দেহ করেন সেটা যদি একটু বলেন তাহলে।
কাকে সন্দেহ হয়? আই ক্যান্ট ডাইভার্জ দ্যাট, সেটা তোমাদের বের করতে হবে। আমি মরে গেলে অবশ্য পুলিশকে জানাতে পারো। কে, অবাক লাগছে?
অবাক যে লাগছে সেটা ডিনাই করি কি করে?
আপনি যেভাবে একজনকে গার্ড করতে চাইছেন তাতে বোঝাই যাচ্ছে যে সাসপেক্ট আপনার অত্যন্ত কাছের কেউ।
বাহ বাহ বাহ, এই না হলে প্রাইভেট ইনভেস্টিগেটর। এই তো তদন্ত শুরু হয়ে গেছে দেখছি। আচ্ছা আচ্ছা, সাদা গোলাপ কেন জিজ্ঞেস করলে না তো?
সাদা গোলাপ শর্মাটি এর লোগো, অতএব ট্র্যাকটা খুবই ডিরেক্ট।
বাহ 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 বাহ, ও মা করেই এসেছো দেখছি। গুড গুড, ভাই মল্লিক ওটা দিয়ে দাও ওদের।
এই যে
এটা কি? শর্মাটি এর মনোগ্রাম করা খাম।
ওতে একটা চেক আছে 3 লাখ টাকার আগাম, একটু বেশি করে দিয়ে রাখলাম যদি আর না থাকি।
থ্যাংকস, একটু বেশি দিয়েছেন, আমরা কিন্তু এতটা এক্সপেন্সিভ নই।
ধরে নাও বুড়োর খেয়াল।
আর যদি এই কাজে সফল না হই?
তাহলে আর কি, ব্যাড লাক। মরা মানুষ এসে টাকা ফেরত চেয়েছে বলে তো শুনিনি কখনো।
ট্রেনের আওয়াজ, এখানে স্টেশন আছে নাকি?
না, ট্রেন ট্র্যাক এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, আর ও ট্র্যাক দিয়ে প্যাসেঞ্জার ট্রেন যায় না, মোস্টলি গুডস নিয়ে যায়। দিনে ম্যাক্সিমাম গোটা দিনে মালগাড়ি যায়, এখানে কোনো স্টেশন বা হল্ট নেই।
একটা প্রশ্ন করব।
করো।
আপনার ওয়াইফের ডেথ মানে?
আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট।
ইটস ফাইন স্যার। আচ্ছা বলছিলাম,
আবার কি? না আর কোনো কথা নয়, এত দূর থেকে এসেছ আর এসব নয়। একটু রেস্ট নাও। এখানকার কুক, সরি শেফ তপন দারুণ রান্না করে, খাও দাও। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক জ্যাক অ্যান্ড জিল টু এক্সট্রিমলি ডাল চিলড্রেন। আচ্ছা তোমাদের রুম পছন্দ হয়েছে তো?
হ্যাঁ দারুণ, খুবই ভালো।
গোয়েন্দাগিরি তো চলতেই থাকবে, জঙ্গলে ঘোরাঘুরিও তো করতে হবে। I have invited a jungle enthusiast. সিদ্ধার্থ চ্যাটার্জির সাথে আলাপ হলো?
ওই দেখা হয়েছে একবার।
আলাপ করে নিও, a thorough gentleman. এবার এবার পেট ফুটো করার টাইম।
দরজা খুলে মিনতি ঢুকলেন, এগিয়ে এসে টেবিল থেকে ইনসুলিন পেনটা তুলে নিয়ে ইউনিট মেপে আদিত্য শর্মার পেটে ছুঁচটা খুব সাবধানে বিঁধিয়ে দিলেন, আর পেনের নব টিপে ইনসুলিন ঠেলে দিলেন আদিত্য শর্মার ব্লাড স্ট্রিমে। আচ্ছা মিস বার্লা, ওনাকে কত ইউনিট ইনসুলিন দিতে হয়?
রোজ 30 ইউনিট, আগে আরো বেশি নিতে হতো।
বেশ মিস্টার শর্মা, আরো কিছু কথা ছিল।
আজ আর কিছু না, বাকি কথা পরে হবে। ওকে
বেশ, আমরা তাহলে উঠি, আপনিও রেস্ট নিন। গুড নাইট মিস্টার শর্মা। গুড নাইট মিস বার্লা। আমি অন্বেষার দিকে তাকালাম। আমাদের দুজনের মনেই অনেক প্রশ্ন ভিড় করেছিল, কিন্তু এই অবস্থায় তো আর বসে থাকা যায় না। আমরা দুজনেই উঠে পড়লাম। দরজার দিকে এগোতেই আদিত্য শর্মা পিছু ডাকলেন। আমরা থমকে দাঁড়ালাম ওর গলা শুনে।
অয়ন, অন্বেষা,
কিছু বলবেন?
মহাভারত পড়েছ?
হ্যাঁ, অনেকদিন আগে।
প্রিয় চরিত্র কে?
কুন্তি।
আমার ফেভারিট ভীষ্ম। আপনার?
অশ্বত্থামা, দ্য ইমমর্টাল।
গুড নাইট মিস্টার শর্মা। অশ্বত্থামা, প্রিয় চরিত্র, এত চরিত্র থাকতে শেষে অশ্বত্থামা, এ আবার কি কেলো রে?
অয়ন, বয়স হলে মানুষ অনেক আনরিলেটেড কথা বলে থাকে। আদিত্য শর্মা অসুস্থ, তাও প্রায় 70 বছর পেরিয়ে গিয়েছেন, এত ওষুধপত্র চলছে, ওর এসব মনে আসা খুব স্বাভাবিক, ছেড়ে দেয়।
এখনো কিছুই শুরু হয়নি, তাও ব্যাপারটা বেশ ভজঘট লাগছে। তাই এত টাকার চেক, সেটা তো আর ঠাট্টা নয়।
অনেকটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রক্তের দাগের মতো, তাই না?
রাইট ইউ আর, তবে সেখানে সত্যকাম নিজেকে বাঁচিয়ে রাখতে চায়নি। উনি প্রপার্টি বেচার জন্য মুখিয়ে আছেন কেন? আর মিস্টার শর্মা কিছুটা মেনেই নিয়েছেন যে সাসপেক্ট তার কাছের মানুষ। আর সাদা গোলাপের ব্যাপারটাও বেশ অদ্ভুত, বুঝলি?
সেটা যে বন্ধ হলো তার একটাই মানে হতে পারে,
যিনি গোলাপকে পিষে দিচ্ছিলেন তিনি বুঝেছেন যে তার উপরে নজর রাখা হবে, অতএব সেদিন থেকে উনি সজাগ হয়ে গেলেন। আদিত্য শর্মা থ্যাঁকলানো সাদা গোলাপ পেলেন না, অতএব
খবর লিক হয়েছিল যে আদিত্য শর্মা সপরিষদ অ্যালার্ট থাকবেন, তাই এই গোলাপ স্কোয়াশের প্ল্যান ড্রপ করে দেয়।
আচ্ছা, অন্য সব ব্যবসা তো একদিনে ডাউন হয়নি, তাহলে এই সময় প্রপার্টি হ্যান্ড ওভার এত আগ্রহ কেন? এদের ওয়াইফাইটা হেভি ফালতু।
হ্যাঁ, ফোনেও টাওয়ার নেই দূর।
সেটা আমাদের রুমেও নেই, দেখা যাক যদি কমন ব্যালকনিটায় টাওয়ার পাওয়া যায়। চল। কথা বলতে বলতে আমরা ব্যালকানিতে এসে দাঁড়ালাম। ব্যালকানিটা বাড়ির পেছন দিকে, সামনে একটা বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে যার অন্যদিকে ঘন জঙ্গল, সেখানে দুর্ভেদ্য অন্ধকার। ব্যালকানিতেও বেশ ঘন অন্ধকার। আমরা দুজনে পাশাপাশি দাঁড়ালাম। ব্যালকানির ডান দিকে চা বাগান আর ফ্যাক্টরি। আমার আর অন্বেষার মনে বেশ উত্তেজনা, এরকম কিম্ভূত কিমাকার কেসের অফার এর আগে পাইনি। বইয়ের পাতার ফেলুদা বোমকেশরাও এরকম উদ্ভট মক্কেল বোধ হয় কমই পেয়েছে।
আদিত্য শর্মা ওর ওয়াইফের ব্যাপারে কিছু বলতেই চাইলেন না, উল্টে কেমন মাঝপথেই কেটে দিলেন।
হতেই পারে যে উনি এই প্রেজেন্ট ব্যাপারটার সঙ্গে ওর ওয়াইফের ব্যাপারটা মেলাতে চাইছেন না।
আমাদের ডেকে এনে ফাজলামি করছেন না তো?
এতগুলো টাকা অ্যাডভান্স দিলেন, এত খরচা করে নিয়ে এলেন, সেটা প্র্যাকটিক্যাল জোক মনে হচ্ছে তোর?
ধর যদি আদিত্য শর্মা আমাদের সাক্ষী রেখে নিজেই কোনো গর্হিত কাজ প্ল্যান করে থাকেন।
আস্তে, এসব শর্মার কানে গেলে বাড়ি থেকে বের করে দেবে, তারপর জঙ্গলে চায়নার হায়নার সাথে রাত কাটাতে হবে।
আবার অরিজিনাল তোপসিকেও ডেকেছে, ব্যাপারটা কি কিচ্ছু বুঝতে পারছি না।
হ্যাঁ, সেটা তো আমারও প্রশ্ন, ব্যাপারটা কি?
সিদ্ধার্থ চ্যাটার্জি কখন যে ব্যালকানিতে এসে দাঁড়িয়েছেন বুঝতেই পারিনি। তাহলে কি উনি আমাদের আলোচনাটা শুনতে পেয়েছেন? সর্বনাশ।
আপনিও জঙ্গল ভালোবাসেন?
হ্যাঁ ভীষণ, তবে আরেক ফেলুদার মতন অতটা নয়। আচ্ছা, আপনাদের এখানে আসার কারণটা কিন্তু আমার জানা, আর এখানে মোটামুটি সকলেই জানে।
আসলে সেরকমটা আমাদেরও মনে হচ্ছিল,
কিন্তু প্রশ্নটা হলো এভাবে আমাদের পরিচয় ফলাও করে বলার কারণটা কি?
হ্যাঁ, ব্যাপারটা একটু ফিশি বই কি।
টি ব্যাগস পেলেন?
হ্যাঁ, এখানকার চাটা খাসা, যদিও টি ব্যাগসে প্রপার স্বাদটা পাওয়া যাচ্ছিল।
আচ্ছা, আপনাকে যদি কয়েকটা প্রশ্ন করি আপনার আপত্তি আছে?
মোটেই না, কোনো আপত্তি নেই। একটু বসা যাক।
নিশ্চয়ই, আসুন। এই যে
ও আমার পার্টনার অয়ন, ও হলো ফেলুদার অন্ধভক্ত।
ফেলুদা ফ্যানাটিক?
একদম, ওর কাছেই তো শুনেছিলাম আপনি নাকি সত্যজিৎ রায়ের মুখের উপর বলেছিলেন আপনি ফেলুদা পড়েননি।
ব্যাপারটা ঠিক ওরকম নয়, আমার মাস্টারমশাই পার্থ বসু নিয়ে গেছিলেন বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। অমন একজন পার্সোনালিটি, অমন কণ্ঠস্বর, আজও ব্যাপারটা খুব অবিশ্বাস্য থাকে। সেদিনই উনি জিজ্ঞেস করলেন কি বই পড়ো, বললাম স্বপন কুমারের ওই চটি বই খুব ফেভারিট। উনি জিজ্ঞেস করলেন ফেলুদা পড়ো কি না, আমি অম্লান বদনে বলেছিলাম না পড়িনি।
ভাবা যায়,
এখন ভাবলে সত্যি অবাক লাগে, হাসিও পায়। আমায় সোনার কেল্লার একটা কপি সই করে দিয়েছিল। তবে ভাই আফসোস এই যে ওই বইটা যে কোথায় হারিয়ে গেল।
বলেন কি?
আচ্ছা, আপনাদের মিস্টার শর্মা এই জন্যই দেখেছেন যাতে ওর কিছু হলে আপনারা তদন্ত করেন?
হ্যাঁ।
ব্যাপারটা একটু অড না, যদিও আমি জানি না এরকম কেস আপনারা এর আগে পেয়েছেন কিনা।
টু বি অনেস্ট, এরকম কেস আমরা সত্যিই পাইনি। আর হ্যাঁ, ব্যাপারটা সত্যিই বেশ অড।
আর আমায় যে কারণে দেখেছেন সেটা জানলে আপনারা হতবাক হয়ে যাবেন।
কোনো হিসেবের কুলমান নাকি? মানে আপনি তো অডিট করেন তাই ভাবলাম।
তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না।
আচ্ছা, তার মানে আপনার এখানে আসা কি শুধু একজন পর্যটক হিসেবে নয়?
ধরুন তাই।
শুনলাম আদিত্য শর্মা আপনাকে এখানে ডেকে এনেছেন দুটি বিরল প্রজাতির প্রাণী দেখাতে।
হ্যাঁ, যাকে বলে অন দ্য ভার্জ অফ এক্সটিংশন।
ও, তা দেখতে পেলেন সেই প্রাণী?
না, তা পাইনি। তবে তাদের দেখতে না পেলেও কোনো অসুবিধা নেই, তারা আরো বহুদিন মানুষের সংস্পর্শ এড়িয়ে বেঁচে থাকুক এটাই চাই। এনডেঞ্জার্ড প্রাণী দেখতে এসে তাকে দেখতে না পাওয়ার মতন ভালো ব্যাপার আর কি বা হতে পারে?
সেটা ঠিকই বলেছেন। একটু কাইন্ডলি বলবেন আদিত্য শর্মা আপনাকে কি কি প্রাণী দেখাতে এনেছিলেন?
বেঙ্গল ফ্লোরিকান আর মার্বেলড ক্যাট।
এরা বুঝি খুবই রেয়ার?
বেঙ্গল ফ্লোরিকান সাউথ এশিয়ার সবচেয়ে এনডেঞ্জার্ড পাখিদের মধ্যে অন্যতম, তাই মিস্টার শর্মার কাছে এদের সাইটিং এর কথা শুনে অবাক হয়েছিলাম। আর মার্বেল ক্যাট এতটা এনডেঞ্জার্ড না হলেও সচরাচর দেখা যায় না।
ওহো, ওই জন্যই সমরদা বলছিল আপনি বেড়াল দেখতে এসেছেন, বুঝুন কাণ্ড।
সমর খুব মজার ছেলে, তবে আদিত্য শর্মার সাথে দেখা করে বুঝলাম যে উনি আমাকে স্রেফ দুটো বিরল প্রাণী দেখাতে ডাকেননি, আর অডিট করতেও ডাকেননি। তবে
স্যার, দ্বিধা করবেন না, প্লিজ বলুন।
বলছি, পরশু বিকেলে আমি আপনাদের সময় এসে পৌঁছলাম, এই 5:30 নাগাদ। আলো বেশ পড়ে এসেছে, আমি গাড়ি থেকে রুবে গিয়েই সমরকে জানালাম যে আমি আদিত্য শর্মার সঙ্গে দেখা করতে চাই। সমর আমাকে মিস্টার শর্মার কাছে নিয়ে গেলেন। রুম যে কেমন তা তো আপনারা দেখেছেন।
রুমে আর কে কে ছিল? ডক্টর মল্লিক ছিলেন।
ও, আর কেউ ছিল না, ওই অ্যাটেন্ডেন্ট ভদ্রমহিলা ছিলেন, কথা শুরু হওয়ার আগে উনিও বেরিয়ে গেলেন। মিস্টার শর্মা কেমন আছেন?
দেখতেই তো পাচ্ছেন ওষুধ আর পথ্য নেই, খাদ্য হয়ে দাঁড়িয়েছে।
হার্টের ওষুধ চলছে দেখছি। ও, ওই ব্লাড থিনারও দিয়েছে।
বাহ, আপনার চোখ তো দারুণ, এত দূর থেকেও বেশ দেখে ফেলেছেন। যাক, তাহলে আপনাকে ডেকে ভুল করিনি।
ভুল করেননি মানে?
বলছি, আগে বলুন রুম পছন্দ হলো?
হ্যাঁ, দারুণ, বিশেষত ব্যালকনিটা।
এই রুমটাই দেব ভেবেছিলাম আপনাকে, কিন্তু আমার তো সিঁড়ি ভাঙা বারুণ, তাই আর ওই রুমটা দিতে মন চাইছিল না আমার। অবাক হচ্ছেন? আসলে ওই রুমটা ছিল আমার ওয়াইফের, ওই রুমেই তো সুইসাইড করলো, 20 বছর আগের কথা। অথচ এই মনে হয় সেদিনের।
সময় এভাবেই কেটে যায়।
সরি, আপনাকে ডেকে আনলাম ঠিকই, কিন্তু বেঙ্গল ফ্লোরিকান আপনাকে দেখাতে পারবো কিনা জানি না।
আমি এখানে বেঙ্গল ফ্লোরিকান বা মার্বেল ক্যাট কোনোটাই দেখতে আসিনি।
সেবার ফ্লাইটে আপনাকে কথা দিয়েছিলাম যে এখানে আসব, তারপর নানান ব্যস্ততায় তার হয়ে ওঠেনি। এবার সেই পুরনো কথা রাখার জন্য এসছি। তবে আমার একটা কমপ্লেন আছে। আপনি টিকিট পাঠিয়ে দিলেন, এয়ারপোর্টে গাড়ি পাঠালেন, এরকম দুর্দান্ত রুম, এত খাতির যত্ন, অথচ একটা মিনিমাল ট্যারিফও দিচ্ছেন না। টু বি অনেস্ট, আমার খুব অস্বস্তি হচ্ছে।
ট্যারিফ? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করুন না, আমার ওয়াইফ সুপ্রিয়ার ডেথের ব্যাপারটা সেভাবে সলভ হয়নি, মিস্টিরিয়াস ডেথ। আমার সুপ্রিয়ার ডেথের মিস্ট্রিটা সলভ করে দিন, ধরে নিন সেটাই আমার ট্যারিফ।
আমি কি বলছেন, আপনি ঠাট্টা করছেন নিশ্চয়ই?
মোটেই না, আমি ঠাট্টা করছি না,
কিন্তু আমি তো গোয়েন্দা পুলিশ কোনোটাই নই।
কিন্তু মিস্টার চ্যাটার্জি, আপনি অন স্ক্রিন বাংলা সাহিত্যের সবচেয়ে পপুলার স্লোতের অ্যাসিস্ট্যান্টের পার্ট করেছেন, আন্ডার দি গাইডেন্স অফ দি গ্রেট সত্যজিৎ রে, অতএব আপনাকে কিছুটা গোয়েন্দা তো বলাই যায় নাকি?
অস্বীকার করছি না, জীবনের প্রতিটি স্তরে গোয়েন্দাগিরি লাগে বই কি, কিন্তু তাই বলে রিয়েল ক্রাইম সলভ মনে হয় না এই কাজ আমার দ্বারা সম্ভব।
আলবাত সম্ভব, আপনি পেশাদার প্রাইভেট আই নাই হতে পারেন, কিন্তু আমার বিশ্বাস আপনার মধ্যেও একজন ইনভেস্টিগেটর লুকিয়ে আছে, চাইলে আপনি এই রহস্যের কিনারা করতে পারবেন। তাহলে আপনার ট্যারিফ দেওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি মহাভারত পড়েছেন?
হ্যাঁ পড়েছি।
আপনার প্রিয় চরিত্র?
মহাভারতে প্রিয় চরিত্র কর্ণ।
আমার প্রিয় চরিত্র কিন্তু অশ্বত্থামা, the most neglected character of the epic.
এরপরে মিস্টার শর্মার ইনসুলিন নেওয়ার টাইম হয়ে গেল, আমি আমার রুমে ফিরে এলাম।
আবার ওই অশ্বত্থামা, কি ব্যাপার?
মিস্টার শর্মা আমাদের ওই একই প্রশ্ন করেছেন, মহাভারতের প্রিয় চরিত্র, ব্যাপারটা কিরকম যেন।
আমার মনে হয় ওটা মিস্টার শর্মার খেয়াল, উনি যেরকম কড়া কড়া ওষুধ খাচ্ছেন তাতে সামান্য ডিসওরিয়েন্টেড হলে অবাক হওয়ার কিছু নেই।
আমারও তাই মনে হয়। আচ্ছা, আপনার সাথে আদিত্য শর্মার আলাপটা কিভাবে হয়েছিল আর কবে হয়েছিল?
আলাপ? বছর ছয়েক আগে ফ্লাইটে আলাপ হয়। আমেরিকার হিউস্টন শহরের বঙ্গ সম্মেলন ছিল, আমরা দুজনে গিয়েছিলাম। উনি এখানকার গল্প করলেন, ওর ব্যবসার কথা হলো, ও ট্যাক্সের একটা ব্যাপার নিয়ে আমার সাথে কথা বললেন, জানতে চাইলেন আমি জঙ্গল ভালোবাসি কিনা। আমার জঙ্গল প্রীতির কথা শুনে ভারংবার আসতে বললেন, অনেকবার ইনভাইট করেছিলেন, তখন অবশ্য আসা হয়নি। তাও মিস্টার শর্মার সাথে যোগাযোগ ছিল, আমার জন্মদিনে নিয়ম করে শর্মা টিয়ের একটিন প্রেসিডেন্সিয়াল ফ্লাস্ক পাঠাতেন।
এবারে তাহলে এমন কি ঘটলো যে আপনি এখানে আসতে বাধ্য হলেন?
ওয়েল, ঠিক বাধ্য নয়, তবে এবারে উনি ফোনে এমন ভাবে বললেন যে না করতে পারলাম না। মিস্টার শর্মা বললেন যে উনি বেশ অসুস্থ, ওর সঙ্গে আর হয়তো দেখা হবে না, সেই জন্যই এলাম। আমারও তো বয়স হচ্ছে, এরকম কথাবার্তা শুনলে মনটা নরম হয়ে যায়।
আপনি কি ওর ওয়াইফের ব্যাপারটা জানতেন?
আদিত্য শর্মার ওয়াইফের মিস্টিরিয়াস ব্যাপারটা আমি আগে থেকেই জানতাম, তাতে অবশ্য আমার বদাট হবার কিছুই নেই, অনেককাল আগের ব্যাপার। আর আমি গোয়েন্দা না হতে পারি, কিন্তু মিস্টিরিয়াস কিছু কাগজে দেখলে পড়ে ফেলার বদ অভ্যেস থেকে আমি মোটেই মুক্ত নই। কিন্তু আমার অবাক লাগছে এই যে, এই কাজটা তো আপনাদের দিতে পারতেন, সেটা করলেন না কেন? আমি তো আর গোয়েন্দা নই।
সত্যি বলতে কি, এর উত্তর আমাদের কাছেও নেই।
তবে হ্যাঁ, আমাকে 2 লক্ষ টাকা চেক দিয়েছিলেন তদন্তের অ্যাডভান্স হিসেবে, আমি নিইনি।
এখানে আর যারা আছেন তাদের সাথে আলাপ হলো আপনার?
ওয়েল, মনীশ শর্মার সঙ্গে খুব কম কথা হয়েছে। মিস্টার শর্মার লয়ার ভদ্রবৈলা, কি যেন নাম, রুকমা লাহিরি, ইয়েস ইয়েস, উনিও বেশ মিতভাষী।
আর বাকিরা? ডক্টর মল্লিকের সাথে আলাপ হয়েছে?
হ্যাঁ হয়েছে। মিস্টার শর্মার ব্রাদার ইন ল অভিজিৎ দত্তর সাথে অবশ্য জমি আড্ডা হলো আজ সকালে, উনি আমার চা বাগান ঘুরিয়েও দেখালেন।
আচ্ছা, আদিত্য শর্মাকে কি আপনি সেনাইল মনে হলো?
না, একেবারেই না, বরং ভাবনা চিন্তায় বেশ ক্লারিটি আছে বলেই তো মনে হলো। আচ্ছা, ডাইনিং রুমে দেখা হচ্ছে, আমারও ওষুধের টাইম হয়ে গেল, আসি, পরে কথা হচ্ছে।
নিশ্চয়ই, আসুন তো। সে
পার্টনার, কেসটা কেমন হলো? এই শর্মাজি তো হেব্বি ঝানু প্রাণী, আমাদের কাছে ওয়াইফকে নিয়ে স্পিকটি নট, আর ওদিকে পর্দার তোপসেকে অন্য কেস হ্যান্ড ওভার করছে।
একজন পর্দার গোয়েন্দার সহকারীকে এরকম একটা রিয়েল লাইফ মার্ডার কেস সলভ করতে বলা হচ্ছে, ব্যাপারটা একটু অর্থ বটে, তবে এখন সেফ ওয়েট অ্যান্ড ওয়াচ।
এস্টেটের বাকি প্রাণীগুলোকেও দেখা দরকার।
ও, আপনারা এখানে, চলুন, ডিনার রেডি।
আমরা দুজনেই সমর হালদারের পিছু পিছু ডাইনিং রুমের দিকে এগোলাম। বাড়িতে ঢোকার সময় ডাইনিং রুমটা এক ঝলক দেখেছিলাম, কিন্তু এবারে ঢুকে দেখলাম বেশ বড় একটা হল ঘর। তাতে একটা বিরাট ডাইনিং টেবিল, গায়ে অন্তত 15টা চেয়ার দেওয়া, তাতে কয়েকজন মানুষ বসে আছেন, তবে খাওয়া দাওয়া শুরু হয়নি এখনো। একজন অ্যাটেন্ডেন্ট নানান বই নিয়ে টেবিলে রাখছেন, আর খাবারের সুগন্ধে ভরে যাচ্ছে পুরো হল ঘরটা। সমর বাকি গেস্টদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। সিদ্ধার্থ চ্যাটার্জি একটু পরেই ডাইনিং রুমে এসে উপস্থিত হলেন। রুকমা লাহিড়ি সত্যি মিতভাষী, গোটা ডিনারে একটা কথাও বললেন না, তবে জানা গেল মনীষ নিজের রুমেই খাবার খান। ডিনার সেশনটা আলো করে রইলেন ডক্টর মল্লিক আর অভিজিৎ দত্ত, তাতে সঙ্গত করল শেফ তপন পালের দুর্দান্ত মাটন পট রোস্ট গ্রেভি আর ধোয়া ওঠা ফোলা ফোলা রুটি, বোনাস ছোট ছোট বাটিতে ফ্রুট কাস্টার্ড। আমি আর অয়ন নীরবেই খেলাম। খাওয়া দাওয়া সেরে অয়ন, আমি, সিদ্ধার্থ চ্যাটার্জি, অভিজিৎ দত্ত আর ডক্টর মল্লিক বাইরে এসে দাঁড়ালাম। ঠান্ডাটা আরো বেড়েছে।
আচ্ছা অভিজিৎ বাবু, আপনি কতদিন আছেন এখানে?
আমি তা প্রায় 40 বছরের কাছাকাছি হবে।
আর আপনার ফ্যামিলি?
আমার ফ্যামিলি?
ওরা কলকাতায় থাকেন বুঝি?
না না, আমার কেউ নেই, আমি ব্যাচেলার। ফ্যামিলি বলতেই ভাগ্নি আর আদিত্যদা। দিদি তো সেই কবেই।
আপনি এ বাড়িতেই থাকেন?
না, আমি ফ্যাক্টরির কাছে ম্যানেজার্স কোয়ার্টারে থাকি, সুপারভাইজ করতে সুবিধে হয়।
আচ্ছা মিস্টার দত্ত, মিস্টার শর্মা তো অসুস্থ, মানীষ ওকে নিজের কাছে নিয়ে যাচ্ছেন না কেন? এভাবে এখানে রাখা তো রিস্কি, তাই না?
রিস্কি তো বটেই, আদিত্যদা বরাবরই খুবই জেদি, মল্লিক থেকেই আমি, সবাই বুঝিয়েছে, ছেলের কাছে যাও, কে শোনে কার কথা। 6 মাস আগে যখন অসুস্থ হলো তখনও বলেছিলাম মুম্বাই বেঙ্গালুর না হোক অন্তত কলকাতায় গিয়ে কোনো ভালো হসপিটালে ভর্তি হও, তা নয় এখানে একটা মাঝারি হসপিটালে।
হসপিটালের নাম?
সেবাস্টিয়ান মেমোরিয়াল, সেবক রোডে।
তবে হাসপাতালটা কিন্তু ভালো, ছোট কিন্তু স্টাফ, ডাক্তার, ম্যানেজমেন্ট সব খুব ভালো।
আচ্ছা ওর ছেলে সেই সময় এসেছিল?
কে, মুনিশ? হ্যাঁ এসেছিল তো, দিন দশেক মতো ছিল।
আপনারা বরং কথা বলুন, আমি বরং যাই। হ্যাঁ, নাকটা অ্যাকচুয়ালি একটু, বুঝতে পারছেন তো, আসি। হ্যাঁ, গুড নাইট।
গুড নাইট ডক্টর মল্লিক।
একটা প্রশ্ন করতে পারি মিস্টার দত্ত?
হ্যাঁ নিশ্চয়ই,
একটু পার্সোনাল কিন্তু।
এনিথিং।
আপনার দিদি সুপ্রিয়া শর্মা কিভাবে মারা গেলেন? আমি পড়েছি কাগজে, নেটে, ধরে নিন আমি কিছুই জানি না, যদি এ ব্যাপারে কিছু বলেন।
হ্যাঁ, এটা আমাদেরও কোয়েরি।
দিদিকে ওর রুমে, মানে আপনি এখন যে রুমে থাকছেন সেই রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ এলো, কেস ফাইল হলো, মুনিশকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো ব্যাঙ্গালোরে। এখন হলে মিডিয়া ওর লাইফ হেল করে ছেড়ে দিত।
তার মানে ডেথ বাই হ্যাঙ্গিং?
আমি আসলে এখানে ছিলাম না, আসামে গিয়েছিলাম। ওখানে টি গার্ডেনে লেবার ট্রাবল এমন বেড়ে গিয়েছিল যে সেটা সামলাতে যেতে হলো। তার কিছুদিন পরে বাগানটা বিক্রি হয়ে যায়, ওখানেই দিদির খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম।
এসে শুনলাম আদিত্য দা ফ্যাক্টরিতে একটা মিটিং করছিল। আর আর দিদি ওদিকে?
আপনি কিন্তু আমার অরিজিনাল প্রশ্নের উত্তরটা দিলেন না।
ও আচ্ছা, ওই কজ অফ ডেথ নিয়ে কাগজে কি লিখেছে?
ওয়েল, এই ডেথ বাই হ্যাঙ্গিং লিখেছে, আর কিছুই লেখেনি। আর 20 বছর আগেও যখন ব্যাপারটা ঘটেছিল তখন এর থেকে আলাদা কিছু লিখেছিল বলে তো মনে হয় না।
আচ্ছা, ডেথ বাই হ্যাঙ্গিং যদি হবে তাহলে তো একটা উল্টানো টুল বা চেয়ার থাকার কথা, তাই না? সিলিং তো দেখছেন কত উঁচু, আমার দিদির হাইট মোটে 5 ফিট 1 ইঞ্চি।
অথচ টুল বা চেয়ার কিছুই ছিল না।
না, ছিল না। বলেন কি, তাহলে তো গন্ডগোলের কেস। দেখুন, আমি আমি শুনেছি কয়েকজনের থেকে, আর সবকিছু শুনে দেখে আমার সন্দেহ হয় যে ওটা সুইসাইড নয়।
পুলিশ কিছু বলল?
পুলিশ কিছু বলার আগে রাজ্যে নানান ঝামেলা উৎপাত, পুলিশের গুলিতে সমাজকর্মীদের মৃত্যু। তবে ইনভেস্টিগেটিং অফিসার গণেশ রাউত আমায় আর আদিত্যদাকে ইঙ্গিত দিয়েছিলেন যে যে দিদিকে খুন করাও হয়ে থাকতে পারে।
সে কি? এ তো
আপনারা আর এসব নিয়ে ঘাটাঘাটি করবেন না প্লিজ। মনীষ কোনো মতে এতগুলো লস সামলেছে, এসব নিয়ে ঘাটাঘাটি করলে ওর কানে যাবি। তারপরে আবার বুঝেনি তো, এবারে রিল্যাপস করলে মনীষকে আর বাঁচানো যাবে না। নেক্সট ইয়ার হয়তো বিয়েও করবে। প্লিজ প্লিজ এসব নিয়ে আর ঘাটাঘাটি করবেন না।
সুপ্রিয়া শর্মার মৃত্যু যদি হোমিসাইড হয়ে থাকে তার একটা কিনারা হোক, এটা আপনি চান না?
আমার জন্মের পর থেকে মা অসুস্থ থাকতেন, একেবারে শয্যাশায়ী। দিদি আমাকে মানুষ করেছে, তার মৃত্যুর কিনারা হোক, এটা আমার থেকে বেশি আর কেউ চায় না।
বেশ, আপনি পোস্টমর্টম রিপোর্ট দেখেছিলেন? কোনো কপি আছে?
না, আসলে আমার মনের অবস্থাটা ভালো ছিল না। তবে দিদিকে যে আগেই খুন করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত ছিলাম। আজ মনে হয় কি জানি কি ভুলও হতে পারে। ঠিক ঠিক জানি না। জানেন, আসলে এতগুলো বছর পরে নিজের ভাবনা নিয়ে নিজেরই অবশ্য ডাউট হয়।
আপনি কেসটা খোলাচ্ছেন না কেন?
দেখুন, আমি মনীষকে বাঁচাতে চাই, তাই আপনারাও প্লিজ এসব পুরনো ব্যাপার নিয়ে নতুন করে জল খোলা করবেন না। আসি, কাল একবার আসবেন, টি গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো। গুড নাইট।
রিপ্লাইয়ের অপেক্ষা না করে অভিজিৎ সটান রওনা দিলেন ফ্যাক্টরির দিকে। আমরা তিনজনেই হতভম্ব, কারোর মুখেই কোনো কথা জোগাচ্ছিল না। ব্যাপারটা উনি কেমন জানি ঘেঁটে দিয়ে চলে গেলেন।
সরি, ঠান্ডাটা না বাড়ছে, কাল কোনো এক সময় একসাথে বসে ব্রেইনস্টর্ম করা যাক, কি বলেন?
আমায় আবার এসবে টানবেন?
দেখুন, আপনার কথা শুনে বেশ বুঝতে পেরেছি যে আপনি ট্রু ক্রাইমের পোকা, না হলে কি আর 20 বছর আগেকার কেসের কথা আপনার এভাবে মনে থাকে? আর তাছাড়া আদিত্য শর্মা যখন আমাদের এক নৌকোই তুলেই দিয়েছেন,
তখন এক যাত্রায় পৃথক ফল কেন?
এটাও ভুল বলেননি।
আর তাছাড়া স্বয়ং 6 ফুট 4 আপনার মধ্যে একজন শখের গোয়েন্দার জন্ম দেননি, এটাও তো হতে পারে না।
এটা ওই জটের ভাষায় যাকে বলে বক্ষম।
তবে আর কি, জটায়ুর মতো ঝুলে পড়বো নাকি? মানে জটের মতো ঝুলে পড়ুন আমাদের সঙ্গে।
আর তাছাড়া আদিত্য শর্মা আপনাকে একটা দায়িত্ব তো দিয়েছেন।
আর বলবেন না, ওইটা নিয়ে আমি বেশ বিব্রত হয়ে আছি।
সেটাই বলছি, বিব্রত হবেন না।
বলছেন
আলবাত স্যার, তোপসে ছাড়া তো ফেলুদা অচল, আর আপনি তো ওজি তোপসে।
থ্যাংক ইউ। অন দ্যাট নোট, গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে।
গুড নাইট স্যার। এরপরে নিজেদের রুমে চলে এলাম। অন্বেষার ইচ্ছে ছিল যে ব্যালকনিতে গিয়ে একবার দাঁড়ায়, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে সেই ইচ্ছে ত্যাগ করতে হল। তাছাড়া সারাদিন জার্নি করে আমরা দুজনেই বেশ টায়ার্ড। অন্বেষাকে গুড নাইট করে নিজের রুমে এলাম। আদিত্য শর্মা কি পাগল নাকি সাময়িক ছিটগ্রস্ত? পর্দার তোপসে সিদ্ধার্থ চ্যাটার্জিকে ডেকে এনে 20 বছর আগেকার আনসল্ভড কেসের সমাধান করতে দেওয়ার মানে কি? এত বছর আগেকার একটা কেস
যার ছিটে ফোটা প্রমাণও আজ আর অবশিষ্ট নেই। যেই কেস আজ 20 বছর পরে সলভ করতে একজন দুঁদে পুলিশ অফিসারও হিমশিম খেয়ে যাবেন, সেই কেস কিনা দেওয়া হল একজন অভিনেতা কাম সিএ কে, ইয়ে বাত কুছ হজম নেই হুই ভাই। তবে মন্দ বলবো না, অরিজিনাল তপসেকে দেখে খুব ভালো লাগছে। এই মানুষটি সত্যজিৎ রায় সাহচর্য পেয়েছেন, ওর পরিচালনায় কাজ করেছেন, সোনার কেল্লায় উঠে চড়েছেন, তার সাথে কথাবার্তা হচ্ছে, একটা কেস নিয়ে ভাবা যায়। আমাদের এক স্যার বলতেন, বর্তমানে তপসের মধ্যে ভবিষ্যতের ফেলুদার সম্ভাবনা থাকে। দেখা যাক। আজ আবার সুশান্ত মুর্মুকে ফোনে পাওয়া গেল না। দেখি কাল সকালে আমরা নিজেরাই ইরিগেশন বাংলোতে ঢুঁ মারব। খান
এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি।
ঘুম ভাঙল দরজা ধাক্কানোর আওয়াজে। সে কি, কাল রাতে রুমের আলো নেভাতেই ভুলে গেছি। চটপট উঠে দরজা খুললাম। অন্বেষার মুখ থমথমে, পাশে সমর্থা দাঁড়িয়ে। কিরে, কি ব্যাপার সমর্থা?
একটা খারাপ খবর আছে।
কি হয়েছে?
মিস্টার শর্মা মারা গেছেন।
হোয়াট মার্ডার?
বোঝা যাচ্ছে না।
সমর, কই গেলে?
যাই স্যার। আমি তাহলে ওদিকে একটু।
মার্ডার কিনা বোঝা যাচ্ছে না, তার মানে?
শোন, তুই রুমে চল।
মার্ডার
এখনো জানা যায়নি, তুই চটপট দাঁত ব্রাশ করে নে, তারপর বাকিটা শুনবি।
দাঁত ব্রাশ করে গলায় একটা মাফলার জড়িয়ে রুমের দরজা লক করে সিঁড়ির দিকে এগোতে সময় লাগলো মাত্র 3 মিনিট। বাড়িতে একটা কেওটিক সিচুয়েশন। নিচে নেমে দেখলাম সিদ্ধার্থ চ্যাটার্জি ডক্টর মল্লিকের সাথে কথা বলছেন। আমাদের পায়ের আওয়াজ শুনে পর্দার তোপসে আমাদের দিকে তাকালেন, তার মুখ গম্ভীর।
ডক্টর মল্লিকের কি মনে হচ্ছে, ন্যাচারাল ডেথ?
ফাউল প্লের অবভিয়াস সাইন্স তো নেই, কিন্তু তাও
আপনি ডেথ সার্টিফিকেট দিচ্ছেন?
ভাবিনি এখনো।
আমরা একবার রুমটা দেখতে পারি কি?
অফকোর্স। এই সমর, আদিত্য দার রুমটা একটু খুলে দাও তো।
মিস্টার চ্যাটার্জি, আপনি একবার আসবেন?
আমি?
হ্যাঁ ম্যাডাম, অসুবিধা হলে বাদ দিতে পারেন।
বেশ চলুন, আমি যাচ্ছি না, আমার অবস্থা খুব টাইট, বুঝতেই পারছেন।
সমর্থাকে ডেকে দরজা খোলানো হল। বাড়ির বাইরে একটা গুঞ্জন শুরু হয়েছে, আদিত্য শর্মার মৃত্যুতে মিডিয়ারও ইনভলভ হওয়ার কথা। রুমে ঢুকলাম, সব মোটামুটি এক। এক ঝলক চোখ বোলালাম ওষুধের টেবিলের উপরে, মোটামুটি একই আছে সব। অন্বেষা আমার দিকে চোখের একটা ইশারা করল, আমি ট্র্যাশ ক্যানটা ঘেঁটে দেখলাম, সবই মোটামুটি নর্মাল। কাল যা যা চোখে পড়েছিল আজ খুব একটা বেগতিক কিছু নেই। যদি এখানে ক্রাইম হয়ে থাকে, জায়গাটা বড্ড ক্লিন। আমি কয়েকটা ছবি তুললাম রুমটায়, কালকের সেই বেডের ওপরে আদিত্য শর্মার প্রাণহীন দেহ, এরই মধ্যে বেশ ফ্যাকাশে হয়ে গেছে। হাত দুটো একটু কাছ থেকে দেখলাম, মুঠো হয়ে রয়েছে। আরো কয়েকটা ছবি তুললাম, তারপর বেরিয়ে এলাম ঘরটা থেকে।
ডক্টর মল্লিক, কতক্ষণ হলো মনে হচ্ছে?
তা 4 ঘন্টা তো বটেই, আবার 5 ঘন্টাও হতে পারে।
পয়জনিং মনে হচ্ছে ডক্টর মল্লিক?
তা মনে হচ্ছে না, পয়জনিং হলে ঠোঁটের কাছে নীলচে ভাব থাকত, আর এদিকে ঠোঁটের কাছে ফোমের ট্রেস নেই।
তাহলে ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না কেন?
কারণ আমিও মিস্টার শর্মার আশঙ্কার কারণটা জানতাম, আর তাছাড়া গত 1 সপ্তাহ ধরে ওর শরীর বেশ ভালো ছিল, ব্লাড প্রেশার মোস্টলি নর্মাল, অ্যাপেটাইট ফিরে এসেছিল, খিদে হচ্ছিল।
আর ব্লাড সুগার লেভেল?
চার্ট দেখে নিন, সেটাও বেশ ভালোর দিকে ছিল। লাস্ট 10 দিন ফাস্টিং এর সুগার 90 থেকে 100 মধ্যেই ছিল।
বাহ, তাহলে তো কন্ট্রোল ছিল। কিন্তু ডক্টর মল্লিক, গতকাল আপনার কাছে আমি শুনলাম মিস্টার শর্মার হাইপোগ্লাইসেমিয়া ছিল, সুগার ধুমধাম ফল করত?
হ্যাঁ তা ছিল, কিন্তু সেই জন্যই তো ইনসুলিন চেঞ্জ করে দিলাম। অথচ
আমরা বেরিয়ে এলাম রুম থেকে, এখনো মনীষকে দেখা যাচ্ছে না। যার বাবা মারা গেছেন সে নিচে নেই কেন? কাল থেকে মনীষের দেখাই পাইনি আমরা। এদিকে অভিজিৎ দত্তর সঙ্গে কথা হচ্ছে ডক্টর মল্লিকের।
অটোপসি? অটোপসি করাতে হবে? কি মল্লিক, তোমার কি মনে হচ্ছে?
হ্যাঁ, অটোপসি হলে শিওর হওয়া যাবে। সিম্পটমস অবশ্য ফাউল প্লে ইন্ডিকেট করছে না। আরে, অটোপসি হলে অসুবিধা তো কিছু নেই।
না, তা তো নেই। আসলে আদিত্য শর্মা ভয় পাচ্ছিলেন যে ওকে মার্ডার করা হতে পারে, আর আজ সকালে উনি মারা গেলেন। হতেই পারে যে মৃত্যুটা ন্যাচারাল, কিন্তু নাও হতে পারে।
আপনি ঠিকই বলছেন, কিন্তু তাহলে থানায়।
দত্তদা, আমি চলে যাচ্ছি, গাড়ির চাবিটা যদি।
হ্যাঁ দিচ্ছি, এক্সকিউজ মি।
অভিজিৎ দত্ত ডক্টর মল্লিককে নিয়ে গ্যারেজের দিকে এগোলেন। গোটা তিনেক গাড়ি আছে আগেই দেখেছি, তার মধ্যে একটা ভিন্টেজ জিপ। দরজা খোলার আওয়াজ পেলাম, তারপরে একটা সাদা সেডান বেরিয়ে গেল। বুঝলাম যে ডক্টর মল্লিক বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে। অভিজিৎ দত্ত ফিরে এলেন আমাদের কাছে।
আচ্ছা মিস্টার দত্ত, থানাটা কি খুব দূরে?
না না, খুব দূরে নয়, গাড়িতে 15 মিনিট মাত্র।
বেশ, মনীষের সাথে কথা বলা যাক।
ওর সাথে
কেন, প্রবলেম আছে?
না প্রবলেম নেই, আসলে একটু টেম্পারামেন্টাল তো।
কোনো অসুবিধা নেই, চলুন।
বেশ আসুন।
মিস্টার চ্যাটার্জি আসুন।
আপনারা যা করছেন না।
আরে আসুন আসুন, হাত খুলে চালিয়ে খেলবেন। আদিত্য শর্মা আমাদের মতো আপনাকেও একটা তদন্ত করে রিকোয়েস্ট করেছেন, আসুন।
বেশ বেশ চলুন।
আমরা তিনজনে অভিজিৎ দত্তর পিছু পিছু চললাম মনীষের কাছে। মনীষ ছাদে বসেছিলেন, ছাদটা আয়তনে বেশ বড়। তার মধ্যে একটা বেশ বড় রেক্সিনের ছাতা, আর তার নিচে গোটা পাঁচেক চেয়ার আর একটা টেবিল। তার একটা চেয়ারে বসে আছেন মনীষ। আদিত্য বা সুপ্রিয়া কারোর সঙ্গেই মিল নেই এই শর্মার। একটা বিরাট কোহলি গোছের দাড়ি রেখেছেন, তাতে অবশ্য ওর ব্যক্তিত্বহীন চেহারায় কোনো এক্সট্রা ব্রাউনি পয়েন্ট যোগও হয়নি। মনীষ দামি আমেরিকান সিগারেট টানছেন। নিজের মামা সিদ্ধার্থ চ্যাটার্জি, কাউকে দেখেই ওর কোনো ভাবান্তর হল না। অবশ্য মুখ ফোলা, হয়তো কান্নাকাটিও করেছেন। অভিজিৎ দত্ত আমাদের সাথে আলাপ করিয়ে দিয়ে চলে গেলেন।
We are so sorry for your loss.
কখন জানতে পারলেন?
কি?
এই যে আদিত্য শর্মা ইজ নো মোর, কখন জানতে পারলেন?
আমায় মল্লিক আঙ্কেল বলল। তার আগে অবশ্য মামু এসে ডেকে দিয়েছিল। আচ্ছা ওয়ান থিং, আপনি তো স্টক ট্রেডিং নিয়ে ওয়ার্কশপ করান না?
হ্যাঁ।
সেদিন ভাবছিলাম আপনাকে মানে একটা স্টকের ব্যাপারে কনসাল্ট করব।
সে দেখা যাবে। ঘর আপনি জানেন আপনার বাবা আমাকে কেন ডেকেছেন এখানে?
না কেন?
আপনার মায়ের মৃত্যুর রহস্য সলভ করার জন্য।
হোয়াট?
কাম ডাউন মিস্টার শর্মা।
আই এম সরি, আসলে এটা এতটাই আনএক্সপেক্টেড। ওয়েল, আমি ঠিক এ নিয়ে
বুঝতে পারছি।
আপনার বাবা আমাদেরকেও একটা কাজে ডেকেছিলেন।
আপনি তো স্লিউথ না? আর ম্যাডাম, আপনি কি ওর অ্যাসিস্ট্যান্ট?
না, আমরা কেউ কারো অ্যাসিস্ট্যান্ট নই। আচ্ছা মনীষ, কাল রাতে আপনি কি করছিলেন?
ইউ মিন টু সে?
হ্যাঁ, আমরা এখনো জানি না আদিত্য শর্মার ডেথ আনন্যাচারাল কিনা। যদি হয়ে থাকে তাহলে তো আমরাও সাসপেক্ট।
হ্যাঁ আমিও।
আচ্ছা মনীষ, কাল রাতে আপনি কি করছিলেন?
আমার অল্প নার্ভের সমস্যা আছে, স্ট্রেসে থাকলে হাতটা কাঁপে আর কি, তাই রেগুলার অ্যান্টি স্ট্রেস পিলস নিতে হয়। তাই ওয়ান্স আই পপ দ্য পিলস ঘুম পেয়ে যায়।
কাল রাতে তাহলে ঘুমোচ্ছিলেন?
হ্যাঁ।
একটা প্রশ্ন করছি, সেরকম মনে হলে উত্তর দেবেন না, কেমন?
প্লিজ গো অ্যাহেড।
আপনার সাথে আপনার বাবার সম্পর্কটা কেমন ছিল?
এটা খুব সিম্পল আনসার দেওয়া আমার পক্ষে ডিফিকাল্ট। আসলে হি ওয়ান্টেড মি টু বি অ্যান অ্যাসেট, বাট আই বিকেম হিজ লায়াবিলিটি। এত বড় ব্যবসায়ী, তার ছেলে ড্রাগ অ্যাডিক্ট, সেটা কজন ওপেনলি মেনে নিতে পারেন বলুন? আমি পাপাকে দোষ দিই না, ওর জায়গায় থাকলে হয়তো আই হ্যাভ বিন হার্শার। বরং মামু আমাদের দুজনের মধ্যে একটা ব্রিজ ছিল। মা চলে যাওয়ার পর মামু আমাকে সামলে রাখার চেষ্টা করেছিলেন অনেক। আই ওয়াজ ইয়াং অ্যান্ড রেকলেস। আজকে এই বয়সে এসে আমি শ্রাগ করে বলতে পারি না যে আই হ্যাভ জিরো রিগ্রেটস।
আপনি জানতেন যে মিস্টার শর্মা টি গার্ডেনটা বিক্রি করে দিচ্ছেন?
হ্যাঁ শুনেছি, পাপাই ডেকে বলেছিলেন।
আর আপনি সেটা নিয়ে ওকে?
না ঠিক ওকে নই, এখানে অনেক মেমোরিজ। তবে কি এস্টেট ওর, সেটা যদি উনি মার্কেটে এনলিস্ট করতে চান আমাদের কারোর কিছু বলার নেই। আচ্ছা আপনারা অটোপসি চাইছেন কেন? মল্লিক আঙ্কেল তো বললো ডায়াবেটিক স্ট্রোক হয়ে থাকতে পারে।
হ্যাঁ তা তো হতেই পারে, তবে সেটা নিশ্চিত হওয়ার জন্য অটোপসি হওয়াটা দরকার।
আমার এতে কিছু বলার নেই, পুলিশ যা ঠিক করবে। এক্সকিউজ মি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু একা থাকতে চাই।
নিশ্চয়ই।
আমরা তিনজনে বেরিয়ে এলাম, সিঁড়ি দিয়ে নামতেই দেখি সমর হালদার দাঁড়িয়ে আছেন। ওকে ইশারা করা হলো ব্যালকানিতে যেতে। আমরা তিনজনেও গিয়ে হাজির হলাম ব্যালকানিতে। সমরদার মুখে অল্প আশঙ্কা আর কৌতূহল।
মিস্টার হালদার, আমাদের কিছু প্রশ্ন ছিল।
বাড়ির এরকম অবস্থা মানে পরে করলে হতো না?
সমরদা, আমরা পুলিশ নই, অতএব ছুঁলে 36 বা 72 ঘা লাগবে না। অবশ্য আপনি যদি পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে চান তার ব্যবস্থাও করা যেতে পারে।
না না,
তাহলে আমাদের প্রশ্নের উত্তর দিতে রাজি তো?
হ্যাঁ।
বেশ, আমরা কোয়েশ্চন আনসার শুরু করছি। অয়ন, রেকর্ড করিস।
হ্যাঁ শুরু কর।
নাম?
সমর। সমর হালদার।
বাড়ি?
কোন নগরী।
বাড়িতে কে কে আছেন?
মা আর ছোট ভাই।
ভাই কি করেন?
সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে নবগ্রাম হীরালাল পাল কলেজ থেকে, বাংলায় অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছে।
আপনি এত দূরে চাকরি করতে এলেন?
সব জায়গায় চাকরির যা বাজার সেটা তো নিশ্চয়ই আপনাদের জানা। আর চাকরি করতে তো লোকে বিদেশেও যায়, এ তো আমার বাড়ির কাছেই বলা যায়।
হুম, তা ঠিক।
আসলে হয়েছে কি, গ্রাজুয়েট হয়ে বসেছিলাম, এটা ওটা করছিলাম, টিউটোরিয়াল সেন্টারে পড়াতাম, তারই পাশাপাশি চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম, ড্রাইভিং শিখে ক্যাবও চালিয়েছি, তারপর সোশ্যাল মিডিয়াতে কাজের অফার দেখে এখানে চলে এলাম। আদিত্য স্যার নিজে ইন্টারভিউ নিয়েছিলেন, কাজটা হয়ে গেল। তারপর
এখানে কবে এলেন?
2019-এর ডিসেম্বরে, মানে কোভিডের ঠিক আগে আর কি।
আদিত্য শর্মা বস হিসেবে কেমন ছিলেন?
যেমন বাকিরা হন।
বাকিরা কেমন হয় সমর? অনেকেই কিন্তু বস হিসেবে বেশ খারাপ।
না, আদিত্য স্যার এমনিতে খুবই ভালো, কিন্তু আমি যখন এলাম তখন টি এস্টেটের অবস্থা সামান্য খারাপই ছিল, স্যার তখন খুব ড্রিঙ্ক করতেন।
আচ্ছা, আদিত্য শর্মা কি খুব রাগী মানুষ ছিলেন?
রাগি
মানে ড্রিঙ্ক করে চিৎকার চেঁচামেচি করতেন?
না না, স্যার এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। মনীষ ছাড়া
মানুষের সাথে ঝগড়া হতো ওর?
তার কোন বাবা ছেলেতে হয় না বলুন।
বেশ, মিনতি বার্লা, তিনি কবে এলেন?
এই তো মাস ছয়েক আগে। আদিত্য স্যার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মাইল্ড হার্ট অ্যাটাক, চলাফেরা বেশ কমে গেছিল, হাসপাতাল থেকেই মিনতিদিকে নিয়ে এলেন।
আচ্ছা সমরদা, শুনলাম মিস্টার শর্মা কলকাতা বা মুম্বাইতে না গিয়ে এখানেই একটা হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিলেন।
হ্যাঁ হ্যাঁ, ওই তো সেবাস্টিয়ান মেমোরিয়াল, ডক্টর মল্লিক সাজেস্ট করেছিলেন।
আচ্ছা লোকাল হাসপাতাল কেন?
ওরকম ক্রিটিক্যাল অবস্থা থেকেও সপ্তাহ দুয়েকের মধ্যে আদিত্য স্যার বাড়ি ফিরে এলেন, অল্প হাঁটাচলাও করছিলেন, লোকাল হাসপাতাল বলেই হয়তো ওই রকম কেয়ারে রেখেছিল।
হুম, তা ঠিক।
আদিত্য শর্মার সঙ্গে তার ছেলে মনীষের কেমন সম্পর্ক ছিল? না, ঝগড়া ঝামেলা হতো শুনলাম, তাই জিজ্ঞেস করছি।
এমনিতে ভালোই, অল্প ঝগড়া ঝামেলা হতো, তবে এই টি গার্ডেন বিক্রি নিয়ে বাপ ছেলের মধ্যে সামান্য ঝামেলা চলছিল। মনীষ এখানে একটা টি ট্যুরিজম রিসর্ট করার প্ল্যান করছিল, আমার সেখানকার ম্যানেজার করার অফারও দিয়েছিল, তবে আদিত্য স্যার চা বাগান বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তাই মানিজ্জে বললেন এ ব্যাপারে ওর কোনো ইন্টারেস্টই নেই।
ও তাই বলল বুঝি।
আচ্ছা, এই টি ট্যুরিজমের ব্যাপারটা হলে আপনার একটা স্যালারি হাইক হতো, তাই তো?
তা হতো, কিন্তু আপনারা কি বলতে চান, যে টি গার্ডেন বেচতে চেয়েছেন বলে আমি আদিত্য স্যারকে ফোন করেছি?
আহা, তা কখন বললাম। বসে পড়ুন সমর, এত উত্তেজিত হবেন না। আচ্ছা, এই যে মিস্টার শর্মা নিজের জীবনহানির আশঙ্কা করেছিলেন সেটা তো দেখছি লোক মুখে ভালোই ছড়িয়েছে, আপনাকে কি মিস্টার শর্মা নিজেই বলেছিলেন?
না, আমি এই কানাঘুষোতেই শুনেছিলাম।
মিস্টার শর্মা এর মধ্যে আপনাকে মহাভারত নিয়ে কোনো প্রশ্ন করেছেন?
হ্যাঁ, একদিন বিকেলে স্যারের রুমে গেছি একটা কাজ নিয়ে, স্যারও কারোর সাথে কথা বলে ফোনটা নামিয়ে রাখছেন, মিনতিদিও তো ছিলেন সেই রুমে। দেখুন, আমাকে তো আপনাদের টিকিট করতে বললেন, বললেন আপনারা না এলে নাকি গোলমাল হয়ে যাবে। আমি স্যারকে বলেছিলাম গোলাপের ব্যাপারটা পুলিশকে জানাতে, কিন্তু স্যার কিছু বললেন না, খালি আমার মহাভারতের প্রিয় চরিত্রের কথা জিজ্ঞাসা করলেন, আমি বললাম ভীম, ব্যাস।
এরপর?
এরপর আমি রুম থেকে বেরিয়ে এলাম।
আপনি কি ওই সাদা গোলাপের ব্যাপারটা জানতেন?
প্রথমে জানতাম না, পরে ডক্টর মল্লিকের থেকে শুনলাম।
আচ্ছা মিস্টার হালদার, আপনার রুম তো মিস্টার শর্মার রুমের ঠিক পাশে।
হ্যাঁ হ্যাঁ, অফিস কাম শোয়ার জায়গা।
গত রাতে কোনো আওয়াজ শোনেননি?
না, সেভাবে তো কিছু নয়।
বেশ, আপাতত এই থাক।
সমরদা, এবারে আপনার ছুটি।
থ্যাংক ইউ।
নার্ভাস লাগছিল নাকি?
লাগবে না, মনে হচ্ছিল আবার মাধ্যমিকের ওরাল পরীক্ষা দিচ্ছি।
এবারে একটু মিনতি বার্লার সাথে কথা বলা যাক। মিস্টার হালদার, একটু ব্যবস্থা করবেন প্লিজ।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
সমরদা বেরিয়ে গেলেন, আর ঠিক তখনই হসিমা হাতে তিনটি প্লেটে ব্রেকফাস্ট নিয়ে এলো, ডিমের অমলেট আর ব্রেড টোস্ট। এই অবস্থায় খাওয়া যায়, কিন্তু কি আর করা যাবে। সিদ্ধার্থদা অবশ্য পাউরুটি ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছেন, খেতে ইচ্ছে করছে না জানেন।
খেয়ে নিন, খেয়ে নিন, যা সিচুয়েশন, এরপর কখন খাওয়া জুটবে কে জানে। এই মুহূর্তে খাওয়া দাওয়া পরিবেশ নেই ঠিকই, কিন্তু খেয়ে নেওয়াই উচিত।
পুলিশ এলে কি যে হবে?
আচ্ছা মিস্টার শর্মার আশঙ্কা কি ঠিক?
সেটা অবশ্য বলা যাচ্ছে না এখনই, বা বলা উচিত নয়। তবে
আপনারা এলেন আর উনি মারা গেলেন, এটা একটু বেশি কোইন্সিডেন্স নয় কি?
তা তো ঠিক, তবে সুপ্রিয়া শর্মার ব্যাপারটা আমার মাথায় কাল থেকেই ঘুরছে। পোস্টমর্টেম রিপোর্টটা যদি পাওয়া যেত।
অনেক কাল আগেকার কথা, সেসব কি ডিজিটাইজ হয়েছে?
সেটা খোঁজ নিয়ে দেখতে হবে।
আর যদি টি গার্ডেনটা বিক্রি হয়ে যায়, তাহলে তো লেবার ট্রাবল হতেই পারে, তাই না?
নতুন কোম্পানি টেক ওভার করলে তারা ওয়ার্কার ছেটে দেবেন, তাই জন্য বলছেন।
হস্টাইল টেক ওভার, অবশ্য আজকাল সমস্ত টেক ওভারই হস্টাইল।
টি গার্ডেন অ্যাকুইজিশনের প্রচুর নিয়ম আছে বুঝলি অন্বেষা, সেদিন নেটে পড়ছিলাম। অনেক সরকারি দপ্তর ইনভলভ হয়, টি বোর্ড তো আছে, তাছাড়া ল্যান্ড রিফর্মস মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি, বিস্তর কড়াকড়ি। শহরের মতো পুকুর বোঝাও ফ্ল্যাট ফ্রি পাওয়া স্কিম নয়।
সমর এসে দাঁড়িয়েছেন, বোঝাই যাচ্ছে যে মিনতি বার্লা প্রশ্নোত্তর পর্বের জন্য রেডি। যদিও বোঝা যাচ্ছে না ডক্টর মল্লিকের এত দেরি হচ্ছে কেন, থানা তো শুনেছিলাম গাড়িতে 15 মিনিট লাগে। মিনতি বার্লা দাঁড়িয়ে আছেন ডাইনিং রুমের সামনে, সাদামাটা শাড়ি পরা, হাসপাতালের হেল্পার দিদিদের মতো মার দেওয়া নীল পাড়ে সাদা শাড়ি। বডি ল্যাঙ্গুয়েজ হস্টাইল না হলেও খুব ওয়েলকামিং ও নয়।
সমরদা, একবার স্টাডিটা দেখো।
হ্যাঁ নিশ্চয়ই, আসুন।
আদিত্য শর্মার পাশের রুমটায় স্টাডি কাম লাইব্রেরি, বেশ বড় রুম। রুমটা যতটা বই দিয়ে ঠাসা ভেবেছিলাম অতটাও নয়। রুমটা আলো করে আছে একটা বেশ বড় টেবিল, তাতে কাগজপত্র, একটা ডেস্কটপ। ফিল্মে অভিজাত বাড়ির লাইব্রেরি যেমন দেখানো হয়, অবিকল সেই রকম। অয়ন স্টাডি টেবিলের ড্রয়ার ধরে টানল, না, তালা বন্ধ। অয়ন তাকালো মিনতি বার্লার দিকে।
ড্রয়ারটা খুলতে হবে।
কেন?
একবার দেখতে পারলে ভালো হতো।
মরা মানুষের জিনিসপত্র ঘেঁটে কি পাবেন? ওর মৃত্যুর কারণে পাওয়া যেতে পারে। কেন, আপনি চান না ওর মৃত্যুর একটা সঠিক তদন্ত হোক?
আমার চাওয়া না চাওয়াতে কিছুই যায় আসে না।
মিনতি দি, চাবিটা দাও।
চাবি আপনার কাছে?
হ্যাঁ, স্যার রাখতে দিয়েছিলেন।
বাহ, ডায়েরিটা তো খাসা দেখতে। আচ্ছা এই ডায়েরিটা কার?
ও, এইটা? হ্যাঁ, এইটা আদিত্য স্যারের, মাঝে মাঝে হিজিবিজি কাটতেন ওতে।
ডায়েরিটা একটু দেখছি। মিনতি বার্লা চাবি বের করে ড্রয়ারের দিকে এগোলেন, আর সেই ফাঁকে আমি ডায়েরির পাতার ছবি তুলতে লাগলাম মোবাইলে। মিনতি চাবি ঘুরিয়ে ড্রয়ারের লক খুললেন।
একজন মানুষের ব্যক্তিগত জিনিস খেটে কি পাবেন?
রিল্যাক্স মিনতি দেবী, এটা দরকার না হলে করতাম না।
ড্রয়ারে নানান কাগজপত্র, একটা শাড়ির পাড়ের কিছুটা ছেঁড়া অংশ, একটা বোতাম, সম্ভবত কোটের, আর একটা কানের দুল, সোনার দুল, ঝুমকো টাইপের। এই বিশেষ ডিজাইনটা যেন কোথায় দেখেছি,
কিছুতেই মনে পড়ছে না। অন্বেষার দিকে তাকালাম, ও আমায় ড্রয়ারের জিনিসপত্রের ছবি তোলার জন্য ইশারা করল। আমি গোটা ছয়েক ছবি তুলে নিলাম পটাপট। আপাতত এখানকার কাজ শেষ, এবারে মিনতিদির রুমে যাওয়া যাক।
আমার রুমে
কিছু প্রশ্ন ছিল, আপত্তি আছে?
না, চলুন।
আমি আর অন্বেষা দুজনেই দেখলাম মিনতি বার্লা ড্রয়ার বন্ধ করে চাবিটা নিজের কাছে রাখলেন। মিনতি বার্লার রুমটা ডাইনিং রুমের পেছনে, একটা ছোট্ট রুম, একটা সিঙ্গেল বেড, পাশে একটা বেশ ছোট দরজা, বোঝাই যাচ্ছে সেটা অ্যাটাচ বাথরুম। চারজন কোনো মতে টেনে টুনে বসা যেতে পারে। খুশিমা দুটো এক্সট্রা চেয়ার এনে দিলেন।
এখানে বসতে হয়তো আপনাদের একটু অসুবিধা হবে, রুমটা এত ছোট।
ও নিয়ে ভাববেন না।
গত রাতে আপনি কোথায় ছিলেন?
স্যারের রুমে।
আচ্ছা, রাতে কোনো শব্দ শুনেছিলেন?
দেখুন, যেখানে রুমে পেশেন্ট রয়েছে সেখানে আমি ঘুমোই না, জাস্ট শুয়েছিলাম। রোজ সকাল পাঁচটায় একবার চেক করতাম স্যারকে, তখনই দেখলাম পালস নেই।
তারপর?
তারপর সমরকে ডাকলাম, সিপিআর দিলাম, চেস্ট ম্যাসাজ, অ্যাড্রেনালিন শট দেওয়ারও সুযোগ ছিল না।
কেন?
বডি ঠান্ডা হয়ে গেছিল।
তার মানে উনি অন্তত ঘন্টা দুয়েক আগে মারা গেছিলেন। রাইগার মর্টিস সেটিং করতে অন্তত 2-6 ঘন্টা লাগে, তাই না মিস বার্লা?
হ্যাঁ।
তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কেমন?
করুন।
আচ্ছা মিস বার্লা, রাতে শুয়ে পড়ার পর আপনার ঘুম ভাঙেনি?
পেশেন্টের রুমে থাকলে আমি ঘুমোই না।
সরি, তাহলে ধরে নিচ্ছি কাল শোয়ার পরে একবারে সেই ভোর 5টার সময় চোখ খুলেছেন।
তা নয়, একবার চোখ খুলেছিলাম রাত 12:30 যে ট্রেনটা যায় তখন।
আচ্ছা, তারপর?
কাল মনে হয় একটু চোখ লেগে গিয়েছিল, তাও বেশিক্ষণ নয়।
আচ্ছা মিস বার্লা, আপনার সাথে আদিত্য শর্মার আলাপ তো সেই হসপিটালে।
হ্যাঁ।
তখন আপনি সেই হসপিটালে চাকরি করতেন?
হ্যাঁ।
কত বছর চাকরি করেছেন?
প্রায় 16 বছর।
আর মিস্টার শর্মার কথায় এত বছরের চাকরি ছেড়ে সোজা এখানে?
হ্যাঁ, সেটা কি বেআইনি?
না না, তা কেন, সেটা ওর ওই মাইল্ড অ্যাটাকের পর থেকেই নিশ্চয়ই।
হ্যাঁ, তবে সবাই ওটাকে মাইল্ড অ্যাটাক কেন বলছে জানি না, উনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন, অ্যাটাকটাও বেশ সিরিয়াস ছিল কিন্তু।
আচ্ছা, মিস্টার শর্মার ওষুধ কে কিনতো?
ঠিক নেই, কখনো আমি আনতাম, কখনো বা সমর, ডক্টর মল্লিকও দু একবার এনেছেন।
সরি, আমার আরেকটা প্রশ্ন ছিল।
বলুন।
আদিত্য শর্মার ওয়াইফ সুপ্রিয়া শর্মার মৃত্যু নিয়ে একটা মিস্ট্রি আছে, জানেন নিশ্চয়ই?
এ নিয়ে স্যারের সাথে আমার কোনো কথা হয়নি।
আচ্ছা, মিস্টার শর্মা প্রয়াত স্ত্রীকে নিয়ে কখনো কিছু বলতেন?
হ্যাঁ বলতেন, ওর স্ত্রীর সাদা গোলাপ খুব পছন্দের।
আচ্ছা, আপনার কি মনে হয় সুপ্রিয়া শর্মাকে খুন করা হয়েছিল?
আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না, এ ব্যাপারে যে আপনাকে সব বলেছে তাকে জিজ্ঞেস করাই ভালো। আর তাছাড়া সুপ্রিয়া শর্মা মারা গেছেন অনেক দিন আগে, তখন তো এখানকার সঙ্গে আমার কোনো সম্পর্কই তৈরি হয়নি।
সম্পর্ক এখন তৈরি হয়েছে বলছেন?
মানে?
না, কিছু না।
যা, আমাদের সুপ্রিয়া শর্মার ডেথের ব্যাপারে এসব কে বলে থাকতে পারে তার একটা ক্লিয়ার ধারণা আপনার আছে তাহলে?
আমাদের আর কিছু জিজ্ঞাসা নেই। আচ্ছা, এই যে আদিত্য শর্মার ড্রয়ারের চাবি আপনার কাছে, এটাও আদিত্য শর্মার ইচ্ছে?
উনি বেঁচে থাকতে আমায় চাবিগুলো দিয়েছিলেন, মনীষ একটু স্টেবল হলে ওর হাতে তুলে দেব, তারপরে আমার ছুটি।
অনেক ধন্যবাদ।
আর একটা প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন, আর উৎপাত করব না। আচ্ছা, ল্যান্টাস ইনসুলিন তো শুরু হয়েছে কিছুদিন হলো, আগে যেটা ছিল নোভোমিক্স 30, সেটার স্টক থেকে যেতে পারে না?
না, নোভোমিক্স 30 খালি পেন আমি নিজে হাতে ফেলেছি।
থ্যাংক ইউ।
আমরা বেরিয়ে এলাম, একটু পরেই বোধহয় পুলিশ ঢুকবে। মনীষ নিচে নেমেছেন, সবার মধ্যেই একটা তটস্থ ভাব। রুকমা লাহিড়িও নেমেছেন, মনীষের সাথে কথা বলছেন। অন্বেষা সুশান্ত মুর্মুকে ফোনে বারবার ট্রাই করছে কিন্তু কল লাগছে না।
জঙ্গলের মধ্যে তো, তাই নেটওয়ার্ক কম হওয়ারই কথা।
এবার পেয়েছি, তবে বিজি।
মুর্মুদা গ্রেট থাকলে একটা ফোন কলেই পুলিশ ভ্যান এসে যেত রে।
মুর্মুকে?
সুশান্ত মুর্মু, জেসিপি, এই মুহূর্তে সিআইডির অ্যাক্টিং অপারেশন হেড, আমাদের খুবই স্নেহ করেন।
বেশ, মিনতি বার্লার উপরে একটু খেয়াল রাখা দরকার।
সে কি, কেন বলুন তো?
কাল রাত 12:30 ট্রেনটা যায়নি, ক্যান্সেল হয়েছে।
হ্যাঁ, সে কি?
হ্যাঁ, আমি রাতে ট্রেনের আওয়াজ পাইনি, সকালে সমরের থেকে জানলাম ট্রেনটা ক্যান্সেল হয়েছে। আর মিস বার্লা যদি রাতে জেগে থাকতেন তাহলে উনি আদিত্য শর্মার মৃত্যুর সময়টা ঠিক বুঝতে পারতেন।
এটা কেন বলছেন?
আমি বুঝতে পেরেছি।
কি ব্যাপার বলতো?
আদিত্য শর্মা জোরে জোরে শ্বাস ফেলতেন, রীতিমতো জোরে জোরে।
বুঝেছি বুঝেছি, তাই মিনতি বার্লা যদি জেগে থাকতেন তাহলে কখন ওর শ্বাস থেমে গেছে বুঝতে পারতেন।
কারেক্ট।
অর্থাৎ মিনতি বার্লা জানেন আদিত্য শর্মার প্রাণবায়ু কখন বেরিয়ে গেছে,
বা খুনটা উনি নিজেই করেছেন।
আদিত্য শর্মা সিলেকশনে খুব ভুল নেই বলছেন?
আল্লাহ, তবে মিনতির ঘরটা একবার সার্চ করা দরকার।
কেন, কি হলো?
আমি যেখানে বসেছিলাম তার পিছনে একটা শেলফ ছিল, সেখানে কিছু একটা আছে। মিনতি বারবার সেদিকেই তাকাচ্ছিলেন, ওই জায়গাটা খোঁজা দরকার।
বেশ, তাহলে প্ল্যান করে নেওয়া যাক, হাউ অ্যান্ড ওয়েন।
চলো, ওই পুলিশেরও বোধ হয়।
এস্টেটের মেন গেট দিয়ে দুটো গাড়ি ঢুকে পড়ল, একটা সেই সাদা সেডান, তার থেকে নামলেন ডক্টর প্রবীর মল্লিক, আর অন্যটা পুলিশ জিপ। আমি আর অয়ন এগিয়ে গেলাম। পুলিশের জিপ থেকে দুজন কনস্টেবল এবং আরেকজন ইন্সপেক্টর নামলেন। আমরা তিনজন এগিয়ে গেলাম সেদিকে। স্টাফরা এসে দাঁড়িয়েছে, সবার মুখেই আশঙ্কার ছাপ। ইন্সপেক্টর হেনরি বিশ্বাস লোকাল মানুষ, বয়স আন্দাজ 50, চুলে পাক ধরেছে, চোখে মুখে একটা রুক্ষ ভাব। অভিজিৎ দত্ত আমাদের দুজনের সাথে পরিচয় করিয়ে দিলেন। হেনরি অবশ্য আমাদের দুজনকে ধর্তব্যের মধ্যে আনলেন না, আর সিদ্ধার্থ চ্যাটার্জিকে উনি চেনেন বলে তো মনেই হল না।
গোয়েন্দা, প্রাইভেট?
হ্যাঁ।
ও, আপনারা এই অটোপসির ধোঁয়াটা তুললেন নাকি? আমাদের কাজ না বাড়ালে আপনাদের পেটের ফ্রাইড রাইস হজম হচ্ছে না বুঝি? বয়স কত?
আপনার চেয়ে অনেকটাই কম। অটোপসিতে সমস্যা আছে বুঝি?
অটোপসি হবে কি হবে না সেটা তো আমরা ডিসাইড করব, প্রাইভেট টিকটিকি নয়। ফরেনসিক সার্জন কি আপনার বাড়ির কাজের লোক নাকি?
না না, তা কেন, আসলে আদিত্য শর্মা নিজের জীবনহানির আশঙ্কা করছিলেন, আমাদের ডেকেছিলেন সেজন্যে, আর আজকে এভাবে তাই অটোপসির কথা বলা।
আপনারা এলেন আর শর্মাজি মারা গেলেন, বডিগার্ডের কি ছিরি। তা খুন যদি হয় আপনারাও তো করে থাকতে পারেন।
আরে বাবা, তাই যদি হতো তাহলে কি এরাই অটোপসির ধোঁয়া তুলতেন?
স্যার, আপনি এসব প্রাইভেট টিকটিকিদের চেনেন না।
হেনরি, এনারা আমাদের অতিথি, ওদের আদিত্যদাই ডেকে এনেছিলেন।
তাও ঠিক, যাকে আমার বলা ঠিক না, এখন তো আর উনি নেই। এসব গোয়েন্দা ফোয়েন্দাকে না ডেকে আমাদের জানাতেন, এসব স্টাফদের তুলে নিয়ে গিয়ে আড়ং ধোলাই দিতাম, সব বেরিয়ে যেত।
আড়ং ধোলাই দিতেন মানে? কোনো প্রমাণ ছাড়াই?
পুলিশের প্রসেস তো আর আপনাদের মতো এই শখের গোয়েন্দিদের সামনে খোলসা করা যাবে না, আর এই প্রশ্নের উত্তর আপনাকে দেবই বা কেন?
ফরেনসিক টিম আসবে না?
কি ফরেনসিক টিম? খায় নাকি প্যান্টের ভিতরে পড়ে? ওসব কিছু লাগবে না, সব শখের পায়রাদের।
ফরেনসিক টিম যে লাগবে না সেটা ক্রাইম সিনে না গিয়ে বুঝে গেলেন?
দেখো ভাই, ক্রাইম সিন কিনা সেটা আমি ঠিক করব বুঝলে। কটা ক্রাইম সিন দেখেছো আজ অব্দি? হ্যাঁ, নিজের রুমে গিয়ে বসে থাকো, নাহলে আমাদের কাজে বাধা দেওয়ার জন্য তোমাকেই লক আপে চালান করে দেব। এই ঠান্ডায় বিনা কম্বলে দেখবে কেমন লাগে, বলে কি না ক্রাইম সিন।
অন্তত ফটোগ্রাফার তো আনুন।
এই হচ্ছে অতিরিক্ত বিলাইতি ওয়েব সিরিজ দেখার ফল। ফটোগ্রাফার দিয়ে কি হবে?
আমাদের কিন্তু মিস্টার শর্মাই দেখেছিলেন।
চুপ, একদম চুপ। এবারে আর একটা কথা বললে লক আপে ঢুকিয়ে দেব।
এক সেকেন্ড, এদের দুজনের সঙ্গে এভাবে কথা বলছেন কেন?
আপনার পরিচয়?
আমার নাম সিদ্ধার্থ চ্যাটার্জি, আমি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
আরে, উনিও আদিত্যদার এস্টিমড গেস্ট। আর ওর আরেকটা পরিচয় হলো, উনি সোনার কেল্লায় ফেলুদার সহকারী তোপসের ভূমিকায় অভিনয় করেছেন।
বলেন কি, সোনার কেল্লায়?
হ্যাঁ, আর জয় বাবা ফেলুনাতেও।
ওরে বাবা,
বলেন কি, সেই ছোটবেলা থেকে দেখে আসছি।
গ্ল্যাড টু মিট ইউ স্যার।
তাকেও
আরে আপনি এসব শখের পায়রা দেন।
কি বললেন, শখের কি?
না বলছি, এদের মতো শখের গোয়েন্দাদের পন্থায় তো আর আমরা চলবো না, তাতে হায়ার অথরিটি আমাদেরই ঝামেলায় ফেলবে। অভিজিৎদা চলো একটু ভিতরে যাওয়া যাক। এই স্টাফ কজন?
শেফ তপন সমেত ছজন।
সবাইকে বলে দিন আজকে বেরোনো যাবে না এই লোকালিটি ছেড়ে। তবে সিদ্ধার্থবাবুর জন্য এই নিয়ম নয়।
আমি এখানে এসেছিলাম মিস্টার শর্মার আমন্ত্রণে, এই অয়ন অন্বেষার মতোই। আমি নিজেকে ওভাবে সেলিব্রিটি মনে করি না, তাই কোনো এক্সট্রা সুবিধা চাই না। আমি রুমে রইলাম, দরকার হলে প্লিজ দেখে নেবেন।
একবার কি দেখবেন না কি ডেড বডি?
না থ্যাংকস, আমি নিজের রুমে যেতে পারি?
সার্টেনলি,
সো কাইন্ড অফ ইউ।
এই যে আপনারা দুজন গোয়েন্দা আর গোয়েন্দি, আপাতত এই অঞ্চল ছেড়ে যাবেন না। অবশ্য যদি না জেলের বাসি পাউরুটি চিবোতে চান। চলুন ডক্টর মল্লিক।
আস্তে ওদিকে চল আর মুর্মুকে আরেকবার ট্রাই কর।
এবারও নেটওয়ার্কের বাইরে, 5G না হাতি, এখানে 1G ও নেই।
সুশান্ত মুর্মুকে ফোনে পাওয়াটা খুব দরকার, বুঝলি?
অন্তত এক ঘন্টার মধ্যে যদি ফয়সালা না করা হয় তাহলে আদিত্য শর্মার বডি লেজিটিমেট ডেথ সার্টিফিকেট সমেত শ্মশানে চলে যাবে। অটোপসিটা হওয়া দরকার রে, উই আর রানিং এগেইনস্ট টাইম।
অয়ন সমরের দিকে হাত নাড়ল, সমর হালদার এগিয়ে এলেন আমাদের দিকে।
বলুন
ভেতরে কি ব্যাপার?
পুলিশ এটা মেডিকেল নেগলিজেন্সের খাতায় ফেলবে, মহিলা পুলিশ এলে হয়তো মিনতি দিকে অ্যারেস্ট করা হতে পারে।
সে কি অটোপসি না করে?
সেরকম তো মনে হচ্ছে। জানেন মিনতি দি এই কাজ করতেই পারেন না। এই যে স্যার আরো মাস্টারেক বেঁচে রইলেন তা কিন্তু স্রেফ মিনতি দির জন্যে। এমন সেবা আচ্ছা আচ্ছা হসপিটালে পাওয়া যায় না। মিনতিদি এমন ভাবে স্যারের যত্ন নিতেন তা অনেক ছেলে মেয়েরাও তার বাপ মায়ের জন্য নেয় না।
মিস্টার হালদার একটা কাজ করতে পারবেন?
বলুন।
সমর্থন আপনার গাড়ির চাবিটা পাওয়া যাবে?
হ্যাঁ,
চিন্তা নেই, পালিয়ে যাচ্ছি না, গাড়ির চাবিটা দিন তাড়াতাড়ি।
দেখবেন ফেসে না যাই আমি।
এবারে ইরিগেশন বাংলোর দিকে রাস্তাটা একটু বুঝিয়ে দিন।
অন্বেষা লনের এক সাইডে রাখা সবুজ ব্যাগেনার নিয়ে এগিয়ে চলল ইরিগেশন বাংলোর দিকে। পিচ রাস্তা একটা আছে বটে, তবে তা বেশ সরু আর জায়গায় জায়গায় ভাঙা, অতএব ঝড়ের গতিতে গাড়ি চালানো পসিবল নয়। রাস্তার দুপাশে ঘন বন, মনে হচ্ছে আমরা দুজন একটা অ্যাডভেঞ্চার রাইডে বেরিয়েছি। গাড়ি হুশ করে যাচ্ছে আর শুকনো পাতা উঠছে রাস্তা জুড়ে। অন্বেষার হাত বেশ স্টেডি আর আমিও বেশ উত্তেজিত, ড্যাশবোর্ডে বারবার আঙুল ঠুকছি।
অটোপসিটা করাতেই হবে। এবারে আমরাও সাসপেক্ট লিস্টে চলে এলাম রে পার্টনার।
সে হোক, হেনরি বিশ্বাস যখন তোকে ওরকম ইনসাল্ট করছিল আমার জাস্ট মনে হচ্ছিল
জুডোর একটা প্যাঁচ কষিয়ে দিবি, তাই তো? ওভাবে ভাবিও না সুইট হার্ট। হেনরি বিশ্বাসের ক্ষমতা নেই আমাকে বা তোকে ইনসাল্ট করার। তাছাড়া অভিজিৎ দত্ত আর সিদ্ধার্থ চ্যাটার্জি মিলে যেভাবে ওর মিডল স্টার পুড়িয়ে দিলেন, আমারই সিটি দিতে ইচ্ছা করছিল তখন। আর তাছাড়া আমরা দুজনে মিলে লাস্ট ইয়ারে গভর্নমেন্টের দুটো হাইলি সেন্সিটিভ কেস সলভ করেছি, এখন বই লিখিয়ে হিসেবেও একটা এক্সট্রা আইডেন্টিটি হয়েছে। অতএব এত চাপ নিস না পার্টনার।
না না হোস, চাপ নিচ্ছি না। এই দাঁড়া, এটাই তো ইরিগেশন বাংলো মনে হচ্ছে। ইরিগেশন বাংলোটা কিছু লোকালয়ের মধ্যে, থানাটাও চোখে পড়ল। সকাল 10টা বাজে, অল্প ব্যস্ততা আছে রাস্তাঘাটে, লোকালিটি হলেও হর্নের উৎপাত নেই বললেই চলে। এইরকম জঙ্গলের কাছাকাছি লোকালয়ে দু একটা চিতাবাঘ ছিটকে চলে আসা বোধ হয় আননেচারাল নয়, তাই সমস্ত বিল্ডিংয়ের জানলাতেই ডাবল করে গ্রিল লাগানো। ইরিগেশন বাংলোর বাইরের গেটে দাঁড়িয়ে গার্ড, তার সাথে কথা বলতে এগোলো অন্বেষা। তার আগে অন্বেষাকে ড্রাইভারের সিট থেকে স্মার্টলি নামতে দেখে গার্ড টান হয়ে দাঁড়িয়েছে।
গুড মর্নিং, আমরা জেসিপি সুশান্ত মুর্মুর সঙ্গে দেখা করতে চাই।
স্যার তো নিকল গয়া।
ওহো,
আপ এক কাম কিজিয়ে, আপ থানে মে পুছ সকতে হ্যায় ম্যাডাম।
আসলে একটা পার্সোনাল দরকার ছিল, বাংলোতে কেউ আছে? আমি সুশান্ত দার রিলেটিভ।
জেসিপির রিলেটিভ শুনে আর কোনো রিস্ক নিল না গার্ড, আমাদের শটান বাংলোতে ঢুকিয়ে দিল।
সেখানে রিসেপশনিস্টকে পটিয়ে আমরা রোহিন্দার ফোন নাম্বারটা নিয়ে নিলাম। আমি একটা নোটও লিখে দিয়ে এলাম, প্লিজ ভিজিট শর্মা টি এস্টেট আর্জেন্ট অয়ন অন্বেষা। বেরিয়ে এসে সামনের চায়ের দোকান থেকে ভাড়ে দুটো চা নিয়ে গাড়িতে বসেই রোহিন্দার নম্বর ডায়াল করলাম। রোহিন্দা, আমি অয়ন বলছি অন্বেষণ এজেন্সির। আপনাদের সাথে কাল ট্রেনে এনজেপি এলাম। শুনুন না, মুরমু স্যারকে ফোনে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, ওকে একবার পাওয়া যাবে?
স্যার তো মিটিং এ, তবে এখন ব্রেক হতে পারে।
প্লিজ রোহিন্দা, একটু আর্জেন্ট ছিল।
রোহিন্দা সুশান্ত মুরমুর হাতে ফোনটা ধরাতে সময় নিলেন পাক্কা এক মিনিট। সেই এক মিনিট যেন কাটতেই চাইছিল না। শেষে জেসিপির গলা শুনে আমাদের দুজনেরই ধরে প্রাণ এলো।
হ্যালো, এই যে জোড়া টিকটিকি, আজ বিকেলেই যাবো ভাবছিলাম, বলো কি এমন আর্জেন্ট ব্যাপার?
এদিকে খুব বিপদ স্যার।
বিপদ?
বিপদ স্যার, জানি স্যার আপনি মিটিং এ আছেন, আর্জেন্ট না হলে আপনাকে এভাবে ডিস্টার্বই করতাম না।
এক মিনিট, এক মিনিট, এই অনুপ একটা ব্রেক নেওয়া যাক, জাস্ট 10 মিনিটস। এবার বলো।
স্কুলে ইংলিশ সিলেবাসে একটা ব্যাপার ছিল ফ্রেসি রাইটিং, মানে সার সংক্ষেপ করা উইদাউট মিসিং এনি ভাইটাল পয়েন্টস। অন্বেষা ঠিক সেইভাবেই গুছিয়ে সবটা তুলে দিল সুশান্ত মুরমুর কানে, তাও 10 মিনিটের থেকে কম সময়। আদিত্য শর্মা, মনীশ শর্মা, অরিজিনাল তোপসে, সমর হালদার, সুপ্রিয়া শর্মার পোস্টমর্টেম রিপোর্ট, হেনরি বিশ্বাসের বর্ডার লাইন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কিছুই বাদ পড়ল না।
আর হ্যাঁ, আমারও ব্যাপারটা নর্মাল ডেথ মনে হচ্ছে না, ফলস অ্যালার্ম কিনা সেটা জানার জন্য অটোপসি হওয়াটা খুব দরকার। একদম চিন্তা করবে না, সুপ্রিয়া শর্মার পোস্টমর্টেম রিপোর্ট ডকুমেন্টেড আছে কিনা সেটা খোঁজ নিচ্ছি, আমি বিকেলের আগেই আসছি, কথা আছে, রাখছি।
যাক, হেনরি বিশ্বাসের ভ্যাকসিনের ব্যবস্থা হলো বল।
এবারে ফিরে হেনরি বিশ্বাসের সঙ্গে দেখাটা করা যাক, চ।
সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা, শুধু পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই, আমি আপন মাঠে বনে।
ফিরে এসে দেখি সমর হালদার লনেই দাঁড়িয়ে আছেন। সমরকে চাবি দিয়ে একটু এগিয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। বুঝলাম সুশান্ত মুরমুর বার্তা সঠিক জায়গায় পৌঁছেছে। চিন্তামগ্ন হেনরি বিশ্বাসের দিকে এগিয়ে গেলাম আমরা। তারই মধ্যে আদিত্য শর্মার বডি অ্যাম্বুলেন্সে চাপানো হলো, অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল। হেনরি বিশ্বাস আমাদের দেখতে পেয়েছেন, এগিয়ে এলেন, ওর চোখে মুখে আর আগেকার উদ্ধত ভাব নেই।
ও, আপনারা এখানেই আছেন? আদিত্য শর্মার বডি পোস্টমর্টেম করতে পাঠিয়ে দিলাম, আপনারা চাইলে লোকালিটি ছেড়ে যেতে পারেন।
আরেকবার বলবেন, ঠিক শুনতে পেলাম না।
আপনারা দুজন চাইলে এই অঞ্চল ছেড়ে যেতে পারেন, থানায় জানাবার দরকার নেই।
অনেক ধন্যবাদ, তবে আমরা তো লোকালিটি ছেড়ে যাচ্ছি না মিস্টার বিশ্বাস।
তাহলে?
আমাদের আদিত্য শর্মা ডেকেছিলেন একটা কাজে, সেটা না করে তো যাচ্ছি না। এখানে যদি ঠাই না হয় তাহলে ইরিগেশন বাংলোতেই ব্যবস্থা হয়ে যাবে, বুঝলেন?
তা তো হবে।
কিছু বললেন?
না কিছু না, আপনাদের স্টেটমেন্টটা নিয়ে নি।
এখনই নিন। আমার আর অয়নের স্টেটমেন্ট নেওয়া হলো ডাইনিং রুমে, ভিডিও রেকর্ড করলেন এক মহিলা অফিসার। হেনরি এবার বেশ সাবধানী, বেশ সাদা সিধে প্রশ্ন, এই রাতে কোথায় ছিলাম, কিভাবে আদিত্য শর্মার সঙ্গে আলাপ হলো, মিস্টার শর্মা কি প্রস্তাব দিয়েছিলেন, কেন আমরা অটোপসি করার জেদ করলাম, এই সব। ভেতরে ভেতরে বেশ মজা লাগছিল। হেনরির নির্বিষ কোয়েশ্চেন আনসার সেশন শেষ, তিনি বেরোবার তোড়জোড় করছেন।
তাহলে আসি।
আপনি কিছু একটা ভুলে যাচ্ছেন মনে হচ্ছে।
আমি? কি ব্যাপার?
এক ঘর লোকের সামনে আমাদের যা তা বললেন, অন্বেষার সঙ্গে রীতিমতো অভব্যতা করলেন, সেটার জন্য অন্তত একটা সরি তো বলে যান।
সরি মিস পাচ্ছি। মিস্টার দত্তরায়, আপনাকেও সরি বলতে হবে।
না, আপাতত অন্বেষাকে সরি বলে দিয়েছেন তাতেই হবে, পরে মনে হলে আমার ভাগে সরিটা চেয়ে নেব।
আমি তাহলে আসি।
ব্রাজিলের বিচ্ছু?
তবে ব্রাজিলের নয়, তিনি কাটি ভারতীয়। তুই ওর কাটা ঘায় আর নুনে ছিঁড়ে দিস না, এমনি খেপে আছে।
দুপুরটা এভাবে সেভাবে কাটল। আমাদের লাঞ্চ রুমেই পৌঁছে দেওয়া হয়েছিল। বাড়িটা কেমন জানি ঝিম মেরে গেছে। তিনটে নাগাদ সমরদা খবর দিল যে অটোপসি হয়ে গেছে। আরো সাত পাঁচ ভাবছি, নিচে একটা গাড়ির আওয়াজ পেলাম। ব্যালকানি থেকে উঁকি মেরে দেখি একটা বড় জিপ থেকে সুশান্ত মুর্মু, রোহিঙ্গা আর একজন অপরিচিত ভদ্রলোক নামছেন। ভদ্রলোকের বয়স ওই পঞ্চাশ বাহান্ন মতো, দেখেই মনে হচ্ছে উচ্চপদস্থ সরকারি অফিসার। আমরা নিচে নামলাম।
আরে
স্যার,
যাক, অক্ষত আছো তাহলে।
সবই আপনার কৃপা স্যার। রোহিন্দার নম্বরটা না পেলে অবশ্য আমরা দুই টিকটিকি বিছের খাদ্যে পরিণত হতাম।
হেনরি বিশ্বাসের কথা হচ্ছে কি? রাইট, আলাপ করিয়ে দিই। ইনি অনুপ চৌধুরী, এখানকার ফরেস্ট অফিসার। এর সাথেই মিটিং করতে এসেছি কলকাতা থেকে। আর অনুপ, এদের দুজনের পরিচয় আশা করি আর দেওয়ার দরকার নেই।
না না, নট এট অল, গ্ল্যাড টু মিট ইউ বোথ।
ছাদে আমাদের বসার ব্যবস্থা করে দিলেন সমরদা, সুশান্ত মুর্মু, অনুপ চৌধুরী, অন্বেষা আর আমি। সমরদা এই ফাঁকে সিদ্ধার্থ চ্যাটার্জিকে ডেকে এনেছেন। সিদ্ধার্থ চ্যাটার্জিকে মুর্মু দ্য গ্রেট মনে করিয়ে দিলেন যে বহু বছর আগে ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত কোনো একটা সেমিনারে ওর সাথে তার আলাপ হয়েছিল। আলো কিছুটা পড়ে এসেছে। মুর্মু সোজা কাজের কথায় চলে গেলেন।
অটোপসি শেষ। ফরেন্সিক সার্জন ডক্টর অনিমেষ বল প্রাইমারি অবজারভেশন জানিয়েও দিয়েছেন।
খুন তো? কোনো বিষ দিয়েছে নিশ্চয়ই?
দাঁড়াও দাঁড়াও আয়ন মাস্টার, দাঁড়াও। সেরকম ভাবে কিছুই ধরা পড়েনি।
যা, মিসফায়ার হয়ে গেল?
আরে দাঁড়াও হে, শুনে নাও। আদিত্য শর্মার পেটের কাছে কিছু ক্ষত পাওয়া গেছে, সেগুলো একদম টাটকা।
ছুরি? স্ট্যাব মার্ক?
না, নিডল মার্ক।
হ্যাঁ, নিডল মার্ক?
ইয়েস স্যার।
নিডল মার্ক অথচ বিষ প্রয়োগ নয়?
না।
আদিত্য শর্মাকে ইনসুলিন দিয়ে মারা হয়েছে।
ব্রিলিয়েন্ট, আমিও এটাই ভাবছিলাম।
ও আচ্ছা, শুনেছিলাম মিস্টার শর্মার হাইপোগ্লাইসেমিয়া আছে, তাহলে তো বেশি মাত্রায় ইনসুলিন দিলে উনি মারা পড়বে।
বিশেষ করে এমন একটা ইনসুলিন যা ওর নেওয়া বারণ ছিল।
আলাপ আলোচনা থামল, চা এসে গেছে। আমি সবার জন্য চা ঢালতে লাগলাম। এই ফাঁকে অন্বেষা মুর্মু স্যারকে সাদা গোলাপের ব্যাপারটাও বলে দিল।
ব্যাপারটার মধ্যে নানান লেয়ার আছে।
আর তার মধ্যে যদি হেনরি বিশ্বাসের মতো লোক থাকে যে কথায় কথায় সমস্ত পসিবিলিটিস ডিসমিস করে দেবে, তাহলে তো কথাই নেই। স্যার, নো অফেন্স।
নান টেকেন। আচ্ছা অন্বেষা, ফোনে যে কার একটা পোস্টমর্টেম রিপোর্টের কথা বলছিলে।
আমি অল্প কথায় সুপ্রিয়া শর্মার মৃত্যুর ব্যাপারটা আর তা নিয়ে অভিজিৎ দত্তর সাথে কনভারসেশনটা তুলে ধরলাম মুর্মু স্যারের সামনে। সিদ্ধার্থ চ্যাটার্জিও বললেন যে আদিত্য শর্মা ওকে এই আনসলভড মিস্ট্রি সমাধানের দায়িত্ব দিয়েছেন। তা শুনে সুশান্ত মুর্মু কিন্তু বেশ অবাক হলেন।
আদিত্যবাবু আপনাকে তদন্ত করতে বললেন?
হ্যাঁ,
ওনার ওয়াইফ সুপ্রিয়ার মৃত্যুর তদন্ত?
ইয়েস স্যার।
কিন্তু তাজ্জব ব্যাপার, আর তোমাদের কাছে স্ত্রীকে নিয়ে কোনো কথাই বলতে চাইলেন না?
বলতে তো চাইলেনই না, উল্টে অবজেকশন ওভাররুল টাইপের কথা দিয়ে কেটে দিলেন।
মিস্টার মুর্মু, ব্যাপারটা আমার আরো অদ্ভুত লেগেছে যে যখন এই অয়ন অন্বেষার মতন ব্রাইট প্রাইভেট আইদের এখানে নিয়ে এলেন, তখন সুপ্রিয়া শর্মার ব্যাপারটা সমাধানের জন্য তো এদেরই অ্যাপয়েন্ট করতে পারতেন। আর অভিজিৎ দত্ত যেভাবে বিষয়টার উপর আলোকপাত করলেন, তাতে তো মনে হলো যে সুপ্রিয়ার মৃত্যুর জন্যে ওর ভাই রামাইবাবু আদিত্য শর্মাকে খুব একটা ক্লিনচিট দেননি।
তার মানে অভিজিৎ দত্ত বেশ জোরালোভাবে মনে করেন ওর দিদিকে খুন করা হয়েছে। তাহলে উনিও তো জামাইবাবুর গঙ্গাযাত্রার পথ সুগম করে থাকতে পারেন।
তা করতেই পারেন, কিন্তু একটা কথা বেশ ভাইটাল,
সেটা এই যে অভিজিৎ দত্ত এতদিন ওয়েট করলেন কেন, আর এমন সময় খুনটা করলেন যাতে অয়েড অন্বেষকে ধরে দিতে পারে?
মিস্টার চ্যাটার্জি হ্যাজ আ পয়েন্ট।
তাছাড়া উনি তো জানতেন যে আমরা আসব, আর এই পসিবিলিটিগুলো নিয়ে আলোচনা হচ্ছে কারণ উনি সুপ্রিয়া শর্মার আনন্যাচুরাল ডেথের ওপরে আরো ডিটেইলস তথ্য দিলেন বলেই না। যিনি কয়েক ঘন্টা পরেই খুন করবেন সে ব্যক্তি গোয়েন্দার সামনে এরকম ঢিলে ঢালা কথাবার্তা বলবেন, ব্যাপারটা কিরকম মনে হচ্ছে না?
বাই দ্য ওয়ে, এবারে শোনো আমি এখানে কেন এসেছি। কি অনু?
বলুন। তবে টপ সিক্রেট কিন্তু।
আমি তাহলে উঠি, কি বলেন?
আরে মশাই, আপনি প্লিজ থাকুন, আই ইনসিস্ট। ইন এ ওয়ে ইট উইল এনরেজ অ্যান্ড ইন্ট্রিগ ইউ।
এনরেজ অ্যান্ড ইন্ট্রিগ মি? বেশ,
অনুপের কথায় কিছু মনে করবেন না, ওর মনটা খুব সোজা, আসলে জঙ্গলে থাকে তো।
হ্যাঁ, তাই গাছ বলতে আমি বাঁশ বুঝি, ডালপালা হিল।
সে যাকে, বিষয়টা হচ্ছে যে এই গত তিন সপ্তাহে এখানে মানে এই জঙ্গলে গোটা ১২টা হাতি নিহত হয়েছে।
হোয়াট পোচার?
হ্যাঁ, তবে নতুন গ্রুপ হঠাৎ লাস্ট ৬ মাস ধরে অ্যাক্টিভ হয়েছে। আগের গ্রুপটার কয়েকজন ধরা পড়েছে, বাকিরা ইন্ডিয়ান আর্মির হাতে খতম হয়েছে। এটা একটা নতুন গ্রুপ, এরা শুধু হাতি মারছে এমনটা নয়, প্যাঙ্গোলিন নিয়ে যাচ্ছে, এমনকি গাছও কাটছে।
প্যাঙ্গোলিন কিসের জন্য? হাতি মারছে নিশ্চয়ই ওর টাস্কের জন্য, কিন্তু প্যাঙ্গোলিন
কোথায় একটা পড়েছিলাম, প্যাঙ্গোলিন বোধহয় চায়নায় স্মাগল্ড হয়, তাই না?
হ্যাঁ, ঠিক বলেছেন। আসলে প্যাঙ্গোলিনের মাংস চায়নার কিছু আন্ডারগ্রাউন্ড রেস্তোরাঁয় ভীষণ পপুলার।
আপনাদের কাউন্ট থাকে না?
সিফ কাউন্ট নয়, রীতিমতো নাম আর নাম্বার দেওয়া থাকে। কিন্তু লাস্ট ২ মাসে অন্তত গোটা ১০ প্যাঙ্গোলিন গায়েব হয়েছে, ট্র্যাক করা চলছে, বাট ইউ নো খুব ডিফিকাল্ট।
প্রথম ঘটনা কবে ঘটল?
গত মাসের ২১ তারিখে প্রথম ঘটনা। গোটা ৬ পূর্ণবয়স্ক হাতি জয়বাথান এলাকার কাছে মৃত অবস্থায় পাওয়া গেল। টাস্ক নেই অফকোর্স।
টাস্কগুলো কি দিয়ে কাটল? স দিয়ে?
হ্যাঁ, অত্যাধুনিক চেইনস, চায়না মেড।
ও, তাহলে তো বোঝাই যাচ্ছে মদটা কোন দিক থেকে আসছে।
এটা ওভারসি করে একটা রিপোর্ট দিতেই আমার এখানে আসা, প্লাস কোন সিজন্ড ক্রিমিনাল ফিল্ড চেঞ্জ করে পোচার হয়ে গেছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার।
আচ্ছা অনুপবাবু, সেকেন্ড ঘটনাটা কবে ঘটেছে?
৩১শে জানুয়ারি,
১০ দিন পরে।
যাকে, আমরা এখন আসি, কাল আবার দেখা হচ্ছে। ক্রিমেশন বোধহয় আজকেই হবে, তোমরা কি শ্মশানে যাবে?
না স্যার, সুপ্রিয়া শর্মার পোস্টমর্টেম রিপোর্টটার ব্যাপারে একটু খোঁজ নেবেন প্লিজ।
হ্যাঁ নেব।
সুশান্ত মুর্মু, অনুপ চৌধুরী আর জেসিপির বডিগার্ড রোহিঙ্গা বেরিয়ে গেলেন। ৩:৩০ বাজে। আকাশে সূর্যের তেজ ঘাসে ঘাসে পা ফেলার মতো না হলেও আলো বেশ ভালোই আছে। সিদ্ধার্থ চ্যাটার্জি অবশ্য ততক্ষণে নিজের রুমে চলে গেছেন, বোঝাই যাচ্ছে যে পর্দার তোপসে বেশ দিবানিদ্রা প্রেমী। নিচে হঠাৎই একটা ঝামেলার আওয়াজ শোনা যাচ্ছে, কেমন একটা আর্গুমেন্ট। মনীষের গলা পাচ্ছে না? হ্যাঁ, নেমে দেখা যাক। নিচে নেমে দেখা গেল বেশ কিছু লেবার লনে ঘিরে ধরেছে মনীষকে, তার পাশে অভিজিৎ দত্ত ভাগ্নেকে গার্ড করছেন। দরজার এক পাশে দাঁড়িয়ে দামি ইংলিশ সিগারেট টানতে টানতে মজা দেখছেন রুকমা লাহিড়ি। আমরা তার দিকে এগিয়ে গেলাম।
দেখেছেন কাণ্ড,
এই ঝামেলা কিসের?
লেবারটা ভাবছে যে আদিত্যদা মারা যাওয়ার পরে মনীষ চা বাগান বিক্রি করে দেবে, ওদের কাজ যাবে।
তবে এত সহজে কি লেবার ছাঁটাই করা যায়?
মোটেই না, আর টি এস্টেটের ক্ষেত্রে তো একেবারেই করা যায় না। সেলিং এ টি গার্ডেন ইজ এক্সট্রিমলি কমপ্লিকেটেড। আপনার সঙ্গে একটু কথা বলা যায়? সার্টেনলি। মনীষকে একটু হেল্প করলে হতো না? হি ইজ বিয়ন্ড এনি কাইন্ড অফ হেল্প। তবে ওর মামা আছে, ঠিক সামলে নেবে। অভিজিৎ দত্ত বেঁচে থাকতে মনীষ শর্মার যাওয়ার বোদামও টাচ করার ক্ষমতা এদের নেই। দত্তদা মনীষকে যক্ষের মতো আগলে রাখবে। আসুন।
আমরা তিনজনে ম্যানশনের ড্রয়িং রুমে বসলাম। ড্রয়িং রুমে ফায়ার প্লেস আছে, সেটা এখনো রীতিমতো ব্যবহার হয় বলেই মনে হয়। রুকমা লাহিড়িকে বেশ শার্প দেখতে, কাঁচা পাকা চুল, গায়ে দামি পশমিনা শাল জড়ানো। ওনাকে দেখে দুঁদে উকিল কম, ফ্যাশন ম্যাগাজিনের এডিটর বেশি মনে হয়। অন্বেষাই কথা শুরু করল।
আচ্ছা ম্যাম, মিস্টার শর্মা কি সত্যি বাগানটা বেচে দিচ্ছেন? আপনারা নিশ্চয়ই জানেন যে টি গার্ডেন বিক্রি করা এত সহজ না। লেবার ইউনিয়ন থেকে কমপ্লেন জমা পড়েছিল লেবার মিনিস্ট্রিতে, প্লাস আদিত্যদার রিলেশন উইথ দ্য রুলিং পার্টি একটু খারাপ হয়েছে, তাই তারা আদিত্যদাকে চাপ দিচ্ছিল টু এনলিস্ট দ্য এস্টেট অ্যান্ড টি গার্ডেন ফর সেলিং। অবশ্য এখন
এখন ব্যাপারটা পিছিয়ে গেল, তাই তো?
পিছিয়ে তো গেলই, এখন ওর এস্টেটের ওনারশিপ নিয়ে কথাবার্তা হবে। তারপরে
মনীষ বোধহয় বেচতে চান না, তাই না?
হ্যাঁ প্রবাবলি, তবে টি গার্ডেন মনীষের নামে হলে তবে তো বেচবে। সে কি টি গার্ডেন মনীষের নামে নয়? না।
তাহলে কার নামে?
সরি, তার নাম বলা যাবে না। বেনিফিশিয়ারি নিজে জানেন তো? অবশ্যই জানেন, অভিজিৎ দত্ত একটা শেয়ার পাবেন নিশ্চয়ই। দত্তদাই কিছুদিন আগে ও শেয়ার আদিত্যদাকে ফেরত দিয়েছে। ও, এটা মনীষ জানে? তা বলতে পারবো না। উঠি, ইউ ফোকস ক্যারি অন।
ম্যাম, টি গার্ডেন নতুন মালিককে বলবেন একটু সাবধানে থাকতে, এত লোভনীয় প্রপার্টির ওপরে আরো অনেক ইন্টারেস্টেড পার্টির নজর থাকতে পারে।
নিশ্চয়ই বলবো।
ব্যাপারটা কিরকম হলো?
এই নতুন বেনিফিশিয়ারিটা আবার কে?
যিনি হন তার সাথে রুকমা লাহিড়ির যোগাযোগ আছে। আমি আর অন্বেষা আমার রুমে ফিরে এলাম। শুনলাম বাড়ি একদম ফাঁকা, সবাই আদিত্য শর্মার ক্রিমেশনে গেছেন, শুধু সমর আছেন, আর অজি তপসে নিজের রুমে আছেন। শুনলাম উনি ফার্মের কিছু কাজ নিয়ে এসেছেন, সেগুলো সেরে নিচ্ছেন। অন্বেষা অবশ্য বেশ টায়ার্ড। ডায়েরির পাতার ফটোগুলো খুলে বসলাম, বিজাতীয় হিজিবিজি কিসব লেখা। 2023 ডায়েরি, সবার জন্মদিন, স্ত্রীর মৃত্যুদিন মার্ক করা ডায়েরির ক্যালেন্ডারে। এমনিতে সব মামুলি জিনিস, অ্যাপয়েন্টমেন্টস, তবে সেপ্টেম্বরের পরে নানান ওষুধের নাম লেখা ডায়েরিতে, বেশিরভাগই সুগারের ওষুধের নাম। আমার মা এর মধ্যে একটা ওষুধ খায়, তাই নামটা আমার জানা। নানান টাইপের ইনসুলিনের নামও লেখা। এক জায়গায় লেখা আছে ফলো আপ উইথ আর এল, এই আর এল সম্ভবত রুকমা লাহিড়ি। এরই মধ্যে একটা পাতায় লেখা বেঙ্গল ফ্লোরিডান, পাশে লেখা 117। এসব আবার কি? 117টা বেঙ্গল ফ্লোরিকান আছে এখনো? ছিন্ন অবস্থার অভিশাপে মহেশ চৌধুরী এরকমই মিস্টিরিয়াস ডায়েরি লিখতেন। আদিত্য শর্মার ডায়েরিটা কি সেরকমই কিছু? নিজের স্ত্রীর নাম করে লিখেছেন সুপি, আই এম সরি। সুপি সম্ভবত সুপ্রিয়া শর্মা। সরি কেন? এক জায়গায় আবার লেখা বিয়াঙ্কা, সেও এটা আবার কি? মাস তিনেক আগেকার এন্ট্রি, হাতের লেখা বেশ খারাপ। সেখানে লিখছেন দ্য প্রডিগাল চাইল্ড। সেরেছে, এর মধ্যে আবার বাইবেলের ব্যাপার স্যাপারও আছে নাকি? আরেক পাতায় লেখা কিপ এম আউট অফ দিস মেস। এমটা কে? মনীষ নাকি অন্য কেউ? মেসটাই বা কি? এক জায়গায় ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে ব্রুটাস, আরো তিনবার লেখা ব্রুটাস। তাহলে কি, তাহলে কেউ কি তাকে বিট্রে করছিল? আদিত্য শর্মার ডায়েরি ভেবেছিলাম অনেক খটকা ক্লিয়ার করবে, তা তো করলই না, উল্টে আরো ঘেঁটে দিল সবটা। 117টা বেঙ্গল ফ্লোরিকান থাকলে তো ভালো কথা। এর মধ্যে দেখি অন্বেষা উঠে বসেছে, ওকে ডায়েরির পাতার ছবিগুলো দেখালাম।
একবার মিস্টার চ্যাটার্জিকে জিজ্ঞেস করলে হয় না? উনি হয়তো আরেকটু ফ্রেশ পার্সপেক্টিভ দিতে পারবেন। অভিজ্ঞতার একটা দাম আছে, বুঝলি?
তা দিতেই পারেন, চ।
যেমন কথা তেমন কাজ, আমরা দুজনে গিয়ে টোকা নিলাম সিদ্ধার্থ চ্যাটার্জির দরজায়। দরজা খুলে গেল, আমরা ভেতরে গিয়ে বসলাম। উনি ল্যাপটপে কাজ করছিলেন। আমরা ডায়েরির পাতার ছবি দেখিয়ে ওকে ব্যাপারটা বললাম। কথা বলতে বলতে চোখ গেল স্টাডি টেবিলের উপরে রাখা একটা মোটা বইয়ের দিকে, এনডেঞ্জার্ড বার্ডস অফ সাউথ এশিয়া। অয়নের সাথে আমার চোখাচোখি হল। আমি আনমনা হয়ে পাতা উল্টাতে লাগলাম, আর সূচিপত্রে এসে চোখ আটকে গেল। বেঙ্গল ফ্লোরিকানের চ্যাপ্টারটা 117 নম্বর পাতায়।
এই যে বেঙ্গল ফ্লোরিকান 117, দেখি এই তো 117 নম্বর পাতায়।
এ কি 117 নম্বর পাতায় একটা খাম আটকানো?
শর্মাটিয়ের মনোগ্রাম করা খাম, এসব কি?
সে কি? এটা তো একটা লেটার হেড। ও, ডক্টর মল্লিকে ইস্যু করা একটা ফিট সার্টিফিকেট।
আর একটা ডায়েরির ছেঁড়া পাতা আর দুটো পেপার কাটিং, দুটো কাটিংই পোচিং নিয়ে।
ডায়েরির ব্যাপারটা তাহলে নিছক স্ক্রিবলিং নয়?
মোটেই না। উফ, মিনতি বার্লার রুমটা যদি এখনই সার্চ করা যেত। বাড়িটা মোটের ওপর ফাঁকা, এই ফাঁকে যদি, অবশ্য ওর রুমে চাবি দিয়ে রাখার কথা।
আমরা সমর্থাকে গিয়ে ধরলাম, আর কোনো উপায় নেই। কিন্তু গিয়ে যা শুনলাম তাতে আক্কেল গুড়ুম হয়ে গেল।
সে কি, মিনতি বেরোননি, শ্মশানে যাননি? ওকে যে বেরোতে দেখলাম।
না, মিনতিদি যায়নি, ফ্যাক্টরির সামনে হাঁটছে। আচ্ছা, এইভাবে মিনতিদি চাবি নিয়ে, মানে ব্যাপারটা কেমন একটা হয়ে যাবে না?
দেখুন সমর, আমরা তো চাই যে আদিত্য শর্মার এই মিস্টিরিয়াস মৃত্যুর সমাধান হোক। আপনি চান না?
হ্যাঁ স্যার, চাই।
তাহলে আর দ্বিধা করবেন না সমর, স্যার কি বের করুন, এই ব্যাপারটা একটা সুরাহা দরকার।
হ্যাঁ দেখছি, তবে স্যার দেখবেন ধরা যেন না পড়ি।
প্রশ্নই নেই, আমরা ওই গেটের মুখে পাহারায় থাকবো, আর মিনতি ফিরে এলে ওকে এনগেজ রাখবো, আপনিও থাকবেন।
গ্লাভস পরে মিনতির রুমে ঢুকলাম, মোবাইলের টর্চ জ্বালালাম। শেলফ, এদিকেই তাকিয়ে কথা বলেছিলেন মিনতি। কাগজপত্র, একটা খাম, একটা পলিথিন ব্যাগ, এটার মধ্যে কি? এটা এখানে কি করে এলো? পলিথিন ব্যাগটা পকেটে ঢুকিয়ে নিলাম। আচ্ছা, এবার এদিক ওদিক একটু দেখা যাক, তোষকটা তুলে দেখবো নাকি, ওদিকে ওরা কি করছে কে জানে। আশা করি মিনতি বার্লা ইভিনিং ওয়াক সেরে ফিরে আসেননি।
ওদিকে কি পেল কে জানে, কিছু একটা গোলমাল তো আছে। সিদ্ধার্থ চ্যাটার্জি জয়বাবা ফেলুনাথের শুটিং এর গল্প করে সমর্থাকে স্টেডি রাখছেন। সমর্থার সঙ্গত কারণেই খুব নার্ভাস। হেরে, মিনতি ফিরে আসছেন, অন্বেষা তো এখনো বেরোয়নি। আমার সাথে চোখের ইশারা হলো পর্দার তোপসের, আর এবার দেখলাম শান্ত সৌম্য চেহারা সিদ্ধার্থ চ্যাটার্জি তার ভবানী পুরিয়া মজলিশি রূপটি বের করলেন মিনতি বার্লার সামনে।
আমার মাত্র মাস আটে হলো সুগার ধরা পড়েছে, হাঁটাহাঁটি করা হচ্ছে না একেবারেই।
সে কি, ডায়াবেটিসে হাঁটতে হবেই, তাসের যতই ওষুধ খান। আপনি ইনসুলিন নেন?
না, এখন অব্দি নয়, তবে কে জানে কি হয়।
বিপির ওষুধ খান?
ওরে বাবা, হ্যাঁ, প্রায় 20 বছর হয়ে গেল রাতে ডিনারের পরে।
তবে হাঁটাহাঁটি কিন্তু চালিয়ে যেতেই হবে।
কলকাতা গেলেই বুঝবেন, হাঁটাহাঁটির জায়গা প্রায় নেই বললেই চলে। অন্নদাশঙ্কর রায় ছড়ার একটা লাইন ছিল, রাস্তা ছিল তাও খোঁড়া, তলিয়ে যাবে গাড়ি ঘোড়া। কলকাতা অবস্থা অনেকটা সেই রকম, হাঁটাহাঁটির জোর নেই। আচ্ছা, একটা প্রশ্ন করব।
করুন।
আচ্ছা মিস বার্লা, এরপরে কোথায় যাবেন?
সেবাস্টিয়ানে ফিরে যাওয়ার চেষ্টা করব, ওটাই আমার আসল বাড়ি, এখানে তো থাকার আর কোনো কারণ নেই।
আমার টেনশন বাড়ছে, আর কতক্ষণ মিনতিকে আটকানো সম্ভব? অন্বেষার এতক্ষণ লাগছে কেন? টেনশনে আমি জাম্পারের ভেতরেও ঘেমে উঠেছি। ওই তো, ওই তো অন্বেষা বেরিয়েছে, সে সিঁড়ি দিয়ে আমাদের রুমের দিকে এগোলো। আমিও সিদ্ধার্থ চ্যাটার্জি আর সমরের দিকে ইশারা করলাম। সিদ্ধার্থ অ্যাব্রাপ্টলি কথা শেষ করে উঠে এলেন। মিনতিকে কিছু বুঝতে পারছেন? সেটা আর জানা হল না। আমরা তিনজনে বেঙ্গল ফ্লোরিকানের খাম সমেত আমার রুমে।
যা যা পাওয়া গেছে সেসব দেখলে আরো ঘেটে যাবে সবাই।
কেন ঘেটে যাব কেন?
চিচিং ফাঁক।
এটা কি? এটা তো
নোবিক 30 একটা খালি পেন।
তাহলে কি এটা দিয়ে আদিত্য শর্মাকে?
হতেও পারে, এটা কাল মুর্মু স্যারের হাতে তুলে দিতে হবে।
আর মিনতির রুমে কয়েকটা চিঠিও পেলাম, বুঝলি, ছবি তুলে এনেছি।
কই দেখি?
এই নে।
সে কি? এ তো
এই চিঠিগুলো তো ভাবনার মোড় ঘুরিয়ে দিল। নাও এটা একজাম।
মিনতির রুমের চিঠিগুলো আমাদের লোম খাড়া করে দিয়েছিল। এবারে খাম থেকে পেপার কাটিং বের করে রাখলাম টেবিলে, তার সঙ্গে ডায়েরির ছেঁড়া পাতাটাও। এটা একটা অন্য ডায়েরির পাতা, লাল বর্ডার, বেশ মোটা দামি পাতা। তাতে বেশ কিছু তারিখ লেখা, 2nd ডিসেম্বর, 12th ডিসেম্বর, 22nd ডিসেম্বর, 1st জানুয়ারি, 11th জানুয়ারি, 21st জানুয়ারি, 31st জানুয়ারি, 10th ফেব্রুয়ারি, 20th ফেব্রুয়ারি। এই তারিখগুলোর পাশে নানান ল্যাটিটিউড লংটিটিউড লেখা। ছোটবেলায় জিওগ্রাফি বইতে যেমন পড়তাম, এক একটা তারিখের পাশে একটা করে ল্যাটিটিউড লংটিটিউডের সেট, আবার দু সেট অ্যারো দেওয়া এই কোঅর্ডিনেটগুলোর পাশে। তাছাড়া ডেটগুলোর পাশে প্লাস মাইনাস টু লেখা। কি এসব?
এই হাতের লেখাটা মনে হয় আদিত্য শর্মার নয়। আর এই কোঅর্ডিনেটগুলো কোথাকার? অবশ্য নেট কানেকশন ঠিকঠাক থাকলে এখনই বলে দেওয়া যেত।
মানুষটা শাসার দিকে ফিরলেন মনে হয়।
মনীষের সাথে কার্সি ভিজিট করে এলাম। আজকে আর রাত জাগবো না ভেবেছিলাম। ডিনার করে নিজের রুমে চলে এলাম। অন্বেষার একা থাকতে একটু ভয় লাগছিল, তাই এই রুমে রয়ে গেল। আমার ঘুম আসছে না, মনটা খুব সিগারেট সিগারেট করছে। ব্যালকনির দিকে গেলাম, দরজাটা খুললাম। হু হু করে একরাশ ঠান্ডা জলো হাওয়া ঢুকে এলো রুমে। বেশ ঠান্ডা। আমার সামনে এই বন্ধ হওয়া ওয়াচ টাওয়ার, টি ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে। এ কি, একটা লোক মনে হচ্ছে না? এত রাতে এখানে কি? লোকটা এদিক ওদিক তাকিয়ে বাউন্ডারি ওয়ালের দিকে এগোচ্ছে। এ কি, মনীষ মনে হচ্ছে? এত রাতে মনীষ এখানে? অন্বেষাকে ডেকে তুলব? আচ্ছা, আমি নিজে যাব। গেলেই হয়, অন্বেষাকে একা রেখে যাওয়া কি ঠিক হবে? সকালে জানতে পারলে তুলকালাম করবে। না থাক, আমি ফিরে এলাম টেবিলে। পেপার কাটিং গুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে কখন যে ঘুম এসে গেছে খেয়ালই নেই। ঘুম ভাঙল দরজা ধাক্কার আওয়াজে। ততক্ষণে অন্বেষার ঘুম ভেঙে গেছে। ও বিছানা থেকে নেমে দরজা খুলেছে। দরজার উপারে সমর, হাতে ল্যান্ডলাইনের কর্ডলেস সেট, মুখে একরাশ উৎকণ্ঠা। আবার কি হলো রে বাবা?
কি হয়েছে মিস্টার হালদার?
ম্যাডাম, মুরমু স্যার ফোনে আছেন।
আওয়াজ টাওয়াজ শুনে পাশের রুমের দরজা খুলে দেখি সিদ্ধার্থ বাইরে এসে দাঁড়িয়েছেন উদ্বিগ্ন মুখে।
হ্যালো
অন্বেষা
স্যার, এই সময়?
শোনো, এত কিছু ফোনে বলার সময় নেই, রেল ট্র্যাকের দিকে চলে এসো, সমর রাস্তা চেনে ও গাইড করে দেবে।
কি হয়েছে স্যার, কিছু তো বলুন।
চটপট চলে এসো, ছাড়ছি।
কি হলো বলতো ব্যাপারটা?
এরকম ভোর রাতে এভাবে ডেকে পাঠানো?
কোথায় যেতে বললেন?
ট্রেন ট্র্যাকস এর কাছে। মিস্টার হালদার, আপনি চেনেন জায়গাটা?
হ্যাঁ, চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন স্যার।
আমায় বুঝিয়ে দিন, চলে যাব। মিস্টার চ্যাটার্জি, সুশান্ত মুর্মু আপনাকেও যেতে রিকোয়েস্ট করলেন।
আমাকে?
হ্যাঁ, চলুন, নিশ্চয়ই কারণ আছে।
বেশ, 3.5 মিনিট দিন।
ওকে। রেডি হয়ে বেরোতে অবশ্য 3 মিনিটের সামান্য বেশি লাগলো। চাবি হাতে আমি ড্রাইভার সিটে, আমার পাশের সিটে অয়ন, আর পিছনের সিটে ওজি তোপসে। এরই মধ্যে আরো একবার ফোন এসে গেছে মুর্মু স্যারের। গাড়িতে স্পিড তুলে আমরা রেলওয়ে ট্র্যাকের কাছে পৌঁছে গেলাম 12 মিনিটের মধ্যে। এরই মধ্যে কাল রাতের কথা বলা হয়ে গেছে সিদ্ধার্থ চ্যাটার্জিকে, ডায়েরির কথা, মনীষ সমেত সবটা। পৌঁছে দেখলাম চারদিকে গাড়িতে গাড়িতে ছয়লা, আর্মির গাড়ি, বনদপ্তরের গাড়ি গোটা তিনে, পুলিশের গাড়ি। আমরা গাড়ি থেকে নামলাম, আমাদের থ ভাবটা তখনও কাটেনি। সুশান্ত মুর্মুকে দেখতে পেলাম, আর্মির এক পদস্থ অফিসারের সাথে কথা বলছেন, মাথায় ঘুরছে আমাদের সেখানে ডেকে পাঠাবার কারণ। মুর্মু স্যার দেখেছেন আমাদের, হাত দেখিয়ে এখানেই দাঁড়াতে বললেন, তারপরে এগিয়ে এলেন আমাদের দিকে।
ওদিকে চলো, আসুন
স্যার। আমাদের কেন,
এদিকে এসো, এলেই দেখতে পাবে।
আমরা জেসিপির পিছু পিছু গেলাম, আর যা দৃশ্য দেখলাম সেরকম দৃশ্য এর আগে ফিল্মে বা নিউজে দেখেছি, সামনাসামনি কখনো দেখব তা ভাবিনি। রেলওয়ে ট্র্যাকের উপর এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে একটা মালগাড়ি, যেটা ট্র্যাক থেকে ডিরেল হয়ে গেছে। তার থেকে নানান সামগ্রী, রেশন, লোহার বার, কনস্ট্রাকশনের জিনিস সব ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর ট্রেনের লাইনের উপরে পড়ে আছে গোটা দুয়েক পূর্ণবয়স্ক হাতি। হাতিগুলো যে আর বেঁচে নেই সেটা বোঝা যাচ্ছে। কেউ বা কারা নিপুণ দক্ষতার সঙ্গে হাতিগুলোর দাঁত কেটে নিয়েছে। চারদিকে একটা বিশ্রী পোঁটকা গন্ধ ছড়িয়ে আছে। পুলিশ আর আর্মির লোকজন স্পটলাইট ফেলে চারিদিক দিনের মতো আলোকিত করে ফেলেছে। চারদিক এখনো বেশ অন্ধকার। হাতিগুলোকে এভাবে নিষ্প্রাণ অবস্থায় পড়ে থাকতে দেখে কান্না পাচ্ছিল। ফরেস্ট অফিসার অনুপ চৌধুরী আর একজন ভারতীয় রেলওয়ে অফিসারের কথাবার্তা শুনে বুঝতে পারছিলাম যে একটা বাচ্চা হাতিও কাটা পড়েছে ট্রেনে। বনদপ্তরের একটা বড় গাড়ি এসেছে হাতিদের মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার জন্য। এক পলক তাকালাম সিদ্ধার্থ চ্যাটার্জির দিকে। ভদ্রলোক একদম চুপ মেরে গেছেন। খুব স্বাভাবিক, এরকম একটা ওভারওয়েলমিং দৃশ্য দেখে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই ঝটকা লাগার কথা। অন্বেষাও কেমন জানি থুম মেরে গেছে। জেসিপি এগিয়ে গেলেন।
হরিবল ব্যাপার
রাতের ট্রেনটা।
হ্যাঁ, এবারে স্পিডটা এমন ছিল যে ধাক্কার ইম্প্যাক্টে গোটা মালগাড়িটাই ডিরেলড হয়ে গেছে।
ত্রিপাঠীজি, কামিন ত্রিপাঠীজি, ত্রিপাঠীজি, ত্রিপাঠীজি।
পাইলট মহসিন আর হেল্পার ইঞ্জার্ড, একজন বেশ ক্রিটিক্যাল, গার্ডের জাস্ট আ ফিউ স্ক্র্যাচেস
স্যার। 31 জানুয়ারির পর আজকে 10ই ফেব্রুয়ারি, আবার সেই 10 দিনের গ্যাপ।
হ্যাঁ, ঠিক বলেছ, এটা অনুপ চৌধুরীকে জানাতে হবে। আসলে এই ট্রেনটায় আর্মি সাপ্লাইজ যায় তো, নানান উটকো অফিসিয়াল কমপ্লিকেশন আছে।
ড্রাইভার বা গার্ড কারো স্টেটমেন্ট নেওয়া হয়েছে?
নেওয়া হয়েছে। পাইলটের অ্যাসিস্ট্যান্ট সুরেশ বয়ান দিয়েছে, হাতিগুলো নাকি ট্রেন আসার মুহূর্তেই ট্র্যাকের ওপরে এসে দাঁড়িয়েছিল। অনেকবার হর্ন দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি।
আজকাল তো ফরেস্ট ডিপার্টমেন্টের তরফে ইনফ্রারেড স্ক্যানার বসানো হয়, সেসব দিয়ে মনিটর করলে হয় না?
না, এই অঞ্চলটা সেভাবে মনিটর নয়, বোঝেনি তো সব। ইচ্ছে করে এই অঞ্চলটা লোকাল অ্যান্টিসোশালদের মুক্তাঞ্চল করে রেখে দেওয়া হয়েছে।
আচ্ছা, ভুটান বর্ডার এখান থেকে কতটা?
10 কিলোমিটারের বেশি নয়।
তাহলে গাড়িতে ম্যাক্সিমাম মিনিট 30।
স্যার, একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছেন না?
হ্যাঁ, গন্ধটা সম্ভবত হাড়িয়ার।
হ্যাঁ, আমরাও পেয়েছি হাড়িয়ার গন্ধ, কিন্তু এখানে তো কোনো লোকালিটি নেই।
আচ্ছা, এই হাড়িয়া দিয়ে হাতির দলকে প্রলুব্ধ করে রেল লাইনে তাঁর করিয়েছে, আর বাকি কাজটা দ্রুতগতির মালগাড়ি করে দিয়েছে।
এটা আইন মন্দ বলেনি।
হ্যাঁ, তা হতেও পারে। আর এবারেও চায়না মেড চেইনসা,
তার মানে একই গ্রুপ।
মনে তো তাই হচ্ছে।
এখানে এভাবেই অ্যাক্সিডেন্ট, হাড়িয়ার গন্ধ, 10ই ফেব্রুয়ারি, এত কিছু কোইন্সিডেন্স হতে পারে না স্যার।
মানে
এই দেখুন, আদিত্য শর্মার ডায়েরি থেকে পাওয়া তারিখগুলো মেলান।
এর আগের তারিখগুলো কোথেকে পেলে অয়ন মাস্টার?
এগুলো তো আমি কাল রাতে জানতে পেরেছি।
আর এই ল্যাটিটিউড লংগিটিউড
সেটা ম্যাপিং দেখেই বুঝতে হবে।
এই তো মোবাইলে টাওয়ার আছে এখানে, এই যে কোঅর্ডিনেটস। এই অনুযায়ী 10ই ফেব্রুয়ারির জায়গাটা এটাই।
চলো চলো বাংলোয়ে চলো, এখানে দাঁড়িয়ে এসব হবে না। উই নিড টু ডিসকাস। এক্সকিউজ মি,
কি আর হবে, এত ম্যাজেস্টিক একটা প্রাণী এভাবে। মানুষ এমনিতেই একটা জঘন্য প্রাণী ছিল, আরো যত দিন যাচ্ছে তত। দুদিন পরে সবাই ভুলে যাবে, দুটো একটা এনজিও কলকাতা শহরে একটা ছোটখাটো জমায়েত করবে, আবার যেই কেসে। এত ম্যাসিভ প্রাণীগুলোকে এভাবে অক্লেশে হত্যা করা, বায়োলজিক্যাল ব্যালেন্সকে ইচ্ছে করে নষ্ট করার পরিকল্পনা, এটা যে অন্য কোনো ক্রাইমের চেয়ে অনেক বেশি সিভিয়ার, অফেন্সিভ, সেটা কি কেউ বুঝে না?
সুশান্ত মুর্মু ফিরে এসে আমাদের একরকম জোর করেই নিয়ে চললেন ইরিগেশন বাংলোয়। সমর্দার গাড়িটা অবশ্য শর্মা এস্টেটে ফেরত দিয়ে আসার ব্যবস্থা করা হল। বাংলোয় পৌঁছে সবটা খুলে বলা হল মুর্মু স্যারকে। মিনতির ঘর তল্লাশি, নোভোমিক্স 30 পেন, মনীষের নৈশ অভিসার কিছুই বাদ রইল না। সুশান্ত মুর্মু নোভোমিক্স 30 পেনটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন,
ফিঙ্গারপ্রিন্টস তো মোছা মনে হচ্ছে। অবশ্য আজকাল এতেও কোনো লাভ হয় না, নতুন ডাস্টিং টেকনিক বেরিয়ে গেছে। এর নিডলটা অল্প বেন্ড হয়ে গেছে। আদিত্য শর্মার বডিতে যা মার্ক পাওয়া গেছে তার সাথে হয়তো মিলেই যাবে। আর চিঠির যা বয়ান দেখলাম তাতে তো স্পষ্ট মোটিভও পাওয়া যাচ্ছে।
ব্যাপারটা এত সরল মনে হচ্ছে স্যার।
দেখো, এই পেনটার ব্যাচ নাম্বার দিয়ে খুঁজতে হবে। এটা কোন চাঁদ কিনেছে জানতে পারলেই কেল্লা ফতে। এটা কি? এ তো দেখছি দুটো পেপার কাটিং।
ওগুলো নিয়ে একটু খোঁজ নিতে হবে স্যার। আর আর এই যে
এটা আবার কি?
এটা একটা মেডিকেল ফিট সার্টিফিকেট, ডক্টর মল্লিকের ইস্যু করা। এটার ডিটেলও চাই স্যার।
অনেক কাল আগেকার, 1998। বেশ, হয়ে যাবে। আর মনীষের অ্যাক্সিডেন্টের ব্যাপারেও খোঁজ নিয়েছি, বিষয়টা ভালো নয়।
একটু ইলাবোরেটলি বলবেন স্যার।
হ্যাঁ বলছি, অ্যাক্সিডেন্টটা ঘটে ব্যাঙ্গালোরের BTM লেআউট নামে একটা অঞ্চলে। আমি জেনেছি যে সেই সময় ড্রাইভ করছিল মনীষ। মনীষের সাথে ওর বান্ধবী স্যালি ডেক্সটারের ঝগড়া হয়েছিল আগের দিন, উইটনেস আছে। গাড়িটা গিয়ে ধাক্কা মারে ল্যাম্প পোস্টে। স্যালি মারা গিয়েছিল এয়ার ব্যাগের ধাক্কায়, ইন্টারনাল ব্লিডিং হয়ে স্পট ডেড। মনীষও ইঞ্জিয়ার্ড হয়েছিল, তবে সেরকম সিরিয়াস নয়। এই অবধি কোনো গোলমাল নেই, তবে স্থানীয় পুলিশের সন্দেহ হয়, তাই মনীষের ব্লাড টেস্ট হয়।
মনীষের ব্লাডে ড্রাগের ট্রেস পাওয়া গিয়েছিল তো?
রাইট, ব্লাডে মাইল্ড ট্রেসেস অফ ফেন্টানিল পাওয়া গিয়েছিল। ইনফ্যাক্ট স্যালির রক্তেও ফেন্টানিল পাওয়া গিয়েছিল।
ফেন্টানিল সর্বনাশ, এই বস্তুটার বেশ রমরমা চারদিকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক নামজাদা নায়িকার ছেলে ভিয়েতনামে ধরা পড়েছিল এই নেশার দ্রব্যটা কিনতে। তারপর থেকে দেশে ফেরাতে কালঘাম ছুটে গেছে। তার মধ্যে ভিয়েতনামে 4 মাস জেলও খেটেছিল সেই গুঁড়োধর।
তাহলে মুনিশ ছাড়া পেল কি করে? এসএলিকে জামিন পেল নাকি?
টাকা পয়সা প্রতিপত্তিতে কি না হয় অয়ন মাস্টার। মনীষ একটা রিহ্যাবে প্রায় 6 মাস ছিল। আদিত্য শর্মাও তখন সঙ্গে গিয়েছিলেন।
তাহলে মনীষও ভালোই নাম কাটা।
আর ড্রাগ কিনতে যেটা লাগে তা হলো
টাকা।
করেক্ট।
বোঝো, মনীষও একটা জনজন্ত মানুষের মৃত্যুর জন্য দায়ী। মত অবস্থায় ড্রাইভ করাটা আমি কোনোভাবেই ছোট করে দেখতে পারি না। এদিকে আকার ইঙ্গিতে অভিজিৎ দত্ত বুঝিয়েছিলেন যে তার দিদি সুপ্রিয়া শর্মার জন্য আদিত্য শর্মাই দায়ী। সবাই বেশ গোলমেলে, যেখানেই অর্থ সেখানেই
মনীষের মতো অপদার্থ। আচ্ছা, মনীষ যদিও মোটা টাকার চাকরি করে, তবে এসব হার্ড ড্রাগসের দাম তো খুব বেশি।
মনীষের ফিনান্সিয়াল স্টেটাসটা জানা খুব জরুরি।
আচ্ছা, এখন নিশ্চয়ই বিনতি বার্লাকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাই তো?
না, অ্যারেস্ট করাই যায়, তবে আমাদের জোড়া টিকটিকি বোধ হয় এখনই সেটা চাইছে না।
না চাইছি না।
তবে হাতে সময় বেশি নেই, মিনতি যখন দেখবেন যে ওর রুমে এই ফাঁকা ইনসুলিন পেনটা নেই, তখন সতর্ক হয়ে যাবেন, পালাতেও পারেন।
হ্যাঁ, তা পালাতেই পারেন, কিন্তু এখনই পাহারা বসালে মিনতি অ্যালার্মড হতে পারে। বিষয়টার সলিউশন কাল পরশুর মধ্যেই বেরিয়ে যাবে।
কনফিডেন্স থাকা ভালো অয়ন মাস্টার, তবে ওভার কনফিডেন্ট হলে কিন্তু সমস্যায় পড়বে। এই কোঅর্ডিনেটসগুলো ভাবাচ্ছে অয়ন মাস্টার, এই সবকটা ডেটই বেশ গোলমেলে।
আপনি মিলিয়ে নেবেন ওই সবকটা ডেটেই কোনো না কোনো কাণ্ড হয়েছে জঙ্গলে,
সেটা অবশ্য। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা,
ইউরেকা, ইউরেকা!
সে কি, কি ব্যাপার?
আরে অয়ন মাস্টার, কি আবিষ্কার হলো! বোয়েন্সি কিন্তু দিন দুয়েক আগেই আবিষ্কার হয়ে গেছে।
প্রিয়াঙ্কা হলো এক ধরনের ইতালীয় সাদা গোলাপ,
আর এই সাদা গোলাপ সম্ভবত আদিত্য শর্মার জানলার নিচে থাকলানো অবস্থায় পাওয়া যাচ্ছিল।
ইয়েস, শর্মা টি এর লোগোর সাদা গোলাপে প্রিয়াঙ্কা রোজ। স্যার, পরশুর আগেও সমাধান হয়ে যেতে পারে। স্যার, একটা ফেভার চাই।
বলো, এনিথিং।
অয়নের রিকোয়েস্টে রোহিঙ্গা সমেত সরকারি গাড়িতে রওনা দিলাম এক অজানা জায়গার উদ্দেশ্যে। অয়ন অকারণ সাসপেন্স তৈরি করে, ভাল লাগে না। বেরোবার আগে অয়ন ইরিগেশন বাংলোর চৌকিদারের সাথে নিচু গলায় কিসব আলোচনা করল। মুর্মু স্যার ফিরে গেলেন অ্যাক্সিডেন্টের স্পটে, ওর ওখানে অনেক কাজ। ও যে তোপসের দিকে তাকালাম, উনিও জানেন না আমরা কোথায় যাচ্ছি। ঘন্টা দুয়ে কেউ সেভাবে কথা বললাম না। সামনে নেতাজির একটা আবক্ষ, আর ওই সামনে সুভাষ মোড় আলো করে ফুলের গুমটি, তার পাশেই জলজল করছে বিমল ফ্লোরাল কোম্পানি। সাইনবোর্ডটা সম্ভবত 80 বছরের পুরনো। গাড়ি থামল, আমরা নামলাম। স্যার আশু মুখুজ্জের মতো গোফওয়ালা এক ভদ্রলোক তদারক করছিলেন বাকিদের। বোঝা গেল তিনি পালের কোদা। পুলিশের উর্দিধারী রোহিঙ্গাকে দেখে তার মনে আশঙ্কার মেঘ। জানা গেল এই পালের গোদার নাম হল সুমন, বিমলের গ্র্যান্ডসন। আমাদের দেখে সুমন ব্যস্ত হয়ে উঠলেন। সিদ্ধার্থ চ্যাটার্জিকে দেখে এমনিতেই উচ্চ পদস্থ সরকারি অফিসার মনে হয়। সুমনকে ভড়কে দেওয়ার জন্য উনি অল্প একটু এনহ্যান্স করে দিলেন নিজের পারফরমেন্স। সুমনও বেশ ব্যতিব্যস্ত হয়ে উঠল।
দেখাবেন কোল্ডিংটা? নেই
না না, ওসব লাগবে না। আবার এই ভাইটি কয়েকটি প্রশ্ন করবে, একটু ঠিকঠাক উত্তর দেবেন।
হ্যাঁ নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই।
সুমনবাবু, প্রিয়াঙ্কা রোজ এনে দিতে পারবেন?
ও ফুল এই অঞ্চলে কেন, শিলিগুড়ির মধ্যে আমরাই এনে দিতে পারি। তবে এই আজ পারবো না, দুদিন টাইম লাগবে, পরশু এনে দেবো।
এর মধ্যে কেউ প্রিয়াঙ্কা রোজ অর্ডার করেছে?
এর মধ্যে
এই ধরুন লাস্ট দিন দশকের মধ্যে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বাবু এসেছিলেন, সাতটা ওই ব্যাঙ্কা গোলাপ অর্ডার দিয়েছিলেন। বললাম 12টা দিই, ও বাবু 12টার দাম দিয়ে 7টা নিলেন।
অয়ন, ওনাকে মানিশের ছবি দেখা।
ইনি
না, ইনি না।
একে একে মানিশ, অভিজিৎ দত্ত, ডক্টর মল্লিক, শেফ তপন পাল হয়ে আমরা সমর হালদারে এসে থামলাম। সমরের ছবি দেখে সুমন থামালেন আমায়। ঝড়ের গতিতে আমরা গাড়িতে উঠে পড়লাম। রোহিঙ্গা গাড়ি ছুটিয়ে দিলেন সেবক রোডের দিকে। সেবাস্টিয়ান হাসপাতালে পৌঁছে খেয়ে নেওয়া যাবে। আমরা তিনজনেই বেশ কনফিউজড।
ব্যাপারটা কেমন একটা আগাথা ক্রিস্টি ম্যানার ডিস্ট্রিক্টে পরিণত হচ্ছে, সমরও জড়িত।
হ্যাঁ, সমর হালদারও যে জড়িত থাকতে পারে এই কথাটা মাথায় আসেনি। অয়ন, সমরকে একটা কল করবি?
না, ফিরে চেপে ধরবো। আপাতত এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। রোহিঙ্গা সেবাস্টিয়ান হসপিটাল, কুইক।
এরপরে গাড়িতে কোনো কথা হলো না। মাঝে একটা রোড সাইড ধাবায় রেকর্ড স্পিডে রুটি তড়কা খেয়ে নিলাম সবাই। রোহিঙ্গার মধ্যেও খুনি ধরার উত্তেজনা পেয়ে বসেছে। সেবাস্টিয়ান হসপিটালের সাদা রঙের পেল্লায় গেট পেরিয়ে আমাদের গাড়ি যখন ভেতরে ঢুকছে, তখন আমার ঘড়িতে 12:45 বাজে। আজকে ওপিডি নেই, তাই হসপিটাল চত্বর বেশ কিছুটা ফাঁকা। আমরা শটান হানা দিলাম সুপার পিয়ালি চৌধুরীর কেবিনে। পিয়ালি দেবী কয়েকটা ফাইলপত্র সই করছিলেন। সিদ্ধার্থ চ্যাটার্জিকে দেখে উঠে দাঁড়ালেন, মুখে একটা ভ্যাবাচ্যাকা ভাব। অজিত সে আমাদের দুজনের পরিচয় দিলেন পিয়ালি দেবীর কাছে। পিয়ালি দেবী সিদ্ধার্থকে চিনেছেন, তবে রিয়েল লাইফ গোয়েন্দা দেখে তিনি বেশি অবাক হয়েছেন। আমরা শব্দ অপচয় না করে সোজা কাজের কথায় চলে গেলাম। বিষয় মিনতি বার্লা। জানা গেল যে প্রথমে মিনতি আদিত্য শর্মাকে অ্যাটেন্ড করতে চাননি, পরে রাজি হয়েছিলেন। পিয়ালির থেকে মিনতি বার্লার ভাড়া বাড়ির সন্ধান পাওয়া গেল।
সেবাস্টিয়ান হাসপাতাল থেকে গাড়ি রওনা দিল গান্ধী চকের উদ্দেশ্যে। সেখান থেকে একে ওকে জিজ্ঞেস করে মিনতি বার্লার ভাড়া বাড়ির দিকে। গলিটা ছোট, গাড়ি ঢোকার কোনো চান্স নেই। গলির মুখে গাড়ি রেখে আমরা চারজনে হাঁটা দিলাম। এখানে সমস্ত বাড়ির গায়ে সরকারি গোলাপি প্লাকে অ্যাড্রেস বোর্ড লাগানো, তাই 18x9 খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হল না। 18x9 বাড়িটা খুব সাদা মাটা। নিচের ফ্লোরে যে বেশ কিছু মাস কেউ থাকে না, সেটা গ্রিলের গায়ে পুরু ধুলোর স্তর দেখেই বোঝা যাচ্ছে। বাড়িওয়ালি উষা পালের বয়স হয়েছে, মোটাসোটা চেহারা, ওয়াকার নিয়ে হাঁটতে হয়। চায়ের অফার সবিনয় ফিরিয়ে দিয়ে আমরা কাজের কথায় চলে এলাম।
মিনতির মতো ভালো মেয়ে দুনিয়ায় আর একটা খুঁজে পাবেন না। সেলাই ফোড়াই পাড়ার ক্লাবের ভোগ রান্না সবেতেই সমান ক্ষমতা। তবে মেয়েটা বড় দুঃখী ছিল স্যার, এমনিতেই কেউ ছিল না, মার মেয়ে, মাটাও তো।
আচ্ছা মাসিমা, মনে করে বলুন তো, মিনতিকে গত মাস ছয়েকের মধ্যে কেউ খুঁজতে এসেছিল?
মাস ছয়েকের মধ্যে, ও হ্যাঁ এসেছিল তো, কোট প্যান্ট পরা একটা লোক এসেছিল, মাথায় অল্প টাক। মিনতি খুবই গেগেছিল, জোরে জোরে কথাও বলছিল, গেট আউট গেট আউট বলছিল।
মাসিমা, এই ছবিটা দেখে বলুন তো, এই লোকটাই এসেছিল?
দেখি, হ্যাঁ হ্যাঁ, আরে এই লোকটাই তো।
অনেক অনেক ধন্যবাদ মাসিমা।
আমরা প্রায় দৌড়ে গাড়িতে উঠলাম। এরই মধ্যে সুশান্ত মুর্মুর ফোন এসেছে, আমাদের ইরিগেশন বাংলো হয়ে যেতে হবে। এখানে মিনতির কাছে ডক্টর মল্লিক এসেছিলেন। তাহলে কি মিনতি আর ডক্টর মল্লিক মিলেই আদিত্য শর্মাকে খুন করেছেন? আমাদের মাথা ভো ভো করছে। আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সিদ্ধার্থ চাটুজ্জেই সবার আগে সামলে নিলেন।
ডক্টর মল্লিক তো দারুণ ক্যামিও অ্যাপিয়ারেন্স করলেন দেখছি। এখানে মিনতিকে ম্যানেজ করতে এসেছিলেন নাকি? তাতে তো কাজ হয়নি বলে মনে হচ্ছে।
ওটা আইবশ হতে পারে, অ্যালিবাই তৈরি করার চেষ্টা। আমরা কি এখন শর্মা এস্টেটে ফিরছি?
মুর্মু স্যার মেসেজ করেছেন ইরিগেশন বাংলা থেকে ঘুরে যেতে হবে। এভাবে ডেকেছেন যখন নির্ঘাত খবর আছে। 6টার মধ্যে শর্মা এস্টেট ঢুকে যাব। এই নিন ছোলা ভাজা খান, হসপিটালের ক্যান্টিন থেকে কিনে নিয়েছিলাম। অন্বেষা তুই জানে, রোহিন্দা।
রোহিন্দা অবশ্য ছোলা ভাজা না খেয়ে মাত্র 3 ঘন্টার মধ্যেই ইরিগেশন বাংলোয় পৌঁছে দিলেন। বাইরে গার্ডের থেকে জানা গেল যে বনদপ্তরের বড় কর্তারা এসেছিলেন। ফরেস্ট গার্ডদের কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। এদের আর সাসপেন্ড করে কি হবে? হ্যাঁ, মুর্মু স্যার আমাদের সঙ্গে বসলেন ইরিগেশন বাংলোর প্রশস্ত লিভিং রুমে। সব খুলে বলা হল।
অয়ন মাস্টার, তোমাদের মক্কেলগুলো বড়ই গোলমেলে, সেই গোড়ার থেকেই দেখছি।
গত 2 কেসে আমাদের ক্লায়েন্ট ছিল রাজ্য সরকার, তারাও গোলমেলে বলছেন।
খালি বদবুদ্ধি। যাকে ডক্টর মল্লিক আর মিনতি মিলে তো খুনটা করে থাকতে পারে।
হ্যাঁ তা পারে। স্যার, সুপ্রিয়া শর্মার অটোপসি রিপোর্ট পাওয়া গেল?
হ্যাঁ, হাই প্রোফাইল কেস ছিল বলেই অটোপসি রিপোর্টের একটা কপি ভবানী ভবনে পাঠানো হয়েছিল, আদারওয়াইজ পাওয়া যেত না।
কেন পাওয়া যেত না? কেন?
কারণ কোনো একটা অজ্ঞাত কারণে এখানকার রেকর্ডস রুমে আগুন লাগে আর সব পুড়ে ছাই হয়ে যায়। রিপোর্টে অবশ্য শর্ট সার্কিট বলা হয়েছিল, বাট ইউ নো হাউ থিংস আর। লোকাল ওসি জ্ঞানেশ রাউতকে এনকোয়ারি কমিটির সামনেও বসতে হয়েছিল বার কয়েক, কিন্তু কিছুই হয়নি।
বলেন কি, সাংঘাতিক ব্যাপার, তবে আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে। এই ওসি গণেশ রাউত বেঁচে নেই নিশ্চয়ই?
ঠিকই ধরেছেন, একটা রুটিন রাউন্ড সেরে ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, পুলিশের স্ল্যাংয়ে যাকে বলা হয় ফ্রিক অ্যাক্সিডেন্ট।
এটাও নিশ্চয়ই আনসল্ট?
হ্যাঁ।
এতগুলো ব্যাপার কাকতালীয় নয় নিশ্চয়ই?
একেবারেই নয়। দেখুন, ক্রাইম প্ল্যান করা বা এক্সিকিউট করার ক্ষেত্রে কোইনসিডেন্সের হাত থাকে না, বরং ক্রাইম সলভ করবার সময় দু একটা কাকতালীয় ব্যাপার ঘটে যায় বই কি।
মুর্মু স্যার এরই মধ্যে সুপ্রিয়া শর্মার অটোপসি রিপোর্টের বেশ কিছু কপি করিয়ে রেখেছেন। আমাদের সবার হাতে তার একটা করে সেট পৌঁছে গেছে, সঙ্গে আছে ক্রাইম সিনের ছবি। সুপ্রিয়ার বডি যে রুমে পাওয়া গেছে সে রুমেই সিদ্ধার্থ চ্যাটার্জিকে থাকতে দেওয়া হয়েছে, তাই ঘরের লেআউটটা মোটামুটি পরিচিত। আমরা সবাই বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি অটোপসি রিপোর্ট।
এই দেখো অটোপসি রিপোর্টে কি লেখা আছে, সুপ্রিয়া শর্মা অ্যান্টি ডিপ্রেসেন্ট পিল খেতেন, অল্প ড্রিঙ্কও করেছিলেন সেদিন। আর অন্বেষা, অভিজিৎ দত্ত সেদিন তোমাদের যা যা বলেছিলেন মোটামুটি ঠিক। এই দেখো প্রাইমারি রিপোর্টে কি লেখা আছে, সিভিয়ার সার্ভিক্যাল স্পাইনাল কর্ড ইঞ্জুরি, দ্য ভিকটিম হ্যাড আ রাফলি সার্কুলার ব্রুজ অন দ্য ব্যাক অফ হার নেক অ্যাট দ্য লেভেল অফ দ্য নেপ।
তার মানে ঘাড়ের ঠিক মধ্যিখানে মেরেছে।
হ্যাঁ, C1 আর C2 ভার্টেব্রার ঠিক মাঝখানে মেরেছে, মৃত্যু হয়েছে ইন্টারনাল হ্যামারেজের ফলে।
মারা যাওয়ার পর ফ্যান থেকে ঝুলিয়েছে বলছেন?
হতেই পারে।
মার্ডার ওয়েপনটা কি?
রেঞ্চ নয়, স্প্যানারও নয়, তাহলে স্কিনে কাটমার্ক থাকত, এরকম ব্লান্ট ট্রমা হতো না।
বেশ রাগ থেকে মেরেছে মনে হচ্ছে। ক্রাইম সিন আর বডির ছবি দেখে বোঝাই যাচ্ছে যে সুপ্রিয়া শর্মা বেশ হেলদি ছিলেন, একটু মোটার দিকে। যেখানে আঘাত করেছে ঘাড়ের ওখানে মাসেল আর ফ্যাট প্যাডিং থাকে, সেখানে এত জোরে মেরেছে যে ফ্যাট বা মাসেলের ডিফেন্স কাজেই আসেনি।
একদম ঠিক বলেছেন। আর ওই ডেট আর কোঅর্ডিনেটস মিলিয়ে দেখলাম সমস্ত ডেটেই জঙ্গলে কিছু না কিছু ঘটেছে, কিন্তু আদিত্য শর্মা এই চিরকুট পেলেন কোথায়? তোমাদের কথায় মিনতিকে ডিটেন করলাম না, দেখো ভেগে না যায়। আর হ্যাঁ, এই মোবাইল ফোনটা রাখো।
আরে আবার এই মোবাইল কেন স্যার?
পাকামি করো না আয়ন মাস্টার, এতে সরকারি মোবাইল নেটওয়ার্কের সিম আছে, কলকাতায় ছাড়া রাজ্যের যে কোনো অঞ্চলে কানেকশন পাবে। রাখো এটা।
স্যার, আপনার ওই বন্ধু শেখর আহমদ, ওনার থেকে একটু জেনে নেবেন যে সুপ্রিয়া শর্মার মৃত্যুর সময় ডক্টর মল্লিক শর্মা টি এস্টেটের আশেপাশে ছিলেন কিনা।
এই নিয়ে শেখরকে এতবার ফোন করেছি, এবার বাগবাজারই গালাগাল দেবে। যাই হোক, বলো আর কিছু।
আদিত্য শর্মা আর সুপ্রিয়ার ম্যারেজ সার্টিফিকেট, মনীষের বার্থ সার্টিফিকেট।
বেশ, হয়ে যাবে।
শর্মা এস্টেটে ফিরে এলাম, দিন গেল বটে একটা। রোহিঙ্গা আমাদের ড্রপ করে দিয়ে ফিরে গেল। সিদ্ধার্থ চ্যাটার্জির একটা ফোন এসে গেল, উনি এগিয়ে গেলেন। আমরা গেট পেরিয়ে ঢুকতেই দেখা হয়ে গেল ডক্টর মল্লিকের সঙ্গে।
আরে এই তো, আমি সারা দিন আপনাদের খুঁজছি, কত দূর গিয়েছিলেন?
এই তদন্তের কাজে।
তা কিছু এগোলো?
এগোচ্ছে।
শুনুন, আমার একটু দরকার আছে আপনাদের সঙ্গে।
আমাদের সঙ্গে? বেশ তো, বলুন না।
এখানে না, রাত 12টার পরে পুরনো গোডাউনের পিছনে একটা ভাঙা পাঁচিল পেরিয়ে 100 স্টেপ এগোলে একটা ন্যাড়া গাছ পাবেন, তার আশেপাশে প্রচুর শিমুল গাছ, ওখানে আমি ওয়েট করব।
কেন, ওখানে কেন?
আমি অপেক্ষা করব, না এলে ঠকবেন।
বেশ, আসব।
আজকে ডিনারে জানেন আন্দালুসি মুরগি হয়েছে, লীলা মজুমদারের রেসিপি, তপন দারুণ রাঁধে এই পদটা। এই আসি এখন।
আমাদের উত্তরের অপেক্ষা না করে ডক্টর মল্লিক হাঁটা দিলেন ম্যানশনের দিকে। আমি অয়নের দিকে তাকালাম।
কিছু বুঝলি?
ওটা ট্র্যাপ তো।
ট্র্যাপ তো বটেই।
তাহলে এখন কি করণীয়?
ফ্রেশ হওয়া, তারপরে মনীষ, অভিজিৎ, দত্ত, অনেক আয়ু ভদ্রলোকের। ওই দেখ।
এই কথা বলার কারণ, অভিজিৎ দত্ত সোজা হেঁটে আসছেন আমাদের দিকে। মিস্টার দত্তকে অনেকটা বাংলা ফিল্মের অনিল চ্যাটার্জির মতো দেখতে, শান্ত সৌম্য। অভিজিৎ এসে থামলেন আমাদের সামনে।
সবার রুমে পায়ে ধুলো দিচ্ছেন, তাহলে এই অধম কি দোষ করলো?
ভাবছিলাম কাল যাব।
এখনই আসুন না,
7টা বাজে, ভাবছিলাম
আরে সাতটা তো কি, আমি কি আফ্রিকার জঙ্গলে থাকি নাকি?
বেশ ফ্রেশ হয়ে আসছি,
বেশ সি ইউ।
এবারে সমর।
ওই তো সমরদা, টাইম ওয়েস্ট করে লাভ নেই, এখনই ডেকে নেওয়া যাক।
অয়ন সমর হালদারকে হাত নেড়ে ডাকল, উনি এগিয়ে এলেন। লনের এক পাশে দাঁড়িয়েই কথাবার্তা শুরু হলো।
সমরদা একটা ইনফো চাই।
নিশ্চয়ই।
বিয়াঙ্কা গোলাপের ডজন কত করে যাচ্ছে?
মানে
বুঝতেই পারছেন বিষয়টা আমাদের জানা। এবারে প্রশ্নটা হচ্ছে, আমাদের কাছে বলবেন নাকি পুলিশের কাছে?
না না বলছি, মানে আমি আমি আসলে এস্টেটের এক্সপোর্ট ফান্ড থেকে
টাকা সরাচ্ছিলেন।
বিশ্বাস করুন, অল্প টাকা, বেশি সরাইনি আমি। আসলে মাইনে বড্ড কম পেতাম তো, জানি সেটা চুরি করার বাহানা হতে পারে না, কিন্তু
ঠিকই জানেন। তারপরে
ডক্টর মল্লিকের কাছে ধরা পড়ে গেলাম। মালটা সরি, লোকটা ধুরিবাজ।
উনি আদিত্য শর্মাকে বললেন?
না, উল্টে ভাগ নিল।
ডক্টর মল্লিক আপনার চুরি করা টাকার ভাগ নিলেন?
হ্যাঁ, আমি অনলাইন ট্রান্সফার করেছি, আমার কাছে প্রমাণ আছে।
বিয়াঙ্কা গোলাপ উনি আনতে বললেন?
হ্যাঁ, পরে যখন শুনলাম স্যারের জানলার বাইরে ওই সাদা গোলাপ পাওয়া যাচ্ছে, তখন ভয় পেয়ে গেলাম। যদি আমার উপরেই স্যারকে ভয় দেখানোর ব্লেম আসে, জানেনই তো এদেশে গরিব লোকই ফাঁসে। প্লিজ এ কথা পুলিশকে জানাবেন না, প্লিজ।
বেশ জানাবো না, আসো।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
কাজটা কি ঠিক হলো?
না, ঠিক হলো না। তবে দুনিয়ার সমস্ত ঠিক কাজ যে আমাদের দুজন কি করতে হবে তারও তো কোনো মানে নেই। বাকিরাও ঠিক কাজ করুক মাঝে মধ্যে, কি বলিস?
রাইট ইওর এক্সেলেন্সি। এবারে
অভিজিৎ দত্ত।
অভিজিৎ দত্তর বাসস্থানের দিকে রওনা দিলাম। ফ্যাক্টরির গেট দিয়ে আমি আর অয়ন হাঁটা লাগালাম অফিসের দিকে। কত বড় এরিয়া, একটা ফুটবল মাঠের অর্ধেকটা ঢুকে যাবে। অভিজিৎ দত্ত ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন, হাত নেড়ে আমাদের রাস্তা দেখিয়ে দিলেন। চারদিক চা আর প্যাকিং বক্সের কাঠের গন্ধে মম করছে, নাক সুরসুর করছে আমাদের। অভিজিৎ দত্তর ব্যালকনিতে চেয়ার টেবিল পাতা, সেখানে চায়ের ফ্লাস্ক, তিনটে কাপ।
এক্সট্রিমলি সরি, এত ঝামেলার মধ্যে আপনাকে উৎপাত করছি।
কি যে বলেন, উৎপাত আর কি, আপনারা পশু ফিরছেন?
কে বলল? সমরদা?
হ্যাঁ,
তিনজনেই পরশু ফিরব। কলকাতায় কাজ আছে, আমাদের অন্যান্য ক্লায়েন্টরা তাগাদাও করছে, ওদিকে সিদ্ধার্থবাবুরও ফার্মের কাজ আছে।
হ্যাঁ, আচ্ছা হসিমাকে আপনি নিয়ে এসেছিলেন আসাম থেকে?
হ্যাঁ, ও আমাদের ওই আসামের টি গার্ডেনে কাজ করত, তো ওটা বিক্রি হয়ে গেল, এখানে নিয়ে এলাম। ওয়েস্ট বেঙ্গল তো, অল্প মাইনে দিলেই হয়ে যায়।
মনি সেই এস্টেট নিয়ে কি করবেন?
কি জানি কি করবে, মনীষ বড্ড whimsical and restless, এই দুটোর ককটেল খুব ডেঞ্জারাস।
আচ্ছা মহাভারতের ফেভারিট চরিত্র কে?
আমার খুব কমন অ্যানসার, শ্রীকৃষ্ণ। আর দিদির প্রিয় চরিত্র ছিল গান্ধারী।
আমাদের কথার ফাঁকে অন্বেষে ঢুকে গেছে অভিজিৎ দত্তর রুমে। আমরাও পিছু পিছু গিয়ে দাঁড়ালাম রুমের মধ্যে। একটা বেশ বড় বসার ঘর কাম স্টাডি। রুমটায় কোনো টিভি নেই, টিভির জায়গায় একটা বিলিতি রেকর্ড প্লেয়ার আর একটা সোনোডাইনের অ্যাম্প্লিফায়ার আর দুটো বিশাল সাউন্ড বক্স। আর দেওয়ালের একদিকে শেলফে অন্তত 1,500-2,000 রেকর্ড সাজানো, জিম রিভস থেকে দেবব্রত বিশ্বাস, মাই ফেয়ার লেডি সাউন্ড ট্র্যাক থেকে শুরু করে আর ডি বর্মনের বাংলা গান, কি নেই সেখানে! আমি হা হয়ে দেখতে লাগলাম।
এটা আমার একমাত্র শখ বলতে পারেন।
এর নাম শখ? বাপরে, এটা তো একটা সাউন্ড লাইব্রেরি।
আপনিও আমার মতো কবিতা লিখে রাখেন? এই ডায়েরির পাতায় দেখছি বিভিন্ন কবিতা কপি করে রাখা। ওয়াল্টার ডি লা মেয়ারের দ্য লিসনার্স আমাদের সিলেবাসে ছিল একসময়।
For he suddenly smote on the door even louder and lifted his head. Tell them I came and no one answered, that I kept my word, he said. Amar didir khub priyo kobita.
Apni ki sahitya chhatro chilen?
Na, chemistry.
Besh, ashi Mr. Dotto.
Besh, tahole dekha hocche dinare.
Onneshar ami beriye elam. অভিজিৎ দত্ত এত ইন্টারেস্টিং একজন মানুষ, অথচ সেভাবে আলাপ হল না। আশা করি পরে হবে।
ওজি তোপসেকে সবটা জানানো দরকার, বুঝলি?
আর কোনো কথা না, হস্তদন্ত প্রক্ষালন করা আবশ্যক। চলুন।
নিজেদের রুমে ফ্রেশ হয়ে সিদ্ধার্থ চ্যাটার্জি, আমি আর অয়ন সমর হালদারকে নিয়ে হাজির হলাম মনীষের রুমে। মনীষ সমরকে দিয়ে আমাদের ডেকে পাঠিয়েছেন, ওর কিছু কথা আছে আমাদের তিনজনের সঙ্গে। মনীষের রুমটা আমাদের রুমের চেয়ে একটু বড়। মনীষ সাদামাটা পাঞ্জাবি পাজামা পরে আছেন, উনি এখনো সিগারেট খাচ্ছেন। অবাক হলাম এই দেখে যে মিনতি বার্লাও সেই রুমেই উপস্থিত। ভেবে পেলাম না কেন মিনতি সেই রুমে রয়েছেন। মনীষের চোখে মুখে সেভাবে শোকের আভাস না পেলেও ভদ্রলোক বেশ গম্ভীর।
তো পাপার অটোপসি থেকে কি জানা গেল?
মনে তো হচ্ছে মার্ডার।
হ্যাঁ, হেনরি বিশ্বাস আমায় বলল এই ইনভেস্টিগেশন খতম না হওয়া অব্দি এভরিথিং ইজ হল্টেড। বাগান খোলাতে পারছি না, লেবারদের স্যালারি দিয়ে যেতে হচ্ছে, কোর্টের কাজও। হেনরি হলে আমি সামলে নিতাম, পাপার কানেকশন আজও আছে। আপনাদের সাথে ওই জেসিপি কি যেন নাম,
সুশান্ত মুর্মু?
ইয়েস রাইট, ওকে বলিয়ে কেসটা অফ করিয়ে দিন না।
সে তো করাই যায়, ঠিক যেমন আপনার মা সুপ্রিয়া শর্মার মার্ডারটা ধামাচাপা দেওয়া হয়েছিল সেইভাবে।
হোয়াট রাবিশ, পাপা আপনাদের এইসব ফালতু কথা বলবার জন্য পে করেছে? হাউ ডেয়ার ইউ। আর আপনি স্যার?
উনি, ওনাকে তো আপনার পাপা আদিত্য শর্মা ডেকে এনেছেন টি গার্ডেনের অডিট করাবেন বলে।
অডিট? আমি কি শুনলাম?
আমি দেখলাম অয়ন চোখ দিয়ে ইশারা করল সিদ্ধার্থ চ্যাটার্জির দিকে। সিদ্ধার্থ বাবু টান হয়ে বসে তার কড়া অবতারে অবতীর্ণ হলেন।
বরেশ বসুন, আপনি ব্যাঙ্গালোরের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, তাতে একজন মানুষের প্রাণ গেছে, সেই কেস যখন তখন ওপেন করা যেতে পারে, অতএব এত উত্তেজিত হবেন না। বসুন। কই বসুন।
সরি,
এই ছবিটা কবে তোলা? এই যে আপনার সোফার পাশে রাখা ফ্রেম করা যে ছবিটা,
এটা এটা লাস্ট ফটোগ্রাফ টুগেদার, প্রায় 20 বছর আগে তো বটেই। কেন,
এটার একটা ছবি তুলতে পারি?
ইয়েস শিওর, ওয়াই নট।
আমাদের আর কিছু জিজ্ঞাসা নেই। আর হ্যাঁ মনীষ, পারলে ড্রাগসদের সঙ্গ ত্যাগ করুন, এত ফিট চেহারা আপনার, তাও হাতটা কনস্ট্যান্টলি কাঁপছে। আসি মিস বার্লা, আশা করি মনীষকে ওর বাবার ড্রয়ারের চাবিটা দিয়েছেন। আসি, গুড নাইট।
মিনতি বার্লা এই রুমে কেন?
আমার মনে হয় মনীষের লাইফে ফিগার অফ অথরিটি খুব দরকার, তাই সে একটা অভিভাবক গোছের একটা ব্যাপার খুঁজে নিয়েছে মিনতি বার্লার মধ্যে। অয়ন, অডিট করার ব্যাপারটা ভালোই দিলেন।
কি করবো স্যার, ওকে দমানোর উপায় ছিল না যে।
এবার তাহলে কার কাছে?
আন্দালুসি মুরগির কাছে, তারপরে সবকিছু।
ও, একটা কথা তো আপনাকে বলাই হয়নি, ডক্টর প্রবীর মল্লিক।
আমরা সিদ্ধার্থ চ্যাটার্জিকে খুলে বললাম সবটা, শুনে উনি গম্ভীর হয়ে গেলেন। ডিনার টেবিলে সেভাবে কোনো কথা হল না। আমরা ওজি তোপসের রুমে গিয়ে বসলাম। ভদ্রলোক যেন একটু অশান্ত, পাইচারি করছেন।
বসুন, কিছু একটা ব্যাপার আপনাকে খুব ডিস্টার্ব করছে মনে হচ্ছে।
ডক্টর মল্লিক, তোমাদের সরি আপনাদের এইভাবে ডাকলো।
আপনি তুমি চালিয়ে যেতে পারেন স্যার, বেশ লাগছে।
বেশ তা নয় হলো, কিন্তু এই ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। রাত 12টায় এরম একটা জায়গায় তোমরা দুজনে।
চিন্তা করবেন না, আপনাকে সুশান্ত মুর্মুর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, দেরি হলেই ওকে কল করে নেবেন।
তা করবো, তবে
বললাম তো চিন্তা করবেন না, কপালে যা আছে তা তো হবেই, আর আমরা কেয়ারফুল থাকবো।
বাপরে বাপ, কি সব কথা অন্বেষা, এই অয়েন কিন্তু বেশ জ্যাঠা প্রকৃতি।
তবেই বুঝুন স্যার কি নিয়ে আমায় চলতে হয়।
আচ্ছা অয়ন, তুমি ওই গ্রুপ ফটোটার ছবি তুললে কেন, আর উত্তেজিত হয়ে বেরিয়ে বা এলে কেন?
পরে বলবো স্যার, একটু ধৈর্য ধরুন, আর এটা রাখুন।
অয়ন উঠে গিয়ে দরজাটা খুলে দিল। সমর হালদার, তার হাতে একটা বাক্স। সমর বাক্সটা টেবিলে রাখলো, আর তার পাশে রাখলো রিভলভার।
এসব কি?
এটা স্যারের, মানে অয়ন আমাকে বললো।
এটা দিয়ে কি হবে, আমি কিন্তু চালাতে জানি না।
অয়ন চালাতে জানে, হাওড়া রাইফেল ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করে।
তবে তা তো স্পোর্টস আর্ম, এটা তো অ্যাসল্ট পিস্তল, এর রিকয়েলিং মেকানিজম তো সম্পূর্ণ আলাদা। ঠিক করে চালাতে না জানলে কিন্তু নিজেই আহত হওয়ার সম্ভাবনা।
জানি স্যার, তবে এটা যে লাগবেই তা নয়, তবু সাবধান থাকা ভালো। এটার নাম কোল্ড কোবরা, আমেরিকাতে প্রাইভেট আইরা ব্যবহার করতো একসময়। এই অন্বেষা, 11:12 বাজে প্রায়, এবার বেরোতে হবে, চল।
সাবধানে যেও, চিন্তায় রইলাম।
একদম দুশ্চিন্তা করবেন না, এই গেলাম আর এলাম, বুঝলেন তো।
চলো আমিও যাই।
একদম না, আপনি স্নাইপিং পজিশনে থাকুন, আসি।
আমরা সিঁড়ি দিয়ে নেমে বেরোবার উদ্যোগ নিতে লাগলাম। আমি বাইরে বেরোলাম, অয়ন হঠাৎ আমি একটু আসছি বলে কয়েক সেকেন্ড কাটিয়ে এলো ভেতরে। বাইরে রাতটা যেন আরো নিস্তব্ধ। কে জানে ডক্টর মল্লিক কেন আমাদের এত রাতে এভাবে ডাকলেন। আমার মন বলছে এটা একটা ট্র্যাপ, কিন্তু এই ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। আমাদের কি একবার সুশান্ত মুর্মুকে জানানো উচিত ছিল? জানি না। অয়ন ফিরে এসেছে, আমরা দুজনে হাঁটছি গন্তব্যস্থলের দিকে। বাইরেটা একদম নিশ্চুপ। আমি অয়নের হাতটা ধরলাম। অয়ন অবশ্য একেবারে চাপমুক্ত, ছোকরার নার্ভ ফুল ইস্পাত দিয়ে তৈরি বলতে হচ্ছে। আমাদের কাছে একটা ফায়ার আর্ম আছে, তাতে অবশ্য খুব একটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। জঙ্গল সংলগ্ন জায়গায় রাতটা কেমন যেন আইসোলেটেড লাগে। পায়ের আওয়াজটাই নিস্তব্ধতার মধ্যে খুব লাউড লাগছে। অয়ন আমার পাশে পাশে হাঁটছে। আমরা ফ্যাক্টরির গেটের পাশে একটা ঢাকা দেওয়া প্যাসেজ দিয়ে বেরিয়ে এলাম। এদিকটায় তাহলে সিকিউরিটি মোটেও আটোসাটো নয়, যে কেউ ঢুকে আসতে পারে। আরেকটু এগোলাম, এই 100 steps যাকে, অয়ন গুনছে নির্ঘাত। হইতো ন্যাড়া গাছটা। আমাদের মোবাইলে টর্চের আলো জায়গাটা অল্প আলোকিত করেছে। চারদিকে খুটখুটে অন্ধকার। ভাবছি এই গাছের ফাঁক থেকে কোনো বন্য জন্তু আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে কিনা। এমন সময় ডক্টর মল্লিকের গলা পাওয়া গেল, আর ওর উলের কোটটা দেখা গেল।
এই যে এদিকে।
এবারে বলুন, এখানে ডেকে আনার মানে?
এইটা রাখুন আপনার কাছে।
এটা পেন ড্রাইভ, কি আছে এতে?
এটা দেখলেই বুঝবেন।
হঠাৎ দেখলাম ডক্টর মল্লিকের বাড়িয়ে দেওয়ার ডান হাতটা মোবাইল সমেত ছিটকে গিয়ে পড়েছে মাটিতে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে মল্লিকের কাটা হাত থেকে। আর্তনাদ করছেন মল্লিক। অয়ন আমার হাতে হ্যাচকা টান মেরে গুলির অভিঘাত থেকে সরিয়ে নিয়েছে। ততক্ষণে অল্প আলোয় দেখতে পাচ্ছি যে মল্লিকের বুকে এসে বিঁধেছে আরো দুটো গুলি। মল্লিকের উলের কোট রক্তে ভিজে উঠেছে, রক্ত ছিটকে আশেপাশে গাছের গুড়িতেও লেগেছে। আর মিস্টার মল্লিক লুটিয়ে পড়েছেন মাটিতে।
অন্বেষা, টর্চ নেবা, আওয়াজ করিস না, গাছের উপর থেকে গুলি করছে। আমি শীষ দিলে পজিশন চেঞ্জ করবি, না হলে কেউ বাঁচব না।
ততক্ষণে আরো বাড়তি নে গুলি চলেছে, সেগুলো গাছের গুড়িতে লেগেছে। এভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়াইনি কখনো। বুঝলাম গাছে বসা ম্যান হান্টার গুলি ভরছে রাইফেলে। ঠিক এই মুহূর্তে অয়নের শীষ ভেসে এলো। এটাই সিগন্যাল। বেশ কিছু পায়ের অস্পষ্ট শব্দ। আমরা নিজেদের জায়গা বদল করলাম। এবার গুলি চললো, আবার লক্ষ্যভ্রষ্ট হয়েছে অ্যাসাসিন। জানি না আজ বেঁচে ফিরতে পারবো কিনা। এত গুলি চলছে, একটা না একটা তো গায়ে লাগার কথা। হঠাৎই আমার দুশ্চিন্তার জাল ছিন্ন করে একটা গাড়ি এগিয়ে এলো। গাড়িটার আলো নেভানো, তবে তার কাঠামোটা আমার চেনা, সমরের সবুজ ওয়্যাগনার। অয়নের শীষ বেঁধে উঠল, আর তার সঙ্গে সঙ্গে জ্বলে উঠল গাড়ির হেডলাইট। আরো দুটো গুলি এসে বিঁধল গাড়ির গায়ে। আমি ছুটলাম গাড়ির দিকে, উঠেও পড়লাম গাড়িতে। অয়ন কোথায়?
হেডলাইটের আলোয় দেখলাম মল্লিকের বিচ্ছিন্ন হওয়া হাতের মুঠো থেকে পেন ড্রাইভটা ছাড়াবার চেষ্টা করছে অয়ন। তার মধ্যেই গুলি চলছে। অয়ন, যদি ওর গায়ে গুলি লাগে, না আমি আর ভাবতে পারছি না। উঠে দেখি ড্রাইভারের সিটে সমর, পাশের সিটে সিদ্ধার্থ চ্যাটার্জি। আমি ড্রাইভারের সিটে বসে সমরের কাঁধের উপর দিয়ে হাত বাড়িয়ে গাড়িটা হর্ন চেপে দিলাম। বিকট স্বরে হর্ন বেজে উঠল, গাছ থেকে নানান পাখি ডেকে উঠল। গাড়ির ডান দিকের হেডলাইটে গুলি এসে লাগলো ঠিক তক্ষুনি। সেই ফাঁকে অয়ন পেনড্রাইভটা হাতে নিয়ে দৌড় দিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। সিদ্ধার্থ চ্যাটার্জি স্টিয়ারিংটা ঘুরিয়ে দিলেন, গাড়িটা অয়নকে গার্ড করে দাঁড়ালো। আমি দরজা খুলে দিলাম, অয়ন এক লাফ দিয়ে গাড়ির ভেতরে ঢুকে এলো। সিদ্ধার্থ চ্যাটার্জির কমান্ড শুনে সমর গাড়ি ছেড়ে দিয়েছে। অয়ন জানলা দিয়ে হাত বের করে কোল্ড কোবরা থেকে দুবার গুলি ছুড়লো। সেগুলি গাছ না মানুষের গায়ে লাগলো তা চেক করার আর সময় নেই। কানে তালা লেগে গেল, চারিদিকে পাখিরা জেগে উঠে চেঁচামেচি জুড়ে দিয়েছে। সমর খুব স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন সেখান থেকে। ততক্ষণে একটা গুলি গাড়ির একটা তেল লাইট চুর মার করে দিয়েছে। আমি এবার খেপে উঠলাম অয়নের ওপরে। অয়ন, আর এরকম করলে তোকে কিন্তু পেটাবো আমি।
আরে রাগারা,
একদম চুপ করে থাকবি? এভাবে গোলাগুলি চলছে আর তুই গাড়িতে না উঠে তখন পেন ড্রাইভ পুড়াচ্ছিস, হতভাগা।
আরে পেন ড্রাইভটা তো নিতেই হতো অন্বেষা।
সে যাই হোক, এরকম আর করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর কিছু হয়ে গেলে আমি কাকিমাকে কি জবাব দিতাম? হ্যাঁ, এগুলো ভেবেছিস?
আচ্ছা, গুলিটা যে চালালো সে আমাদের নৈশ অভিযানের কথা জানতো, তাই না?
তা তো জানতোই। আর গুলিটা বোধহয় চালানো হয়েছে কোনো হাই ভেলোসিটি স্নাইপার রাইফেল থেকে, অনেকটা রেঞ্জ।
অয়ন, তখন বেরোবার মুখে তুই যে ভেতরে গেলি সেটা কি মিস্টার হালদারকে বলতে?
সমর্থের টাইমিংটা দারুণ, আর এক সেকেন্ড দেরি হলে বিপদ হয়ে যেত। সুশান্ত মুর্মুকে ফোন করা দরকার। হ্যালো, হ্যাঁ স্যার, একটু ইরিগেশন বাংলায় আসছি। হ্যাঁ, আমরা তিনজনই। হ্যাঁ না স্যার, পাকামি করিনি কোনো। হ্যাঁ স্যার, রাখছি।
সুশান্ত মুর্মু উদ্বিগ্ন মুখে বাংলোর কম্পাউন্ডে দাঁড়িয়েছিলেন আমাদের অপেক্ষায়। অয়নের জামায় রক্ত দেখে উনি ভেবেছিলেন যে অয়নের গায়ে গুলি লেগেছে। অবশ্য পোড় খাওয়া অফিসারের ধারণা বদলাতে সময় লাগলো 3 সেকেন্ড। গাড়ির গায়ে আটকে থাকা গুলির ধ্বংসাবশেষ, যাকে বলে স্লাগ, তা দেখে উনি বুঝলেন গুলিটা 0.2 ক্যালিবারের। রাত প্রায় 1:30 বাজে, তাও মুর্মু স্যারের মুখ বেশ থমথমে। বোঝাই যাচ্ছে যে গোটা ব্যাপারটার উপরে জাল গুটিয়ে আনার জন্য উনিও বেশ রেস্টলেস। আমরা লিভিং রুমে বসলাম, সবাই বেশ বিধ্বস্ত। আর হবে নাই বা কেন, আমরা সাক্ষাৎ মরণের হাত থেকে ফিরে এসেছি। মুর্মু স্যার লোকাল রামতাবাড়ি থানার এসআই অনুজকে পাঠালেন ডক্টর মল্লিকের বডি রিকভার করার জন্য। সেটাকে এরপরে মর্গে ডিসপ্যাচ করতে হবে। যে লোকটা কয়েক ঘন্টা আগে খোশ মেজাজে ছিল, আমাদের কাছে আন্দালুসি মুরগির গুণ কীর্তন করছিল, সে একটু পরে ছিন্ন ভিন্ন অবস্থায় লাশ কাটা ঘরে শুয়ে থাকবে। মানুষের জীবনের গতি প্রকৃতি বড়ই বিচিত্র, আনপ্রেডিক্টেবল। আমরা সবটা খুলে বললাম জেসিপিকে। মনীষ থেকে মল্লিক, জঙ্গলে শিমুল, বনে গোলাগুলি, সবটা। পেন ড্রাইভটা জেসিপির ল্যাপটপে কানেক্ট করে ফোল্ডার খুলে কয়েকটা ভিডিও দেখা হল। সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। মুর্মু স্যারের কাছে জমা দেওয়া হল কোল্ড কোবরা রিভলভার।
বাকি জিনিস এসে গেছে, যা যা চেয়েছিলে সব, ভালো করে দেখে নাও। আর সময় নেই, আজকে এই ব্যাপারটায় দাড়ি টানতে হবে। এতদিন ফোর্সে আছি, এত খুন জখম, নানান ঘৃণ্য ক্রাইম এত কাছ থেকে দেখে, এসব আমার সয়ে যাওয়ার কথা, কিন্তু তাও মানুষের ক্রূরতা হিংস্রতা আমাকে এখনো অবাক করে। যাকে বলো, এবারে
এত তাড়াতাড়ি এসে গেল? অবশ্য পুলিশ চাইলে সবই পারে।
পাকামো করো না অয়ন। অন্বেষা তুমি বলো।
আমরা এখানে জেগে থাকবো আর বাকিরা নিশ্চিন্তে ঘুমাবে, এটা তো হতে পারে না।
বেশ, শর্মা এস্টেটে আমি ফোর্স পাঠাচ্ছি, আলো ফোটার আগেই সব সেরে নেওয়া যাক।
গোয়েন্দাগিরি চলছে প্রায় 3 বছর হতে চলল, কিন্তু সভা ডেকে ক্রাইম সলভ এর আগে করা হয়নি। সুশান্ত মুর্মুর নির্দেশে সুবিশাল পুলিশ ফোর্স শর্মা এস্টেট ঘিরে ফেলল। সবাইকে ঘুম থেকে তুলে ডেকে আনা হল ম্যানশনের ড্রয়িং রুমে। সবার মুখেই নিশ্চিন্ত ঘুম ভাঙার বিরক্তি। মিনতি, মনীষ, রূপমা লাহিড়ি, অভিজিৎ দত্ত সমর তো আছেনই, সঙ্গে আছে লেবার ইউনিয়নের রমেশ, ইন্সপেক্টর হেনরি বিশ্বাস আর আমরা চারজন, আমি, অন্বেষা, সুশান্ত মুর্মু আর অজি তপসী সিদ্ধার্থ চ্যাটার্জি। ডক্টর মল্লিকের এরকম বিভৎস মৃত্যু কারোরই হজম হচ্ছে না। সবার চোখে মুখে অবিশ্বাস। আমি শুরু করলাম। প্রায় 4টে বাজে। আপনাদের এভাবে ঘুম থেকে তুলিয়ে আনার জন্য আমরা যার পর নাই দুঃখিত। আজ অবধি পোয়ারো বা ফেলুদার মতো সবার সামনে রাউন্ড টেবিল বসিয়ে ক্রাইম সলভ করার সুযোগ হয়নি। এবারে যখন সেই সুযোগ হয়েই গেল, লোভটা সামলাতে পারলাম না। স্বয়ং সত্যজিতের তপসে সিদ্ধার্থ চ্যাটার্জি এই যাত্রায় আমাদের এস্টিমড কো প্যাসেঞ্জার, কিছু কিছু ক্ষেত্রে তো পাইলটও। তাই তাকে অনুরোধ করব আপনি শুরু করুন, কারো আপত্তি থাকলে তা প্রকাশ করা থেকে বিরত থাকবেন। নিন সিদ্ধার্থরা, শুরু করুন।
থ্যাংকস অয়ন। অন্বেষা, আমি গোয়েন্দা নই, গোয়েন্দা উপন্যাস পড়া আর বিদিতি ক্রাইম সিরিজ আর সিনেমা দেখার বদ অভ্যেস আছে। আমি একজন সিএ, তাছাড়াও আমার অন্যান্য ব্যবসা আছে। আর আমাকে এখানে ডেকে এনে আদিত্য শর্মা যে প্রস্তাবটি দিলেন সেটা বেশ অড। উনি প্রস্তাব দিলেন যে ওর স্ত্রীর মৃত্যু বেশ রহস্যময়, সেটা যদি আমি সলভ করে দিই। প্রথমে এটা অসুস্থ বৃদ্ধের ভীমরতি বোধ হলেও আমাদের ভাবনা একেবারে অন্য পথে চালিত করে দিলেন অভিজিৎ দত্ত, সুপ্রিয়া শর্মার ছোট ভাই। ওর ধারণা সুপ্রিয়াকে খুন করা হয়েছে। এই কথা শোনার ঠিক পরদিনই রহস্যজনকভাবে আদিত্য শর্মা নিজেই মারা গেলেন।
সুপ্রিয়াদিকে মার্ডার করা হয়েছিল?
হ্যাঁ মিস লাহিড়ি, সুপ্রিয়াকে মার্ডার করা হয়েছিল। মনীষের রুমে ওদের 3 জনের একটা গ্রুপ ফটো ছিল, সেটা দেখেই সব ক্লিয়ার হয়ে গেল। সুপ্রিয়া শর্মার অটোপসি রিপোর্ট স্পষ্ট বলে দিয়েছিল শি ওয়াজ মার্ডার্ড। স্রেফ ওয়েপনটা, এবারে ছবিটা সবাই দেখুন।
কি ছবির মধ্যে উত্তর আছে? সুপ্রিয়াদি, আদিত্যদা আর মনীষ পাশাপাশি দাঁড়িয়ে আছে, আমি ধরতে পারছি না কেন।
ছবির বাঁদিকটা দেখুন রূপমা দেবী, তাহলেই বুঝতে পারবেন।
ছবিটার বাঁদিকটা, বাঁদিকটায় তো আদিত্যদা দাঁড়িয়ে আছেন লাঠিতে ভর করে। ও, লাঠি, ইয়েস।
লাঠির মাথাটা ভালো করে লক্ষ্য করুন মিস লাহিড়ি। সুপ্রিয়া শর্মার ঘাড়ের পেছন দিকে একটা লম্বাটে উন্ড ছিল। এবারে লাঠিটার রূপো দিয়ে বাঁধানো লম্বাটে হাতলটা খেয়াল করুন, ব্রুজের ডেসক্রিপশনের সাথে মিলে যাচ্ছে। আর এই ছবিতে সুপ্রিয়া শর্মার কানের দুল, যার একটা আমরা আদিত্য শর্মার ড্রয়ারে দেখেছি। অতএব
আদিত্য শর্মাই খুন করেছিলেন সুপ্রিয়া শর্মাকে। আদিত্য শর্মার লাঠি, সুপ্রিয়ার অটোপসি রিপোর্টে আঘাতের ডেসক্রিপশন, আর শর্মার ড্রয়ারে সুপ্রিয়ার কানের দুল, আর কোনো সন্দেহ থাকা উচিত নয়।
আর সেদিনের মিটিং এ এটা সেট করা হয়েছিল আদিত্য শর্মার অ্যালিবাই তৈরি করার জন্য। কি রমেশ, তাই তো?
আমি জানি না স্যার।
জানেন না, বলেন কি? আচ্ছা রমেশ, আপনি তো এখানে প্রায় 30 বছর চাকরি করছেন, তাই না?
জি স্যার।
আচ্ছা, যেদিন সুপ্রিয়া খুন হলেন,
মিমসা মার্ডার হয়েছিলেন,
সে কি জানেন না? একটু আগে কি বলা হলো তাহলে?
ম্যাডাম, আমরা এত বছর জেনে এসেছি, এত খুদখুশি, মিম সাহেব তো নিন্দের গলি খেত, তা আপনারা বলছেন মার্ডার।
মার্ডার, আচ্ছা ওসব কথা থাক। রমেশ, যখন মিম সাহেবের বডি আবিষ্কার করা হয় তখন আপনি কোথায় ছিলেন?
আমি তো এই ফ্যাক্টরির অফিসে ছিলাম, নাদিয়া ডাক শুনে।
নাদিয়া কে?
মিম সাহেবের খাস নোকরানি ছিল, লেখাপড়া জানে।
আর আপনি?
আমি তো সব মিটিং এ ছিলাম, বড়া সাহেব আমার সাথেই ছিল।
আদিত্য শর্মা শুরু থেকেই ওখানে, আই মিন মিটিং এ ছিলেন?
হ্যাঁ, শুরুতেই থে।
নাকি পরে ঢুকলেন? ভেবে উত্তর দাও রমেশ।
না সাহেব, আমার মনে আছে বড়া সাহেব মিটিং এর শুরু থেকেই ছিলেন।
রমেশ, তবে যে 20 বছর আগে পুলিশকে দেওয়া স্টেটমেন্টে বলেছিলেন আপনি আর আদিত্য শর্মা চা বাগানে এক চক্কর মেরে এসে মিটিং জয়েন করেছিলেন?
তাই বুঝি। আসলে সাহেব, বয়স হচ্ছে তো, 20 সাল আগেকার কথা,
সুপ্রিয়া শর্মার বডি আপনি নামালেন না ফ্যান থেকে?
হ্যাঁ, বডি তো একদম কাট হয়ে গেছিল।
ও, তাহলে মিসেস সুপ্রিয়া শর্মার বডি থেকে পাওয়া কানের দুলে আপনার ফিঙ্গারপ্রিন্ট এলো কি করে রমেশ?
হতেই পারে না, বড়া সাপ তো সব সাফ করে।
যাক, মানলে তাহলে।
আমি কিছু জানি না, আমি কিছু জানি না।
অনুজ, রমেশকে নিয়ে যাও।
স্যার, আমি আমি স্যার আমি হুজুর হুজুর।
ভেবে দেখুন, 20 বছর আগেকার সেই মিটিংটা সেট করা হয়েছিল আদিত্য শর্মার অ্যালিবাইয়ের জন্য।
অর্থাৎ এটা ক্রাইম অফ প্যাশন নয়, বরং বেশ প্ল্যান করে মার্ডার করা হয়েছে।
কিন্তু সুপ্রিয়া দিকে মার্ডার করার কারণ কি?
আদিত্য আর সুপ্রিয়ার মধ্যে ঝামেলাটার সূত্রপাত আদিত্য শর্মার কালারফুল হ্যাবিটের জন্য। আদিত্য শর্মার একাধিক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকেই দুজনের মধ্যে ঝামেলা।
What the hell are you talking about?
দাঁড়ান দাঁড়ান মনীষ, এত উত্তেজিত হবেন না। তিন তিনটে বিপির ওষুধ খান, তাতেও কাজ হচ্ছে না।
মনীষ, আমাদের কাছে প্রমাণ আছে। কিন্তু
কিসের প্রুফ?
আছে মনীষ, প্রুফ আছে। তবে তার আগে আরেকজনের কথা না বললেই নয়। তার নাম জ্ঞানেশ রাউত।
জ্ঞানেশ রাউত? Who's that?
আপনার মা সুপ্রিয়া শর্মা যখন মারা গেলেন তখন লোকাল থানার ওসি ছিলেন জ্ঞানেশ রাউত।
তাহলে তার মুখ বন্ধ করা হয়েছিল?
হ্যাঁ, তবে টাকা দিয়ে নয়, একটু অন্যভাবে।
মানে মানে এই যে সুপ্রিয়া শর্মার মৃত্যু সংক্রান্ত যাবতীয় নথি ধ্বংস করার জন্য আদিত্য শর্মা মর্গে আগুন লাগাবার ব্যবস্থা করলেন। থানাতেও কিভাবে জানি আগুন লেগে সব ছাই হয়ে গেল, আর তৎকালীন ওসি জ্ঞানেশ রাউত বাইক অ্যাক্সিডেন্টে মারা গেলেন। হেনরি বিশ্বাস, কিছু বলবেন?
আমি আমি আবার কি বলবো? রাউতের রাতে নেশা করার হ্যাবিট ছিল। এই পাহাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া কি খুব একটা রেয়ার ব্যাপার?
না, তা হয়তো নয়। এটা কি হেনরি?
জানি না কি এটা।
আর আমার হাতে যেটা আছে তা হল জনৈকা জুলি বিশ্বাসের ডিটেইলড ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা হেনরি, এই জুলি বিশ্বাসকে?
আমার ওয়াইফ।
রাইট। 2006 সালের সেপ্টেম্বর মাসে জুলির অ্যাকাউন্টে 4 ক্ষেপে 35 লাখ টাকা ঢুকেছে অ্যালেন এন্টারপ্রাইজ থেকে।
অ্যালেন এন্টারপ্রাইজ?
ইয়েস মিস লাহিড়ি, আদিত্য শর্মা এই অ্যালেন এন্টারপ্রাইজ খুলেছিলেন বেনামে, যার মালিক ছিলেন ওর তৎকালীন ম্যানেজার সনত বসাক। এই কোম্পানির অ্যাকাউন্ট থেকেই টাকা যায় হেনরির স্ত্রী জুলির অ্যাকাউন্টে। তা হেনরি, এই টাকা পাওয়ার কারণটা কি যদি একটু খুলে বলো?
সব মিথ্যে স্যার। স্যার, আমায় ফাঁসানো হচ্ছে। স্যার স্যার, আপনি এই প্রাইভেটাইজার কথা বিশ্বাস করছেন? আপনি আপনি আমার নিজের লোক স্যার। আমায় ফাঁসানো হচ্ছে স্যার, ফাঁসানো হচ্ছে।
তাই বুঝি। তা ভাই হেনরি, এটা কি বলো তো? এটা পালবাজারের কাছে একটা তিনতলা বাড়ির দলিল। মালিক জুলি বিশ্বাস, অর্থাৎ তোমার ওয়াইফ। এই বাড়িটা কবে কেনা? বলো
স্যার। স্যার স্যার স্যার, আমার ওয়াইফের খুব শখ ছিল শহরের দিকে একটা বাড়ি কেনার।
সেটা খুব ভালো কথা। বাড়িটা কবে কিনলে? অ্যাগ্রিমেন্টের কপি আমার হাতে আছে। But I want it from you. Bolo.
Bolo! Kobe kinle barja?
2006 সালের ডিসেম্বরে।
হুম, তার মানে দেখা যাচ্ছে যে আজ থেকে প্রায় 20 বছর আগে সেপ্টেম্বর মাসে জুলি বিশ্বাসের অ্যাকাউন্টে 35 লাখ টাকা ঢুকলো। আর একজন সামান্য এসআই হেনরি বিশ্বাসের স্ত্রী জুলি প্রায় 30 লক্ষ টাকা দিয়ে একটা তিনতলা বাড়ি কিনে ফেলল। হ্যাঁ হেনরি, সেই লটারি কোম্পানির নামটা একটু বলো না ভাই, আমিও একটা টিকিট কিনে ফেলি।
ওই লটারি কোম্পানিটার নাম আদিত্য লটারি, আর হেনরি পেয়েছিলেন সুপ্রিয়া বাম্পারের ফার্স্ট প্রাইজ।
সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই দুজন টিকটিকি যা তা বলে আমাকে ফাঁসাচ্ছে। আমাদেরও অ্যাসোসিয়েশন আছে।
কেউ যা তা বলছে না মিস্টার বিশ্বাস। নিজের সুপিরিয়র অফিসার জ্ঞানেশ রাউতকে হত্যা করে থানা ও মর্গ জ্বালাবার পুরস্কার স্বরূপ ওই 35 লাখ টাকা পেলেন আপনি। কোর্টে কেসটা খুললে আপনার কীর্তিকলাপের আরো নমুনা সামনে আসবে, কারণ আপনার দামি মোবাইল ফোনটা নিশ্চয়ই পুলিশের স্যালারি দিয়ে কেনা হয়নি, আর নিজের ফোর্সেরই সিনিয়র অফিসারকে হত্যা করেছেন আপনি। আশা করা যায় এরকম একজন মানুষের পাশে পুলিশের সংগঠনও দাঁড়াবে না।
অনুজ, হেনরির সার্ভিস রিভলভার আর বেল্টটা জমা নাও, ওকে প্রিজন ভ্যানে বসাও, আর মোবাইলটাও নিয়ে নাও, আর ওর বাড়ি থেকে জুলিকে তোলার ব্যবস্থা করো।
বিশ্বাস করো না, আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ স্যার, আমি খুন করিনি।
নিয়ে যাও, নিয়ে যাও ওকে।
এইবারে কথা বলা যাক মিস বার্লাকে নিয়ে।
আমাকে নিয়ে?
ইয়েস, আপনার তোষকের নিচে কিছু চিঠি আমি পড়েছি, সেগুলো আদিত্য শর্মা আপনাকে লিখেছেন।
হোয়াট? পাপার লেখা? কিন্তু পাপা হঠাৎ ওকে লিখতে যাবেন কেন?
আচ্ছা মনীষ, আপনি কি প্রতিদিনই এতটা বেহেড হয়ে থাকেন নাকি আজকেরটা সানডে স্পেশাল?
আমি রিয়েলি কিছুই বুঝতে পারছি না।
মনীষ, মিনতি আপনার দিদি, স্টেপ সিস্টার।
হোয়াট?
উত্তেজিত হবেন না, শান্ত হয়ে বসুন। এখানে মিনতি ছাড়া আরো একজন আছেন যিনি মিনতির আসল পরিচয়টা জানতেন, ডক্টর মল্লিক, যিনি মিনতির বাড়ি গিয়েছিলেন আদিত্য শর্মার নির্দেশে, আর মিনতি তাকে একরকম ঘাড় ধাক্কা দিয়েই বের করে দিয়েছিল ঘর থেকে।
আরো একজন জানতেন, মিস রুকমা লাহিড়ি।
হ্যাঁ, আদিত্যদা যখন আমায় টি গার্ডেন মিনতির নামে করবেন বলে নতুন উইল ড্রাফট করতে বললেন, তখনই বুঝেছিলাম। মিনতিকে লেখা চিঠিতে আদিত্য আক্ষেপ করে নিজেকে ওয়েস্টফুল ফাদার বলে আখ্যাও দিয়েছেন, তাতেই সম্ভবত মিনতি সেবাস্টিয়ান হসপিটালে ওকে সেবা করতে রাজি হন। আদিত্যর কথায় মিনতি এখানে চলে আসেন।
তাহলে সুপ্রিয়াদিও জানত মিনতির কথা?
প্রবাবলি জানতে পেরেছিলেন, সেই থেকেই আদিত্যর সঙ্গে সুপ্রিয়ার ঝামেলাটা বেড়ে যায়। সুপ্রিয়া সহ্য করতে পারছিলেন না, ঝগড়ার প্রকোপ বাড়তে থাকলো।
কি সব বাজে বাজে কথা বলছেন?
মনীষ, একটু শান্ত হন। মিনতি যে আপনার দিদি এটা মেনে নেওয়াই ভালো। সন তারিখগুলো মেলালে আপনি নিজেও বুঝতে পারবেন। মনীষের জন্ম 1987, আদিত্য সুপ্রিয়ার বিয়ে হয়েছিল 1978, আর মিনতি বার্লার জন্ম 1980। অতএব বিয়ের পরেও আদিত্য শর্মার ডুবে ডুবে জল খাওয়া চলছিল। পরবর্তীকালে আদিত্য শর্মার পুরনো কমরেড ডক্টর প্রবীর মল্লিক আদিত্য আর মিনতির মধ্যে সেতু হওয়ার চেষ্টা করেছিলেন।
মল্লিক নানাভাবে হেল্প করেছিলেন আদিত্যকে। সুপ্রিয়ার মার্ডারের সময় উনি পুলিশকে সুইসাইডের তথ্য দিয়েছিলেন।
এবার প্রশ্ন হতে পারে যে মল্লিক এতটা স্টেক নিলেন কেন আদিত্য শর্মার জন্য? কারণটা খুব সহজ। আসামে টি গার্ডেনে মল্লিক রতন নামের এক অসুস্থ লেবারকে টাকার বিনিময়ে ফিট সার্টিফিকেট লিখে দেন। রতনের টিবি হয়েছিল, সেটার উল্লেখ ফিট সার্টিফিকেটে ছিল না। কর্মরত অবস্থায় রতন মারা যায়। এরকম আরো অনেক চা বাগানের কর্মীদের টাকার বিনিময়ে ফিট সার্টিফিকেট দিয়েছেন ডক্টর মল্লিক। তাদের বেশ কয়েকজন পরে মারাও যায়। ওখানকার লোকাল ব্যাপার বলে এখানে খবরটা আজকের ভাষায় সেরকম ভাইরাল হয়নি, কিন্তু আসামে বেশ হইচই হয়েছিল এটা নিয়ে। এর মধ্যে বেশ কিছু কেস ধামাচাপা দিলেন আদিত্য শর্মা। ব্যাস, ডক্টর মল্লিক হাতের মুঠোয় এসে গেলেন। হাতে একজন পাশ করা ডাক্তার থাকলে অনেক গর্হিত ব্যাপার স্যাপার ঘটানো যায়। সাদা গোলাপ প্রবীর মল্লিকই কিনে মিস্টার শর্মাকে ঘুরিয়ে থ্রেড দিয়েছিলেন। সারা জীবন ধরে ব্ল্যাকমেলড হতে আর কার ভালো লাগে?
চিরকালই আদিত্য শর্মার মতন ব্যবসায়ীরা নিজেরা ওই বিয়াঙ্কা গোলাপের মতন শুভ্র স্বচ্ছ থেকে বাকিদের মার্সিডারির মতন ব্যবহার করেছেন।
আদিত্য দা যে এমন করতে পারে ভাবতেও পারছি না।
এখানে সুপ্রিয়া শর্মা খুন হলেন। অভিজিৎ দত্ত তখন ছিলেন আসামে। খবর পেয়ে তিনি আসাম থেকে হোসিমাকে নিয়ে ফিরে এলেন। সুপ্রিয়া মারা গেছেন। সবাই বুঝলেন কে মেরেছে, চুপ রইলেন, কারণ উনি জানতেন আদিত্য শর্মা কিভাবে কেসটা ধামাচাপা দিয়ে দেবেন।
বাঙালির খুব প্রিয় শব্দ লেগেসি। হাটখোলার বিখ্যাত দত্ত পরিবারের ডিস্টেন্ট রিলেটিভ অভিজিৎ ঠিক করলেন আদিত্য শর্মার জীবন থেকে লেগেসি শব্দটা মুছে দেবেন। যদি কোনোদিনও পুলিশ বা বনদপ্তরের অফিসাররা এখানে রেডও করেন, শর্মা টিকে আর কেউ চায়ের জন্য মনে রাখবে না, উল্টে পোচিং স্ট্রংহোল্ড হিসেবে কুখ্যাত হয়ে থাকবে শর্মা টি এর নাম। হোসিমার সাহায্যে শুরু হলো পোচিং। নিরীহ প্রাণীদের মেরে জমানো হতে লাগলো টি গার্ডেনের পরিত্যক্ত গোডাউনে।
মামু, পোচার?
মনীষ, আপনার এই নেশাগ্রস্ত ঢেঁড়স অবস্থাটা অভিজিৎ দত্ত সুকৌশলে কাজে লাগিয়েছিল।
মামু, পোচিং মেলাতে পারছি না।
মেলাতে না পারলেও ইহাই সত্য। পুলিশ এর মধ্যেই ওখানে রেড করে গোটাচারে জীবিত প্যাঙ্গোলিন আর হাতির টাস্ক উদ্ধার করেছে। তবে অভিজিৎ দত্ত বোধহয় এটা শুধু পয়সার জন্য করেননি, তার মূল উদ্দেশ্য ছিল রিভেঞ্জ।
মনীষ এমনিতেই ঘাবড়ে ছিল মায়ের মৃত্যুর পর। তাকে পেডলারদের মাধ্যমে ড্রাগ সাপ্লাই করা শুরু করলেন অভিজিৎ। প্রথমে গাঁজা, তারপরে চরস, আস্তে আস্তে হেরোইন। মনীষ একবারও ভাবলেন না কি নেশায় জড়াচ্ছেন। পরশু রাতেও এক পেডলার এসেছিল, আমি মনীষকে দেখি তার সাথে দেখা করতে যেতে।
তাই
বুঝি, আপনি আর আপনার নার্ভাস সিস্টেম বুঝবে, আমার কি? আর আদিত্য শর্মাকে মার্ডার, সেটা
মনীষ।
অভিজিৎ দত্ত এই নোভোমিক্স 30 পেনটা শিলিগুড়ির সেন ফার্মেসি থেকে কিনেছিলেন। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। ইনসুলিন পেনের গায়ে বারকোড থাকে মিস্টার দত্ত, তা থেকে সবটা ট্রেস করা যায়। মনীষকে অভিজিৎ জানিয়েছিলেন যে আদিত্য শর্মাই সুপ্রিয়াকে হত্যা করেছেন। প্রথম প্রথম মনীষ মানতে চাননি, তবে ক্রমাগত হ্যামারিংয়ে মনীষের মন বিষিয়ে যায়। অভিজিৎ মনীষের হাতে নোভোমিক্স 30 পেনটা তুলে দেন।
এক মিনিট।
হ্যাঁ ম্যাম, বলুন প্লিজ।
সুপ্রিয়া দিয়ে চলে গেছেন প্রায় 20 বছর হল, এর মধ্যেও আরো অনেকবার মনীষকে দিয়ে এই কাজ করানো যেত, অভিজিৎটা এই সময়টাই বাঁচলেন কেন?
ম্যাম, কথার একটু আত্মম্ভরিতার মতো শোনাবে, তবে কারণটা আমরা।
তোমরা?
হ্যাঁ স্যার। আদিত্য শর্মা মনীষের হাতে খুন হবেন, আর মনীষ যেরকম ইমোশনালি ইনকনসিস্টেন্ট, তাতে ওর উপরই সন্দেহটা আসবে, আর মনীষ একটা সময়ের পরে নিজেই কনফেস করবেন, আর আমরা তো ক্যাটালিস্ট হিসেবে রইলামই। আর কারো চোখে পড়ুক না পড়ুক, আমাদের চোখে তো পড়বেই।
বাহ 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 বাহ, চমৎকার অয়ন, চমৎকার, দারুণ ডিডাকশন। তা এতে আমার লাভ?
মিস্টার দত্ত, আপনি একটা কাজও লাভের জন্য করেননি, করেছেন নিজের দিদির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আর এর থেকে ভালো প্রতিশোধ কি বা হতে পারে? আপনি মনীষের হাতে ইনসুলিন পেন তুলে দিলেন, মনীষ অপটু হাতে নিডল ফোটাতে গেলেন, কিন্তু বুঝতে পারেননি যে আদিত্য ওনাকে হাতে নাতে ধরে ফেলবেন,
আর ধরা পড়ে গিয়ে মনীষের হিসেবে গোলমাল হয়ে গেল। আদিত্য শর্মার সামনে মনীষ আরো নার্ভাস হয়ে গেলেন। আদিত্য নিজেই নিজের পেটে দুর্বল ও আনট্রেন্ড হাতে নিজেকে ইনসুলিন ইনজেক্ট করলেন, কারণ শেষ জীবনে যাকে বাঁচাবার জন্য এত আয়োজন, সেই ছেলেই তাকে খুন করতে এলো। আর এটাই আদিত্য শর্মার জীবনের সব থেকে বড় পরাজয়। মনীষ চোখের সামনে বাবাকে মারা যেতে দেখে নিজের রুমে পালিয়ে এলেন। মিনতি উঠে সবটা বুঝতে পারলেন। বই মাত্রেও ভাইকে বাঁচাবার জন্য খালি প্যান্টটা নিজের রুমে লুকিয়ে রাখলেন, ফেলে দেওয়ার সুযোগ পাননি কে, তাই তো? ও, কিছু বলবেন না এখনো, তাই না? মনীষ, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে আমরা এতটা কি করে জানলাম। মিনতি বার্লা ইনসুলিন পেনে ফিঙ্গারপ্রিন্ট মুছতে বেশ কিছুটা সক্ষম হয়েছিলেন, কিন্তু পেনের গায়ে আদিত্য শর্মার ফিঙ্গারপ্রিন্টের ট্রেস পাওয়া গেছে, আর আদিত্য শর্মার বডিতে স্পেসিফিক্যালি পেটের কাছে কিছু ইঞ্জুরি মার্কস পাওয়া গেছে, সেটা ওই অপটু হাতে নিজেকে ইনসুলিন দেওয়ারই ফল। আর মনীষ, আপনার এই বইমাত্রেও দিদি আপনার জন্য যা করেছেন, তা আপনার বাবা বা পেয়ারের মামু কেউই কিন্তু করেননি। অভিজিৎ দত্তর প্রিয় চরিত্র শ্রীকৃষ্ণ হতে পারে, কিন্তু কাজটা উনি শকুনি মামার মতোই করেছেন। মনীষ, মিনতি আপনাকে বাঁচাতেই চুপ করেছিলেন এতক্ষণ, আর সমস্ত সন্দেহটা নিজের কাঁধে নিয়েছেন।
কি মিস লাইরি, এখন বুঝতে পারছেন আপনার আদিত্য দা কেন মিনতি বার্লার নামে টি গার্ডেন লিখে দিয়েছিলেন?
বুঝতে পেরেছি, যাতে পুলিশ যদি কোনোদিন এখানে রেড করে আর পোচিং করা প্রাণীদের টাস্ক বা স্কিম পায়, তাহলে মিনতি উইল বি অ্যারেস্টেড আর মনীষ বেঁচে যাবে। আদিত্য দা নিডেড সামওয়ান টু টেক দ্য ব্লেম, আর সেজন্যই মিনতিকে আনা, যাতে মিনতিকে স্কেপ গোট হিসেবে দাঁড় করানো যায়। আর কি আইরনি, যাকে বাঁচাবার জন্য আদিত্যদা তার নিরীহ দুঃখী সন্তানের উপরে অন্যের ক্রাইমের বোঝা চাপিয়ে দিলেন, সেই মনীষী ওকে মারতে গেল।
সবাই মিলে মিনতির জীবনটা। মিনতি, তুমি বা মুখ বুঝে সব মেনে নিলে কেন? রিফিউজ করতে পারতে তো।
কি করে পালন করি বলুন ম্যাডাম? পরিবার তো, সারা জীবন পরিবারের সঙ্গ পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছি। মাও চলে গেলেন, চলে যাওয়ার আগে
আদিত্য শর্মার নামটা আপনাকে বলে দিয়ে গেলেন, তাই তো?
হ্যাঁ, মনীষ আমায় শিকার করুক না করুক, ওই তো আমার একমাত্র পরিবার, আমার একমাত্র ভাই। ওকে আর হারাতে চাই না, তাতে আমার যা হয় হোক। ম্যাডাম, ম্যাডাম, আমার এই সব সম্পত্তি, বিলাস, বৈভব কিচ্ছু চাই না। মনীষ, মনীষ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, আর আমার কিছুই চাওয়ার নেই।
মনীষ, শুনলেন তো? আশা করি আপনি ওকে সিবলিং এর মর্যাদাটা দেবেন। মিনতি তার জন্মদাতা পিতার মতো আনগ্রেটফুল নন। আদিত্যর চিঠি পেয়ে গলে গেলেন, এখানে এলেন অ্যাটেন্ডেন্ট হিসেবে, সারিয়ে তুললেন আদিত্যকে।
আর মহাভারতের প্রিয় চরিত্র?
এটা বরং তোপসের মুখ থেকে শোনা যাক।
বেশ, আদিত্য শর্মা এই পচিয়ের ব্যাপারটা ধরতে পেরেছিলেন, তাই বারংবার অশ্বত্থামার নাম নিতেন। অশ্বত্থামা হত ইতি গজব, ইঙ্গিতটা বেশ স্পষ্ট। মিস্টার শর্মা হাতির পচি নিয়ে খোঁজখবর রাখতেন, বুঝতে পেরেছিলেন এর পিছনে মিস্টার দত্তর হাত আছে, তাই বারংবার এই অশ্বত্থামার কথা উল্লেখ করে গেছেন।
আর 117 নম্বর পাতায় বেঙ্গল ফ্লোরিকানের চ্যাপ্টারে সেই খামে অভিজিতের হাতের লেখায় কোঅর্ডিনেটসের চিরকুট, মল্লিকে দেওয়া ভেজাল ফিট সার্টিফিকেট আর পোচিং সংক্রান্ত দুটো পেপার কাটিং গুজে দিলেন। ঘোড়েল বিজনেসম্যান আদিত্য শর্মা জানতেন তার এই অদ্ভুত কথার ল্যাচটুকু ধরে আমি আর অন্বেষা ঠিক সত্যের কাছাকাছি পৌঁছে যাব।
ওর যে সময় ঘনিয়ে এসেছিল সেটা আদিত্য শর্মা বুঝেছিলেন, তাই আমাদের ডাকা। কিন্তু প্রপার্টি পেপার্স নোটারাইজ হওয়ার আগেই মনীষ ওকে খুন করতে গেল। আর সিনিয়র শর্মা এমনিতে প্রচুর ক্রাইম করে থাকলেও শেষ যাত্রায় নিজের ছেলেকে বাঁচিয়ে দিয়ে গেলেন।
আর পেপার কাটিং গুলো?
বলছি সমর, হসিমার ব্যাপারে আসি। এই ব্যক্তি খুব কম বয়সেই আসামে নানান অসামাজিক ও ইললিগাল ব্যাপারে জড়িয়েছিল, তার মধ্যে পোচিং ছিল অন্যতম। হস্টাইল নেবরিং দেশের মদতে একটা আনরেস্ট তৈরি করা, আর হসিমাকে আমার সন্দেহ হয় ওই পেপার কাটিংগুলো দেখে, যেগুলো 117 নম্বর পাতায় বেঙ্গল ফ্লোরিকেন চ্যাপ্টারের পাতায় আটকানো ছিল। পেপার কাটিংগুলো গুয়াহাটির একটা ইংরেজি নিউজ পেপার থেকে কেটে নেওয়া। যে সময় হসিমা এখানে এসেছে সেই সময় থেকে আসামে পোচিংয়ের রমরমাটা কমে আসে, ব্যাপারটা কাকতালীয় নয়। আর ফরেন্সিক টেস্ট করালে শিওরলি দেখা যাবে যে কাল রাতে যে স্নাইপার রাইফেলটা দিয়ে প্রবীর মল্লিককে খুন করা হয়েছে সেটার বাটে অল্প টেক্সটাইল পেইন্ট লেগে আছে, হসিমার জ্যাকেটের জিপার থেকেই সেটা লেগেছে। রাইফেলটা আমরা জঙ্গলেই উদ্ধার করেছি।
আর সবাই দেখতেই পাচ্ছেন যে হসিমার জিপারের কিছুটা পেইন্ট উঠে গেছে। ডিনারেও ওর জাম্পারের জিপার ইন্ট্যাক্ট ছিল।
রাইট, আর পেন ড্রাইভে ছিল গোডাউনে স্টোর করা টাস্ক আর প্যাঙ্গোলিনের ফুটেজ। তবে ডক্টর মল্লিক এই ভিডিও ক্লিপগুলো কিভাবে তুলেছেন তা অবশ্য মা গঙ্গাই জানেন।
দত্তদাকে সাসপেক্ট করলেন কিভাবে? ওর কবিতা টোকার ডায়েরি আর এই এই কোঅর্ডিনেটসের চিরকুটটার পাতা, তার বর্ডার কিন্তু সেম, আর হাতের লেখা এই যে কাগজটায় নানান ডেটের সাথে মেলানো কোঅর্ডিনেটস আছে, দেখুন এর পাশে অ্যারো আছে। অ্যারোগুলো এমনি অ্যারো নয়, রিভার্সিবল রিয়াকশন বলে একটা ব্যাপার আছে কেমিস্ট্রিতে, যাকে বাংলায় বলে উভমুখী বিক্রিয়া। আর এতে এই দ্বিমুখী অ্যারো ব্যবহার করা হয়। কেমিস্ট্রির প্রাক্তন ছাত্র অভিজিৎ দত্তর এখানেই বিরাট ভুল হয়ে গেল।
বাপ রে বাপ, কিন্তু টুইস্ট পে টুইস্ট
যা বলেছেন সমরদা।
মিস লাহিড়ি, এই নিন, এটা আবার কি?
এটা আদিত্য শর্মার দেওয়া সেই 3 লাখ টাকার চেক। আমরা দুজন ফেলুদার মন্ত্রে দীক্ষিত, তাই খুনির হাত থেকে পারিশ্রমিক নেওয়ার বাসনা আমাদের দুজনেরই নেই।
বাহ, প্রাউড অফ ইউ বোথ, প্রাউড অফ ইউ।
কি মিস্টার দত্ত, আপনি যে একবার চুপ করে বসে আছেন, এতগুলো নিরীহ প্রাণী মেরে তাদের টাস্ক চামড়া বেঁচে কি পেলেন?
ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করার আগে একবারও ভাবলেন না আপনার দিদির মৃত্যুর জন্য ওই হাতিগুলো দায়ী নয়? একবারও ভাবলেন না?
না, ভাবিনি, ভাবা উচিত ছিল হয়তো, কিন্তু কি যে হয়ে গেল, দিদিকে হারিয়ে দিশে হারা হয়ে গিয়েছিলাম। বাট দ্যাটস নো এক্সকিউজ ফর হোয়াট আইভ ডান। তবে ওই হারামজাদা মল্লিকের জন্য একটুও দুঃখ নেই আমার, একটুও নেই। ও বড্ড কম কষ্ট পেয়ে মরল, বড্ড কম।
আমার সত্যি কিছু বলার নেই, আমি অন্তত আপনার আবৃত্ত কারাবাস চাইব। আপনি সমাজের পক্ষে বিপজ্জনক, আপনাকে যারা গার্ড করেছে তারাও।
আমি আপনি কেউ কারো প্রাণ নিতে পারি না অভিজিৎ বাবু, কোনো মানুষ বা নিরীহ প্রাণীর অস্তিত্ব লোপ পাওয়াতে পারি না। মিস্টার দত্ত জেলে অনেক সময় পাবেন, ওয়াল্টার ডেলামিয়ারের কবিতা পড়া শেষ হলে এটা নিয়ে ভাববেন, কেমন?
মিস বার্লা, লোকাল থানার ফিমেল অফিসার এলে আপনাকেও গ্রেফতার করা হবে।
জানি, চিন্তা করো না দিদি, আমি তোমায় ছাড়িয়ে আনব। তোমার প্রতি যা যা অন্যায় হয়েছে তা আন্ডু করা আমার পক্ষে পসিবল নয়। ইউ আর ফ্যামিলি।
দেখলেন মিস্টার দত্ত, আপনি যে পরিবারের গোড়া নির্মূল করতে চেয়েছিলেন, বেশ কিছুটা সক্ষমও হয়েছিলেন, তা এখন নিজে থেকেই ডালপালা মেলেছে।
সবই তো বুঝলাম, কিন্তু আমার যে কি হবে?
কি আবার হবে? ভাই সমর, তুমি এখানেই থাকছ, আরে চা বাগান তো আর বন্ধ হচ্ছে না, এক যদি না মনীষ তোমাকে সরান।
হ্যাঁ হ্যাঁ, সমর তো থাকছে।
ব্যাস, তাহলে তো প্রবলেম সলভড, আজকের সভা এখানেই খতম। এই রহিম, এবে নিয়ে যেতে বলো। জোড়া ঠিক ঠিকই, তোমরা আজকেই ফিরছ তো?
না মিস্টার মুরমু, ওদের আজ আর ফেরা হচ্ছে না, পরশু ফিরবে।
বেশ, তাহলে কলকাতায় ফিরেই দেখা হচ্ছে। মিস্টার চ্যাটার্জি, দেখা হচ্ছে কিন্তু।
নিশ্চয়ই নিশ্চয়ই,
বাই বাই।
বলুন তো আমরা এখন কোথায়? আমরা তিনজন, মানে আমি, অন্বেষা আর অজি তোপসে, কেভেন্টার্সের ছাদে বসে হট চকলেট খাচ্ছি। শর্মা টি এস্টেটের পর্ব মিটিয়ে আমরা তিনজন দার্জিলিং এসেছি। সমরদা মনীষের পরামর্শে ওখানেই রয়ে গেলেন। শুনেছি রুকমা লাহিড়ি আর মনীষ মিলে মিনতি বার্লার জামিনের তোড়জোড় করছেন। এখন অবশ্য সিদ্ধার্থদা আমাদের ট্রিট দিচ্ছেন। এরই মধ্যে এক ভদ্রমহিলা তার টিনেজ কন্যার সাথে আলাপ করিয়েছেন পর্দার তোপসে। সিদ্ধার্থ চ্যাটার্জির মুখে যথারীতি হাসি।
এবারে যে অভিজ্ঞতা হলো তার কাছে ফিল্মের গল্প হার মেনে যায়। আর তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ এরকম একটা অভিজ্ঞতায় আমাকে সামিল করার জন্য।
এই, আমার একটা প্রশ্ন আছে।
বলে ফেলো।
আজ সোনার কেল্লা বা জয়বাবা ফেলুনাথ যখন দেখেন, এমন কোন মুহূর্তের কথা মনে হয় যেটা ওই কাঁচা বয়সে মাথায় আসেনি?
জয়বাবা ফেলুনাথের সময় অবশ্য অত কাঁচা নই, ফিল্মেও তোপসের দাড়ি কামাবার সিন ছিল, মনে আছে?
রাইট।
তবে সোনার কেল্লার একটা সংলাপ তখন অবশ্য সেটা খুব একটা স্ট্রাইক করেনি। আজ অবশ্য ওই সংলাপটার ফলেই ফেলুদাকে অন্য সবার কাছ থেকে এগিয়ে রাখি। দেখবে এক জায়গায় তোপসে ফেলুদাকে প্রশ্ন করছে, তুমি যে বলো টাকাটাই সবসময় বড় নয়। ফেলুদার রিপ্লাইটা মনে আছে?
তা তো নয়।
রাইট। আর ফেলুদা কিভাবে বলে, কি ক্যাজুয়ালি ভাবখানা এই যে এটা আবার একটা আলোচনা করার টপিক হলো নাকি? ফেলুদার মেটেরিয়ালিজমের প্রতি ওই ঔদাসীন্য এটা তার স্রষ্টার জীবন দর্শনের প্রতি আলোকপাত করে। মানে যেটু চেষ্টা করেছিলেন বাঙালি কিশোর কিশোরীদের মরাল ফেব্রিকটা একটু রিজু করার।
সাবাস তো সে, এই সরি, মানে লোকটা সামলাতে পারলাম না,
বেশ করেছে।
আপনার বইটা আনা হয়নি, কলকাতায় ফিরে একবার একটা সই।
নিশ্চয়ই।
আর অন্বেষণের অফিসে একবার কিন্তু।
আলবাত, ওই দেখো,
ও ছবি তুলছে,
বোঝো কি যে করে এরা,
আবার ছবি টবি দেখুন, আপনাকে এত উৎপাত করার জন্য সরি। জানি আপনি এই তোপসে তোপসে ডাক্তার রাস্তাঘাটে ক্যাফেতে বইয়ের দোকানে শুনে শুনে ক্লান্ত, তাও জানেন আপনাকে দেখলে একটা বিশেষ বিকেল মনে পড়ে যায়। বাবা 2000 সালে দোসরা মে নন্দন নিয়ে গেছিল আমায়, সোনার কেল্লাসী প্রথমবার বড় পর্দায় দেখা। বাবার সাথে হলে বসে আর কোনো ফেলুদা ফিল্ম তো দেখা হলো না, তাই সেদিন সিঁড়িতে আপনাকে দেখে বাবার কথা খুব মনে হলো জানেন।
আমার আবার তোমাদের দুজনকে দেখে গপ্পের তোপসের কথা মনে হলো, আর মিস্টার মুর্মুকে এত কাছ থেকে দেখে আমার সেই লাখ লাখ পুলিশ কর্মীদের কথা মনে হলো, যারা নিরলস পরিশ্রম করে যায় রাত দিন যাতে আমরা সুরক্ষিত থাকি। ইটস আ থ্যাঙ্কলেস জব। বাই দ্য ওয়ে, আরেক রাউন্ড হবে নাকি? হট চকলেট হোক
হোক।
এই যে শুনছেন,
সিনেমা স্ক্রিপ্ট হলে লিখতাম এবারে ড্রোনটা ক্যাভেন্টার্স এর ছাদ থেকে উড়ে যায়, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এবারে তদন্তটা দীর্ঘ হলেও ডিমেনশিয়া হওয়া অব্দি নির্ঘাত মনে থাকবে। এই খুন জখম হিংসার মধ্যে ফেলুদার শাসন মাখা কৈশোর বারংবার দেখা দিয়ে গেছে আমাকে আর অন্বেষাকে। ফেলুদার প্রথম কেসের শহর দার্জিলিং এই অন্বেষণের তৃতীয় বড় কেসের জবনিকা পতন, তাও সত্যজিৎ রায়ের তোপসের সঙ্গে। এর চেয়ে ভালো এন্ডিং রূপকথাতেও হয় না, ঠিক যেন ম্যাজিক।
বলতে পারো একবার কি ধারায় মনের, যতই প্রশ্ন করেছি উত্তর নেই সেইখানে। তোমার চোখে চোখ পড়লেই হারিয়ে ফেলি সব ক্লু, এরহস্যের শেষ না হোক এবার হোক শুরু। এক সূত্রের হাত ধরে অজানা পথে এক নতুন তদন্তের অন্বেষণ আমাদের। এক সূত্রের হাত ধরে অজানা পথে এক নতুন তদন্তের অন্বেষণ আমাদের।
ছিলেন সমীক কুমার রক্ষিতের লেখা সানডে সাসপেন্স অরিজিনালস অন্বেষণের তৃতীয় কাহিনী উত্তরবঙ্গ সরগরম। বিভিন্ন ভূমিকায় অয়ন, অগ্নি, অন্বেষা, অয়ন্তিকা, সুশান্ত মুর্মু, শেখর, আদিত্য শর্মা, শঙ্করী প্রসাদ মিত্র, মনীষ, সাক্ষর রায়, সমর, মিচি নীল, হেনরি বিশ্বাস, ইন্দ্রনীল ভাদুরী, রূপমা লাহিড়ি, রিয়া, মিনতি বার্লা, ইভানা, ডক্টর মল্লিক, পুষ্পল, অভিজিৎ দত্ত, সৌভিক গুহ সরকার, সুরেশ, শতদ্রু, সঙ্গে সিদ্ধার্থ চ্যাটার্জি ও মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা বাবু, সঙ্গে সৌম্য ও শুভ, এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় আকাশ সরকার, সৃজনশীল পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ।